This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. আমি জানি সবসময়ের মতোই বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আজকের এই দিনটির জন্য, এই সময়টির জন্য, এবং স্পেশালি গুরু হিতেশামের জন্য। আমি জানি, আর তাই মানে অপেক্ষাটা আর বেশিক্ষণ বাড়াতে চাই না, সবাইকে খুব তাড়াতাড়ি ওয়েলকাম করে নিচ্ছি বন্ধু প্রাণব ভালোবাসার বাংলাদেশে। আর এই মুহূর্তে মেঘলা আছি আপনার সাথে। আর বলছিলাম প্রথমে যে মানুষটার কথা গুরু হিতেশাম, তার জন্য তো অপেক্ষা করে আছেন সব বন্ধুই। অবশ্যই তিনি একটু পরেই প্রবেশ করবেন স্টুডিওতে, কথা বলবেন আপনাদেরই সাথে, এবং আপনারাও তার সাথে কথা বলবেন সেই ব্যবস্থাও কিন্তু আছে। এবং যেটা বলেছিলাম, সবসময় আমাদের প্রোগ্রামে যে জিনিসটা চালু আছে, যে সিস্টেমটি বেসিক্যালি, যে যে যত বেশি SMS করবেন এবং যে যত বেশি ফেসবুকে কমেন্ট করবেন আমাদের পোস্টে, তাদের মধ্যে থেকে যে কোনো দুইজন ব্যক্তিকে আমরা ফোনে কথা বলাবো গুরু হিতেশামের সাথে, সেই প্রমিস কিন্তু আমরা প্রত্যেকটা প্রোগ্রামেই করি, এবং আজকেও তার ব্যতিক্রম হবে না। অবশ্যই আজকে গুরু হিতেশামের সাথে কথা বলার সুযোগ পাবেন সেই দুইজন ব্যক্তি যারা SMS করেছেন সর্বাধিক এবং ফেসবুকে কমেন্ট করেছেন সর্বাধিক। এবং এটা নিয়েও কিন্তু খুব মজার একটা ঘটনা আছে, সেটা গুরু হিতেশাম স্টুডিওতে আসলেই উনার মাধ্যমে আমি সেটা বলবো। আর তাই বন্ধু, আমি জানি যে আপনি কোনোভাবেই এই সুযোগটি মিস করতে চাইবেন না, অবশ্যই কথা বলতে চাইবেন গুরুর সাথে। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS করবেন বেশি বেশি করে আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন আর টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে যার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো এই লিঙ্কটিতে আপনি আসতে পারেন এবং আমাদের এই পেজটিতে লাইক করবেন আশা করছি। এবং কিছুক্ষণ আগে আমাদের এই পোস্টটি, আমাদের এই পেজটিতে একটি পোস্ট আপলোড করা হয়েছে জাস্ট 4 মিনিট আগে। সো সেই পোস্টে আজকে আমাদের অতিথি বন্ধুর ফটো আছে এবং লেখা আছে পোস্টটিতে যে প্রাণব ভালোবাসার বাংলাদেশে আজকের গেস্ট জান্নাত। অনেক বন্ধুই অলরেডি অনেক লাইক করছেন, অনেক কমেন্ট করছেন, এগুলোই হচ্ছে আমাদের ইন্সপিরেশন, আমরা এগুলোই চাই বন্ধু আপনাদের কাছ থেকে। আর বরাবরের মতো আজকেও আমাদেরকে নিরাশ করবেন না, এটা খুব ভালো মতো জানি। তাই বন্ধু আবারও আপনার কাছে এক্সপেক্ট করছি যে অবশ্যই আপনি পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাদের পেজটিতে এসে লাইক দিয়ে ঢাকা FM 90.4 এর সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং আমাদের এই পেজটি রিয়েল কিভাবে সেটা আপনি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে। আমাদের পেজটিতে লাইকিং এর পরিমাণ হচ্ছে 182,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর বন্ধু জানি তো মনের অনেক খবরাখবর জমে আছে, আপনার জানাতে চান আমাকে, আমাদেরকে, গুরুকে। সো একদমই দেরি করবেন না, অবশ্যই অবশ্যই SMS এবং ফেসবুকে কমেন্টের মাধ্যমে আপনার সেই মূল্যবান মতামত বা কথা যা সব লুকিয়ে আছে মনে সবকিছুই জানিয়ে দেবেন। তাই আমি আরো একবার বলছি, 16260 তে আপনি SMS করবেন এবং ফেসবুকে আপনি কমেন্ট করবেন www.facebook.com/dhakafm90.4। ওকে, সো আজকে যে গানটি আপনার জন্য থাকছে, মানে ওয়েলকাম সং যেটি থাকছে, সেটি খুবই একটি ফেভারিট সং আমার। মানে সবসময় আমি আমার ফেভারিট সং দিয়ে শুরু করি, আমার মনে হয় যে আমার ফেভারিট সংটা কোনো না কোনোভাবে বন্ধুদের সাথে খুব জড়িয়ে যাবে, খুব মিশে যাবে এবং বন্ধুদেরও পছন্দ হবে। আই হোপ যে আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে শুরু করছি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে, শ্রীকান্ত আচার্যের তুমি কোন কাননের ফুল। বদলাতে চাইনি আমি কখনো, বদলে দেওয়ার চেষ্টা অবিরত। সেটাই বন্ধু, চারপাশের সমস্ত খারাপ জিনিসগুলো বদলে যদি সত্যি সত্যি সামনে খুব খুব ভালো জিনিস চলে আসতো, সবকিছু বদলে যেতে, সব পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু খুব স্বচ্ছ হয়ে যেত, তাহলে অনেক ভালো হতো, তাই না? আর সেরকম সুন্দর একটা সময় অবশ্যই অপেক্ষা করছে বন্ধু আপনারই জন্য, এটা আমি অবশ্যই জানি, আপনিও সেটা মনে মনে বিশ্বাস করবেন। যেমন আপনার এয়ারটেল বন্ধ সিমে 19 টাকা রিচার্জ করলেই পাচ্ছেন এয়ারটেলে 25 পয়সা পার মিনিট, আর অন্য অপারেটরে 60 পয়সা পার মিনিট রেটে কথা বলার সুযোগ। আরো থাকছে 300% বোনাস, যার মধ্যে 100% ইন্টারনেট প্লাস 100% SMS প্লাস 100% MMS, ওকে? তাই দরজা খুলে বন্ধ এয়ারটেল সিম চালু করতে এখনই বেরিয়ে পড়ুন, আর সঙ্গেই থাকুন বন্ধু আমাদের, শুনছেন আপনি ঢাকা FM 90.4 এবং চলছে আপনারই পছন্দের অনুষ্ঠান প্রাণব ভালোবাসার বাংলাদেশ। মেঘলা আছি আপনার সাথে এবং অবশ্যই একটু পরেই যুক্ত হবেন গুরু এহতেশাম এবং আজকের আমাদের নিয়মিত অতিথি বন্ধু, যার ফটো অলরেডি আপলোড করে দিয়েছি আমরা ফেসবুক ফ্যান পেজে। এবং আজকের অতিথি বন্ধুর নাম হচ্ছে জান্নাত, আর অলরেডি অনেক কমেন্টস এবং লাইক আসছে আমাদের এই পোস্টটিতে, আর SMS ও আসছে অনেক অবশ্যই। তাই বন্ধু যারা এই মাত্র যুক্ত হলেন, নিয়মটা এখনো জানেননি ঠিক মতো, তাদেরকে বলছি আমাদেরকে মেসেজ করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। সো আপনি এই লিঙ্কটিতে গেলে আমাদের পেজটি পেয়ে যাবেন, আমাদের ঢাকা FM 90.4 এর অফিসিয়াল ফ্যান পেজ, এবং আশা করছি যে আমাদের এই পেজটিতে লাইক দিবেন এবং সংযুক্ত থাকবেন আমাদের সাথে। এবং এখানে যে পোস্টটি আপলোড করা হয়েছে আমাদের প্রোগ্রামের প্রাণব ভালোবাসার বাংলাদেশে, যে আজকের অতিথি জান্নাত এই কথাটি লিখে যে পোস্টটি আপলোড করা হয়েছে ফটো সহ, সেখানটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি আপনি চান ইচ্ছে করলে এই পোস্টটি আপনি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছেও। ওকে, তো অনেক SMS এবং কমেন্ট এসছে, তো কিছু পড়ব অবশ্যই, কারণ সবগুলো পড়া সম্ভব হয় না। এরই মাঝে একজন অভিযোগ করে বসেছেন ফেসবুকে, হীরা, যে লিখেছেন মেঘলা আপু তুমি এমন কেন আমার কোনো SMS পড়ো না, অ্যান্ড হীরা বরাবরের মতোই আমাকে একই উত্তর দিতেই হচ্ছে, এবং সবসময় যেটা বলি যে সরি, আসলে সব SMS অ্যান্ড কমেন্টস পড়া পসিবল হয় না, কারণ এত SMS অ্যান্ড কমেন্টস আসে, আর যদি সেটাই করি তাহলে কিন্তু অতিথি বন্ধুর কথা শুনতে পারবেন না, প্লাস গুরু হিতেশামের কথাও আপনি পুরোপুরি শুনতে পারবেন না, সো সেটা কি ভালো হবে? আই থিঙ্ক না, সো একটু কনসিডার তো করাই যায় না? ওকে, অ্যান্ড পলাশ খান লিখেছেন গুরু এবং মেঘলা আপু কেমন আছেন, এবং লিখেছেন যে আপনাদের এই প্রোগ্রামটি আমার এতই হৃদয় ছুঁয়ে যায় যে হৃদয়ের মাঝে গিয়ে একেবারে যেটা আঘাত হানে এবং একেবারে সবকিছু তোলপাড় করে দেয় এমন একটি কথাই উনি লিখেছেন খুব সুন্দর করে। এবং আচ্ছা, আলামিন আছেন লিখেছেন যে আপু তোমায় খুব সুন্দর লাগছে, উনি আমাদের আজকের অতিথি জান্নাতকে নিয়ে এই কথাটি লিখেছেন। এবং মিশুক লিখেছেন যে হাই আপু কেমন আছো, অনেকদিন পর FM শুনছি আর জান্নাত আপুর স্টোরিটা অবশ্যই শুনবো। অ্যান্ড মিশুক আপনি অবশ্যই সাথে থাকবেন আর আমাদের পুরো প্রোগ্রামটি মন দিয়ে শুনবেন, আজকের অতিথি বন্ধু কি বলতে চান এবং কি কথা বলবেন আপনাদের সাথে, তার জীবনের কাহিনীটি আমরা বেসিক্যালি শুনবো বরাবরের মতো। সবসময় আমাদের অতিথি বন্ধুরা এখানে এসে তাদের কথা, তাদের জীবনের কথা, তাদের জীবনের ঘটনা বর্ণনা করেন, এবং বন্ধু আপনিও সেটা করতে পারেন খুবই সহজেই আমাদের এখানটিতে এসে। আপনি আপনার জীবনের যেসব অব্যক্ত কথা আছে সবকিছুই ব্যক্ত করতে পারেন, শেয়ার করতে পারেন জীবনের ঘটে যাওয়া সেই সব কথাগুলো আপনার সব বন্ধুদের কাছে, যা হয়তো আপনি চিন্তা করছেন কখনোই কারোর সাথে বলা হয়নি, কখনোই কাউকে আপনি বলতে পারবেন না। সো এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেটাতে আপনি ইজিলি আপনার মনের কথাগুলো খুব সুন্দরভাবে শেয়ার করতে পারবেন। ওকে, এবং সেটার জন্য আপনাকে দুটো প্রসেস আপনি অবলম্বন করতে পারেন। প্রথমটি হচ্ছে SMS, আপনি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ইচ্ছে করলে আপনি আমাদের অফিসে, ঢাকা FM এর অফিসে ডিরেক্ট এসে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1, নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা FM এর অফিস। এখানটিতে এসে আপনি আমাদের প্রাণব ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বার যারা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং অবশ্যই যদি চান আমাদের প্রোগ্রাম প্রোডিউসার ইন্তেজার ভাই আছেন, আপনি তার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আর মেসেজ অপশন তো আছেই, যদি আপনি মনে করেন যে অফিসে এসে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন না তো আমাদেরকে SMS করবেন। ওকে, আছেন আমাদের সাথে বাইজিত খান, সালাম দিয়েছেন গুরু হিতেশামকে, আছেন আমাদের সাথে প্রিন্স, ওকে, আছেন আমার সাথে এই মুহূর্তে মাধবী ইসলাম, উনি লিখেছেন মেঘলা আপু আপনি কেমন আছেন, আর আমি এই মুহূর্তে ভালোই আছি। আছেন ইব্রাহিম কিশোরগঞ্জ থেকে, উনি অনেক এস এম এস করছেন। আর যেটা বলছিলাম যে বন্ধু, যারা সর্বাধিক এস এম এস করবেন আজকে এবং সর্বাধিক কমেন্ট করবেন ফেসবুকে, তারা অবশ্যই আগামী সপ্তাহে কথা বলার সুযোগ পাবেন গুরু হিতেশ্রামের সাথে। আমরা অবশ্যই তাদেরকে আমাদের স্টুডিও থেকে ফোনে কানেক্ট করতে চেষ্টা করব। এবং আমাদের এই প্রোগ্রামটিতে কিছুদিন আগে এসেছিলেন আমাদের প্রোগ্রামে অতিথি বন্ধু হয়ে আহনাফ, সেই কথাটি সবাই জানেন। গত সপ্তাহেও তাকে নিয়ে আমরা একটা ফলো আপ প্রোগ্রাম করেছি। সো আমরা বলেছিলাম যে আহনাফকে নিয়ে ইচ্ছে করলে আপনি এখনো আপনার সেই সাহায্য পাঠাতে পারেন। সো পূর্ব রামপুরা হাই স্কুল থেকে এরকম কিছু সাহায্য এসেছে। এসএসসি পরীক্ষার্থীরা উদ্যোগ নিয়ে এই সাহায্যটি দিয়েছেন, এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদের নাম আমি বলছি। ফাহিমা, তানজিলা, নাদিয়া, মাহমুদা, সুমা, রহিমা, স্বপ্না, রাবেয়া, আসমা এবং নাদিম, ইনারা সবাই এসএসসি পরীক্ষার্থী, এবং উনারা উদ্যোগী হয়ে পূর্ব রামপুরা হাই স্কুল থেকে কিছু সাহায্য এবং সহযোগিতা করছেন আহনাফের জন্য। এবং উনারা যে টাকাটা উঠিয়েছেন সেই টাকার পরিমাণ হচ্ছে 9,300 টাকা। এবং পূর্ব রামপুরা হাই স্কুলের অ্যাড্রেসটি হচ্ছে 91 পূর্ব রামপুরা, ঢাকা 1219। ওকে, সো বন্ধু, আপনি আপনার সেই মতামতগুলো পাঠাতে পারেন 16260-তে। এবং আছেন এই মুহূর্তে আমার সাথে মোহাম্মদ নাইম কাজী, আছেন আরো অনেক বন্ধু, বিলাস আছেন মগবাজার থেকে এবং শ্রেষ্ঠ যুক্ত হয়েছেন, আর অনেক বন্ধু যুক্ত হয়েছেন এসএমএস করছেন আমাদেরকে, যেমন আছেন ইব্রাহিম আছেন এই মুহূর্তে আমার সাথে, ওকে, তৌফিক আছেন, আছেন নাহিদ যুক্ত হয়েছেন, নাবিলা রাইহান উনি আছেন আমাদের সাথে ধানমন্ডি থেকে, আছেন আজিজুল ইসলাম উনিও ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন, এবং নিলয় আছেন মুক্তিনগর থেকে, লিখেছেন যে এটা ওনার প্রথম এসএমএস, সো এটা জানতে পড়ি। এবং প্রোগ্রামটি উনি এই মুহূর্তে শুনছেন এবং উনি নিজে আশা ব্যক্ত করছেন যে পুরো প্রোগ্রামটি শুনবেন। ওকে, থ্যাংক ইউ বন্ধু, আপনি শুনবেন এবং আপনার বন্ধুরা যারা আছে তাদেরকেও বলবেন আমাদের এই প্রোগ্রামটি শুনতে। ওকে, আছেন এই মুহূর্তে কাজল নারায়ণগঞ্জ থেকে, উনি গুরু কখন আসবেন এই কথাটি লিখে এসএমএস করেছেন এবং গুরুকে খুব মিস করছেন এবং প্রতি সপ্তাহেই এই 5-6 দিন খুব মিস করেন এই প্রোগ্রামটি, অতিথি বন্ধুদেরকে এবং হচ্ছে গুরু হেতাশ্যামকে, সেই কথাটি লিখে উনি জানিয়েছেন। এবং ফাহিম আছেন, উনি আছেন ধনিয়া থেকে, কাজল আরেকজন কাজল যুক্ত হয়েছেন বিক্রমপুর থেকে, উনারা সবাই এসএমএস করেছেন 16260-তে। এবং আপনি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করছেন, যেটিতে তার লিঙ্কটি আরো একবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। আর এই মুহূর্তে যুক্ত হয়েছেন ফেসবুকে তাসলিমা আক্তার পলি, আছেন আরো অনেক বন্ধু, আছেন ওকে হালদার আছেন, আরিফুল ইসলাম আরিফা আছেন, লিখেছেন যে আপু গুরু কখন আসবেন। উনি একটা কোয়েশ্চেন করেছেন, গুরু আসবেন তো, কেন আসবেন না, উনি এখনই চলে আসবেন, উনি অলরেডি স্টুডিওতে না আসলেও অফিসে আছেন, তো একটু পরে স্টুডিওতে চলে আসবেন, আর একটু অপেক্ষা করতেই হবে বন্ধু, কারণ সুবুরিত মেওয়া ফলেই। আর আছেন নিপু, ফরহাদ মোল্লা যুক্ত হয়েছেন ফেসবুকে, আছেন হামিদুল ইসলাম, শরীফ বিজয় আছেন, যুক্ত হয়েছেন সজীব হাসান জয়ও, এবং জাকির হোসেন, আশরাফুল ইসলাম, আল মিঠুন খান, বিপ্লব পোদ্দার, ইনারা সবাই ফেসবুকে কমেন্ট করছেন এবং অনবরত কমেন্ট করতেই থাকবেন আশা করছি। আর তাই লিঙ্কটা আরো একবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। আর এই মুহূর্তে যে গানটি প্লে করতে যাচ্ছি সেটি খুবই চমৎকার একটি গান, খুবই রোমান্টিক একটি সং, যদিও একটু স্যাডি বাট খুবই রোমান্টিক।
This track was downloaded from fusionbd.com.
Hello বন্ধু, শুনছেন আপনি প্রাণ ভালোবাসার বাংলাদেশ, আর এই প্রোগ্রামটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4 থেকে। মেঘলা কথা বলছি আপনার সাথে এই মুহূর্তে একদমই লাইভ, আর ঘড়িটাও বলছে এই মুহূর্তে সময় এখন ঠিক রাত 11:02। আছি আপনার সাথে অনেকটা সময় জুড়ে, অ্যান্ড আমি জানি যে আপনিও আমার সাথে আছেন পুরোটা সময় জুড়ে, যতক্ষণ আমরা আর কি থাকবো আপনার সাথে। এবং অবশ্যই গুরু হিতেশ্যাম একটু পরেই প্রবেশ করবেন স্টুডিওতে, আর এটা নিয়ে অনেক বন্ধু অবজেকশন জানাচ্ছেন, অনেকে এসএমএস করছেন, কমেন্ট করছেন যে গুরু কখন আসবেন এবং ওয়েট করছেন রিয়েলি আসবেন কিনা, এই সব কিছু নিয়েই অনেক অভিযোগ বন্ধুদের, সবকিছুই পড়ব। কিন্তু যারা এই মাত্র আমাদের সাথে যুক্ত হলেন এবং প্রতিদিন, যেটা বলি যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমাদের সাথে নতুন নতুন অনেক অনেক বন্ধু যুক্ত হন এবং আমাদের বন্ধুর পরিধিটা কিন্তু একের পর এক বেড়েই যাচ্ছে। অনেক অনেক বিশাল একটা নেটওয়ার্ক হচ্ছে আমাদের, যেটা অনেকই একটা ভালো উপলব্ধির ব্যাপার। খুব খুশি হই আমরা, আমাদের খুব ভালো লাগে যখন দেখি যে নেটওয়ার্কটা দিনে দিনে এত বড় হচ্ছে। সো তাদের জন্য বলছি, মানে যারা নতুন বন্ধু তাদের জন্যই বলবো যে যারা এখনো নিয়মটা জানেন না কিভাবে আমাদের সাথে কানেক্টেড হবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর অবশ্যই ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে যার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সেই অ্যাড্রেসটিতে এসে আপনি আমাদের, মানে আমাদের এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি ঢাকা এফএম 90.4 এর অফিশিয়াল ফ্যান পেজটি পেয়ে যাবেন। এবং আমাদের এই ফ্যান পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে সেই কাঙ্ক্ষিত পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং অবশ্যই বন্ধু রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাদের এই পেজটিতে লাইক করবেন আর আমাদের সাথে সংযুক্ত থাকবেন সব সময়। এবং এখানটিতে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে কিছুক্ষণ আগে, সেখানটিতে লেখা আছে প্রাণ ভালোবাসার বাংলাদেশে আজকের অতিথি জান্নাত। সো সেই বন্ধুর পোস্টটিতে অনেক বন্ধু লাইক করছেন, কমেন্ট করছেন এবং আবারও বরাবরের মতো সব সময়ের মতো সেই কমন কথাটি বলতে চাই যে আপনিও পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং যদি চান আপনি কিন্তু এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছেও। আর আজকে শুনবো জান্নাত তাপুর জীবনের কথা, কি কথা উনি আজকে বলবেন সেটাই আমরা শুনবো। আপনার মতো আমিও বন্ধু ওয়েট করছি যে আজকে তার জীবনের কাহিনীটা কি হবে, কোন দিকে যাবে, সবকিছু আজকে আমরা শুনবো। সো বন্ধু আপনি নিশ্চয়ই ওয়েট করছেন, ওয়েট করতে থাকুন। আর বেশি সময় নিব না, অবশ্যই একটু পরে গুরু হেতে সামকে যুক্ত করব আপনাদের সামনে আর আপনাদের সাথে। আর তার মাঝে কিছু SMS এবং কমেন্টস আমি পড়েই নিই। যেমন এই মুহূর্তে আছেন আমাদের সাথে ফেসবুকে পারভেজ সরকার, লিখেছেন যে ওকে গুরুকে উদ্দেশ্য করে একটি কোয়েশ্চেন করেছেন, সেটি আমি গুরুকে যখন আমি ওয়েলকাম করব তার পরপরই এই কোয়েশ্চেনটা নিয়ে নিব। এবং আফজাল সুমন আছেন, লিখেছেন যে ওয়েটিং ফর গুরু, থ্যাংকস ফর প্লেইং দ্য সং, ওকে। অ্যান্ড মোহাম্মদ সৈকত হোসেন তানভীর যুক্ত হয়েছেন, লতিফ হোসেন বিজয় আছেন, আছেন ওয়ালিদ হাসান, মোহাম্মদ সুজন মিয়াও আছেন আমাদের সাথে এবং আছেন শান্ত। এবং আমাদেরকে SMS করেছেন 16260 তে ইয়াকুব গাজীপুর থেকে আছেন এই মুহূর্তে মুমু, উনি শান্তিনগর থেকে যুক্ত হয়েছেন। ইব্রাহিমও আছেন আমাদের সাথে এবং আছেন শাওন মাহমুদ, লিখেছেন উনিও ওয়েটিং ফর গুরু। এবং আরো অনেক বন্ধু আছেন আমার সাথে এই মুহূর্তে, জামাল আছেন ওকে মানিকগঞ্জ থেকে, আরো এক বন্ধু আছেন রাসেল ধামরাই থেকে এই মুহূর্তে, আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন। আল আমিন আছেন বাসাবু থেকে, আছেন আমার সাথে এই মুহূর্তে, ওকে। নাফিসা ফয়জুল্লাহ আছেন আমার সাথে এবং রিফ্রেশ দিলে দেখা যাবে আরো অনেক অনেক বন্ধু আমাদের সাথে চলে এসেছেন এবং কানেক্টেড হয়েছেন। সো আছেন এই মুহূর্তে রাকিব হোসেন, ওকে, সেই একই অভিযোগ যে গুরু কখন আসবেন, শাকিল আহমেদ সজীব উনিও আছেন। সো গুরুকে একটু পরেই ওয়েলকাম করে নিব আমরা। অ্যান্ড আর একটা গান শুনে আসি বরং, আর একটা গান শুনে এসে আমরা গুরুকে ওয়েলকাম করতে চাই। অ্যান্ড যে গানটি এখন প্লে করব সেটি হচ্ছে জন ডেনভারের অ্যানি সং, খুবই রোমান্টিক একটি গান, শুনতেই থাকুন, ফিরে আসছি একটু পরেই।
Fill up my senses like a night in a forest, like the mountains in springtime, like a walk in the rain, like a storm in the desert, like a sleepy blue ocean. You fill up my senses, come fill me again. Come let me love you, let me give my life to you, let me drown in your laughter, let me die in your arms. Let me lay you. Come, let me love you. Come, love me ocean. You fill up my senses. Come fill me again.
Yes, you fill up my senses. খুবই নাইস একটি সং, যেটা সবারই খুব পছন্দের অ্যান্ড রোমান্টিক, খুবই রোমান্টিক একটি সং। অ্যান্ড এই রোমান্টিকতার রেশ থাকতে থাকতেই আমি আর ওয়েট করাতে চাই না বন্ধুদেরকে, আমি অবশ্যই অবশ্যই ওয়েলকাম করব। Yes friends, it's time to welcome Guru Ehtisham. And finally Guru, apnake welcome korchi pranab bhalobashar Bangladesh e thik gune gune 6ta din por.
Dhonnobad Meghla ebong aaj jara ekhon ei muhurte amar sathe jukto hoyechen desh ebong desher baire theke tader shobaike amar pokkho theke onek 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 dhonnobad ebong shagoto janacchi.
Okay, and সবারই বরাবরের মতো অনেক অনেক অভিযোগ যে গুরু আসবেন তো এবং কখন আসবেন, এবং আজকের অতিথি বন্ধু জান্নাত আপুর কথাও শুনতে চান। অনেকে ফেসবুকে কমেন্টস করছেন অসংখ্য, আপনি এখানটিতে দেখতেই পাচ্ছেন, এবং লাইকিং আছে আর SMS সেই রকম ভাবে আছে। এবং আমরা যেটা বলেছিলাম প্রতি প্রোগ্রামে, আমরা যেটা বলি যে যারা সর্বাধিক SMS করবেন এবং ফেসবুকে কমেন্টস করবেন তাদেরকে গুরু হিতেশামের সাথে কথা বলার সুযোগ করিয়ে দিব। আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আজকেও দুজন বন্ধুকে আমরা সিলেক্ট করেছি আপনার সাথে একটু পরে কথা বলার।
অবশ্যই আমিও মুখিয়ে আছি তাদের সাথে কখন আমি ফোনে কথা বলতে পারবো, কারণ এরাই আসলে বুঝিয়ে দেয় সামনের কাতারে দাঁড়িয়ে যে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 904 এর এই অনুষ্ঠানটির সাথে তাদের সবার সম্পৃক্ততা এবং সক্ষমতা কত বেশি মাত্রায় থাকে। এবং অনেকেই আসেন, যেমন এখনো হান্ড্রেডস অফ পিপল আমাদের এই অফিসের এই প্রিমিজের মধ্যেই সবাই হয়তো দেখা করতে এসেছেন, সবার সাথে কথা বলার সুযোগ হয়তো হয়ে ওঠে না। ইন শর্ট আমি বলি, আপনাদের সবাইকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ অল, অনেক অনেক ভালোবাসি আমি আপনাদের সবাইকে। এবং আমি অনুষ্ঠান শুরু করবার মুহূর্তে ছোট্ট করে একটু রিক্যাপ দিয়ে দিই। এখন পর্যন্ত আমরা গত দুই সপ্তাহ গত দুই সপ্তাহ পূর্বে আহনাফকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম, তার ফলো আপ একটা দিয়েছি গত সপ্তাহে। আজকে ছোট্ট করে জানিয়ে রাখছি যে আজকের তারিখ পর্যন্ত আহনাফের কালেকশন মানি 70 লাখ প্লাস। এবং শুধু তাই না, যে এখন যখন আমরা আহনাফের এই বিষয়টি নিয়ে কথা বলছি অনেকেই কিন্তু আমাদের স্টুডিওর মধ্যে চলে এসেছেন, তারা তাদের মতো করে চেষ্টা করছেন। যেমন আমি খুব বেশি করে মনে পড়ে, আসলে আমি নস্টালজিক হই জেনেভা ক্যাম্প কথাটি উচ্চারণ করবার সময়। জেনেভা ক্যাম্প যেখানে নন বেঙ্গলি অনেকেই থাকেন, যাদের সাথে আমার বহুদিনের সখ্যতা বললেও হয়তো বাড়িয়ে বলা হবে না, এখনো মোসমস্তাকিমের সেই চাপ এটা আমি এখনো মিস করি। এবং তাদের কিছু, বিশেষ করে আমি রাত বিরাতে কাওয়ালির প্রোগ্রাম হতো, সেই কাওয়ালির প্রোগ্রামগুলো হয়তো প্যান্ডেলে গিয়ে বসে থেকে শোনার সুযোগ হতো না, এবং ধর্মভিত্তিক কিছু গান ওখানে প্রচারিত হতো। এবং অনেক রাত অবধি আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় সেসব গানগুলো শুনতাম। এখনো কিন্তু নস্টালজিক হই আমি। এবং এই জায়গাতে যারা ভলেন্টিয়ারিং এর কাজ করে, এরকম অনেকেই আছে যারা নন বেঙ্গলি মানুষদেরকে নিয়ে কাজ করে, তারা কিন্তু অনেক বেশি অবহেলিত বললে হয়তো ভুল বলা হবে না। তারা যেন তাদের এই পিছিয়ে পড়া জীবনটা থেকে তাদেরকে যেন বের করে নিয়ে আসা যায়, সে চেষ্টাটা যারা কনসার্ন স্ট্যাক হোল্ডারে আছেন তাদের কাছে আমি অনুরোধটা পৌঁছে দিতে চাই আজকের এই ভালোবাসা বাংলাদেশের মধ্য থেকে। আর যে কারণে জেনেভা ক্যাম্পের প্রসঙ্গটা আসলো, যে সেইখানে যারা ভলেন্টিয়ারিং বিভিন্ন কাজের মধ্যে থাকে, কমিউনিটিটাকে একটু ভালো রাখবার জন্য, পিছিয়ে পড়া বিভিন্ন কাজ থেকে তাদেরকে একটু এগিয়ে রাখবার জন্য, তারাও আহনাফের কথা শুনে তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমি যতদূর জানি তারা ইউজ একটা কালেকশন মানি অলরেডি কালেক্ট করেছে একদিনের নোটিশে। এবং কালেকশন মানিটা কত ছিল সেটা আমি একটু শুনে নিব, যে আপনারা যারা এসেছেন জেনেভা ক্যাম্প এবং ওই জায়গা থেকে যারা এসেছেন তাদের মধ্যে থেকে যে কোনো একজন কথা বলুন। জি, আপনার নাম?
স্যার, আমি মোহাম্মদ ওয়াসিম আজিজ, মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার কালেকশনে জেনেভা ক্যাম্প থেকে পরিমাণ ছিল
মোহাম্মদপুর মডেল, তাই তো?
মোহাম্মদপুর মডেল কলেজ।
আচ্ছা আচ্ছা, জেনেভা ক্যাম্প লাগোয়া যায় স্কুলটা?
জি জি জি, একেবারে জেনেভা ক্যাম্প সংলগ্ন বলতে গেলে আর কি।
তুমি কি পড়ো ওইখানে? তুমি বলি, তুমি কি জানো আমার পরীক্ষার সিট পড়েছিল ওখানে? আমার অনেক অনেক ঘটনা জড়িয়ে আছে ওই জায়গাতে, মোহাম্মদপুর বয়েজ ওই ওই জায়গাতে আমার সিট পড়েছিল দোতলাতে যখন এসএসসি পরীক্ষা হয়। আমার মনে হয় যে সেদিন প্রচন্ড বৃষ্টি স্নাত একটা দিন ছিল, বুঝছিস মেঘলা, চারিদিক অন্ধকার হয়ে আসছে, এখন মনে পড়ছে, ভাসছে চোখে
ওই স্কুলে। এবার আমার খুবই দিতে ইচ্ছে করছে এই অবস্থায়, মানে খুব বৃষ্টি পড়ছে।
আচ্ছা, বৃষ্টি পড়ার ফ্লেভার তুই দিতে থাক, আর ওর কথা কিন্তু চলতে থাকুক।
তো গুরু, যখন আমি বৃহস্পতিবার আহনাফকে নিয়ে শুনি, তখন আমাদের আমি এটা শোনার পর আমি আমার গ্রুপের ছেলেদেরকে বলি, ওয়েক আপ পিপল, যে আমার সংস্থা একটা 41 জন মেম্বার নিয়ে বর্তমানে কাজ করতেছি, তাদেরকে বলি, তারা আমাদের সাথে এগ্রি হয়, তারপর আমরা কাজ করি। যে মানে মোহাম্মদপুরে যেটা জঘন্যতম এরিয়া, সেই এরিয়া থেকে আমরা একটা বড় অ্যামাউন্টের টাকা তাদেরকে সাহায্য করতে পারি। তো আমরা সবাই একটা প্ল্যান করলাম যে জেনেভা ক্যাম্পেই যাওয়া যায়, সবচেয়ে জঘন্যতম যেটাকে মানুষ দেখে। তো সেখান থেকে আমরা বাসায় বাসায় বৃষ্টিতে ভেজে শুক্রবারের দিন নামাজের পর সকলের বাসায় গেলাম। তারপর কেউ 5 টাকা, কেউ 2 টাকা, কেউ 100 টাকা, 10 টাকা করে দিল। এভাবে করে গুরু, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা 31,115 টাকা এ পর্যন্ত কালেকশন করতে সক্ষম হয়েছি।
সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। 31,148 টাকা, ইটস এ হিউজ মানি, ইটস এ হিউজ মানি। আর জঘন্য শব্দটা অবশ্যই জেনেভা ক্যাম্পের মানুষের সাথে যায় না, তারা হয়তো পরিস্থিতির কারণে পিছিয়ে পড়া কিছু মানুষ, কিন্তু অবশ্যই সেটার জন্য আমি অনুরোধও রেখেছি আমার স্টুডিওর পক্ষ থেকে, যে মানুষগুলোকে যেন এগিয়ে নিয়ে আসা যায় যারা ডিপ্রাইভ হচ্ছে দিনের পর দিন, ইনফ্যাক্ট বছরের পর বছর। ওয়েক আপ তোমরা ভাই, ওয়েক আপ পিপলস, তোমরা এক একজন আমার দৃষ্টিতে ওয়ান ম্যান আর্মি। মাই গ্র্যান্ড স্যালুট টু জিও অন মাই স্টুডিও বিহাফ এবং অন মাই কমিউনিটি বিহাফ। আমি আমি আসলে এই ওয়ান ম্যান আর্মিদেরকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি।
গুরু, একটা রিকোয়েস্ট থাকবে, যেন ওই জেনেভা ক্যাম্প বাসীকার সেই চোখে দেখা না হোক, যারা এক ছাত্র বা একটা মানুষের জীবনকে বাঁচাতে এগিয়ে আসছে।
ইনশাআল্লাহ, আমরাও সেই প্রার্থনা করি। জি, আরেকজন আছেন, আমি তার সাথে একটু কথা বলি। এবং ওয়েক আপ পিপল তাদের মেম্বারসদেরকে অনুরোধ করবো, আপনাদের এই ভলেন্টিয়ারিং ভালো কাজগুলো এটা যেন চলতেই থাকে, চলতে থাকে। জি,
আসসালামু আলাইকুম, আমি শাহিনা আক্তার বলছি, আমি কেলকাতা থেকে এসেছি। আহনাফের গল্পটা শুনে আমার এত খারাপ লাগছে যে আমি কান্না করছি। আমার এখনো খুব কষ্ট হইতেছে, মনে হচ্ছে যে আমার কোন ভাই কথাগুলো বলতেছিল। ওর জন্য আমার বাসার সবাই, আমার আত্মীয় স্বজন থেকে আমি ওর জন্য 4,500 টাকা কালেকশন করেছি। ওর জন্য অনেক দোয়া করি, ও যেন ভালো হয়ে ফিরে আসে বাংলাদেশে। ওর জন্য ওর মতন সন্তান আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন, ওর মতন সন্তান প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক, এটাই চাই।
জি, আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনার কথা শুনছে আহনাফ। মজার ব্যাপার, ক্যালকাটা সেই টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে আহনাফ সেই বিছানায় শুয়ে শুয়ে আপনাদের সবার কথা শুনতে পাচ্ছে। এবং আরেকটা ছোট্ট তথ্য দিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে আজকের ডেডিকেটেড যে প্রোগ্রাম, তার আগে জি একটু একদম সংক্ষেপে।
আসসালামু আলাইকুম গুরু, আমি বিএফ সাইন কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। তো ওইদিন আপনার প্রোগ্রামটা শোনার পর খুব ব্যথিত হই, এবং তারপর আমি ওই দিন রাত্রের বেলায় আমার কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে, একটা বড় ভাইকে নিয়ে একটু মানে একটা প্ল্যানিং করি যে কীভাবে অল্প কিছু সাহায্য হয়তো বা করতে পারবো। তো আমি আমার এলাকার যে মসজিদ আছে, তার পরদিন থেকে ওই মসজিদ এবং অন্যান্য স্কুল, আমার আমার স্কুল থেকে এবং আমার এক মাদ্রাসা পরিচিত, সেখান থেকে আমি অল্প কিছু টাকা কালেকশন করি, আর আমি সেই টাকাটাকে সাহায্য করার জন্য আজকে এখানে আসছি।
জি, আমরা সমস্ত টাকা পৌঁছে দেব। আমাদের সাথে এখন শুনছেন সাবরা ম্যাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের টিচার, যিনি কোঅর্ডিনেট করছেন পুরো ব্যাপারটা। আমরা তাদের হাতে পৌঁছে টাকার আপনার কন্ট্রিবিউটিং মানি কত?
৭০০০ টাকা।
৭০০০ এখানে সবাই মিলে কালেকশনটা করেছেন এবং এখানে প্রায় কিন্তু ৫০ ছুঁই ছুঁই হতে শুরু করেছে। এইভাবেই কালেকশনটা হচ্ছে। যখন মনে হচ্ছিল না দেখো এটা আদৌ হবে কিনা, অলরেডি কিন্তু ৭০ লাখ প্লাস এবং ৫০ ছুঁই ছুঁই অবস্থা এখানে। এভাবে জ্যামিতিক হারে কিন্তু টাকার ফিগারটা বাড়তেছে। এবং খুশি হবেন এটা জেনে, যেমন একটি ছেলেকে আপনারা সাহায্য করছেন, যে ছেলেটির চিন্তা ভাবনাটা অন্যরকম। ইন্ডিয়া যখন প্রথমবারের মতো মঙ্গল গ্রহে মহাকাশযান উৎক্ষেপণ করল, তখন সে চিন্তা করছে, তার ফেসবুকে আমি একটি স্ট্যাটাস দেখলাম, সে চিন্তা করছে যে বাংলাদেশে এই দিনটা কখন আসবে যখন বাংলাদেশ থেকেও এরকম মঙ্গল গ্রহে মহাকাশযান উৎক্ষেপণ করতে পারবে। চিন্তা করা যায় যে ক্যান্সারের মতো একটা মরণব্যাধি সাথে নিয়ে ঘুরছে সে। আমরা হয়তো এরকম জায়গায় পড়লে হয়তো মরার আগে ১০ বার মরতাম, সেই জায়গাতে বসে সে চিন্তা করছে দেশটাকে নিয়ে কিভাবে সেরকম বড় করে বাঁচা সম্ভব। আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বন্ধু, যাকে নিয়ে অনুষ্ঠান শুরু করার কথা আজকের এই তারিখে এবং যার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন যে আজকের হটসিটকে কে অলঙ্কৃত করতে যাচ্ছে, যার নামের মধ্যেই দারুণ এক মিষ্টতা লুকিয়ে আছে, জান্নাত, যেটি যার ইসলাম ধর্ম বিলংস করে তাদের জন্য বড় বেশি আকাঙ্ক্ষার জায়গা। সেই জান্নাত আমাদের সামনে উপস্থিত এবং তিনি এরই মধ্যে হটসিট অলঙ্কৃত করেছেন। তারপরে আপনাদের সবাইকে সাথে নিয়ে আরেকবার আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি জান্নাতকে। জান্নাত, ফাইনালি হট সিটে বসেছেন, অনুভূতি কেমন আপনার?
আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের এবং দেশের বাইরে যারা আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার অনুষ্ঠানটা আগ্রহ করে শুনছেন। আর গুরু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য।
জি, আমি এখন সরাসরি চলে যাব আপনার জীবনের কথা শুনবার জন্য, যেহেতু সবাই প্রতীক্ষা করছে, অপেক্ষায় আছে। সেই কারণে আমরা একদম শুরু করতে চাইবো, যে একদম একেবারে ছোটবেলা থেকে শুরু করুন।
জি, আমি ছোটবেলা গ্রামের বাড়িতে বড় হয়েছি, আমার গ্রামের বাড়ি ছিল ময়মনসিং। তো আমার বাবা শিক্ষিত একজন লোক, ভদ্র একজন লোক বলবো, আমার মা গৃহিণী। আমার বাবা বিজনেস করতো, আমরা পাঁচ ভাই বোন, তিন বোন দুই ভাই, আর সবার ছোটই ছিলাম আমি। তো ছোট মানে
জান্নাত, এক ফাঁকে ধন্যবাদ দিয়ে দিই। অনেকেই অনেক স্টুডিওতে দেখছেনই কিভাবে আসছে এবং যাচ্ছে, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এইভাবে সাড়া দিয়ে যখনই যে কমিউনিকেশন আমাদের আপনাদের কাছে যাচ্ছে, আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। জান্নাত, আপনি বলছিলেন আপনার পরিবারের কথা।
জি, আমি সবার ছোট ভাই বোনের মধ্যে। তখন এতটা বুঝতাম না যে আমি কতটুকু আদরের তাদের। তো ছোটর বেলা কাছে ভাই বোনের আদর নিয়ে দুষ্টুমি দিয়ে এটাই। আর আমি ছোট থেকেই বেশি পছন্দ করতাম, সবার সাথে মিশতে পছন্দ করতাম, গুছালো ছিলাম। আর সবাই যে আমাকে কতটুকু ভালোবাসতো সেটা আমি এখন ফিল করি, বুঝি যে বড় হয়েই মনে হয় ভুল করে ফেলছি। তো আমি যখন ক্লাস ৫ এ পড়ি, পরাবস্থায় মানে বাবা আমাকে ছাড়ার কষ্ট বলতে, মা আমাকে রেখে আমি অসুস্থ ছিলাম। ঢাকা থেকে আমার এক খালা যাওয়ার কথা ছিল, তো আমাকে রেখে যে যাবে। তখন মা ২ দিন ছিল নানুর বাড়িতে, তখন বেশি কান্না করতাম, বুঝতাম যে আম্মু ছাড়া থাকতে পারবো না। এভাবে আমার ছোটবেলার দিন কাটছে। আর আমার এসএসসি পরীক্ষাও দেওয়া হয়েছে আমার গ্রামের বাড়ি থেকে।
এরকম সাজানো গোছানো জীবনের ভেতর দিয়ে জীবন চলা শুরু করে, সেই জীবনটা কেনই যে বিভিন্ন সময় বিভিন্ন পথে বিভিন্ন বাঁকে মোড় নেয়, সেটি হয়তো আসলে বিচিত্র এক অভিজ্ঞতার ভেতর দিয়ে মানুষকে যেতে হয়। তাই জান্নাত, তারপরে তো বড় হয়ে ওঠা, বড় হয়ে ওঠার পরে সবচেয়ে ভালো এবং সবচেয়ে দারুণ এক্সপিরিয়েন্সটা কোথায় ছিল?
যখন আমি এসএসসি পরীক্ষা দিতে যাই, আমার ফার্স্ট ই, যখন আমি এসএসসি পরীক্ষা দিতে যাই তার আগের দিন থেকে কাঁদতেছিলাম আমি। আমার বাবা মা ভাই বোন সবাই আমাকে মানে সাহস দিচ্ছিল যে কিছু হবে না, কিছু হবে না। তারপরও মানে সকালবেলা আম্মু উঠে আমাকে গ্লাস দুধ দিচ্ছে, আমি দুধটা খাইনি, অনেক কাঁদতেছিলাম। তো তো ভাই আমাকে জড়াইয়ে ধরে রিক্সায় উঠাইছে, আর রিক্সায় উঠেও আমি কাঁদতেছিলাম। তো আমার বাড়ির পাশে একটা টিচার ছিল, যার কথা না বললেই না, তাকে আমি অনেক শ্রদ্ধা করি, বাবার মতো সে আমাকে দেখতে সবসময়। তার কাছে আমি অঙ্ক করতাম, মানে আমার তো বাড়ির পাশেই থাকতো, তার কাছে অঙ্ক করতাম। সে আমার কান্না দেখে সে আমার হলে গেছে, হলে যাওয়ার পরে বলতেছে যে জানা তুমি কাঁদো না, আমি তোমাদের পাশে আছি। তো তো ওইতে আমার সবচেয়ে বেশি ছিল। আর যেদিন রেজাল্ট দিছিল আমার, আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার রেজাল্ট কি হবে কি হবে। আমাদের বাড়ির সামনে একটা বড়ই গাছ আছে, ওখানে যে আমি একাকে কাঁদতেছিলাম, কারণ আমার ইংলিশ পরীক্ষাটা অনেক খারাপ হয়েছিল। পরে দেখলাম যে না, ভাই আবার কি কষ্টের মধ্যে, সে বাজার করতে যাবে। সো ও প্রতিদিন এমনিতেই করতো, রিক্সায় যেত, সে হেঁটে হেঁটে সেদিন বাজার করতে গেছে, আর আসে না। ও সবার রেজাল্ট শুনে তারপরে বাসায় আসছে, আসার পরে বলতেছে যে তোমার রেজাল্ট তো ভালো না। তো আমি অনেক কাঁদতেছি, যে আমি জানতাম যে আমার একটা সাবজেক্ট হয়তো বা খারাপ হবে। পরে ভাইয়া বলতে, যখন কাঁদতেছিলাম তখন ভাইয়া বলতেছে যে এই দেখো তোমার রেজাল্ট ভালো ভালো, তুমি কাঁদতেছো কেন। তারপরে বিশ্বাস করতে পারতেছিলাম না, যখন ভাইয়া রেজাল্ট শিটটা আমাকে দেখাইলো তখন বিশ্বাস করতে পারছি যে হ্যাঁ আমি পাশ করছি, মোটামুটি ভালোই পাশ, মানে রেজাল্ট ভালোই ছিল। এই
আমরা কিন্তু সমস্ত যারা অতিথি বন্ধু আসে তাদের বর্ণনা দিতে পছন্দ করি। মেঘলা, একটু ছোট্ট করে বর্ণনা দিয়ে দিই আজকের হট সিটে যিনি বসেছেন তার। তবে তুই বর্ণনা দেওয়ার আগে শুধু আমার কাছে যেটা মনে হয়েছে, জান্নাত নামের সাথে ওর টোটাল মানে অবয়বের একটা দারুণ সাজুজ্য আছে, কেমন আসলে একটা মিষ্টি আভাস যেন ছড়িয়ে গেছে স্টুডিওর ভিতরে।
স্নিগ্ধতা,
মিষ্টি কথাটা আসলে যায় না, এটা স্নিগ্ধতা। মেঘলা তোর তো অনেক উন্নতি রে,
এইটা হচ্ছে
আসলে
সঙ্গগুণে,
আসলে দারুণ একটা স্নিগ্ধতা আমাদের পুরো স্টুডিওতে ছড়িয়ে গেছে। মেঘলা তোর মত করে একটু বর্ণনা দিয়ে দে।
রাইট, গুরু যেটা বললেন আমি একটু অ্যাড করতে চাই যে খুব প্রভাস, মানে প্রখর দীপ্তি ছড়িয়ে আছেন আমাদের স্টুডিওতে।
আর কি বললি, প্রভাস?
প্রভাস, ওকে। সো ড্রেসের বর্ণনাটা স্পেশালি দেই, খুব সুন্দর একটা থ্রি পিস এন্ড কালারটা হচ্ছে হোয়াইট এর মধ্যে খুব মিষ্টি এন্ড ব্ল্যাক এন্ড গোল্ডেন কালার এর কম্বিনেশন। এন্ড উনার এটা কি উনার সিগনেচার পোজ, মানে ছবি তোলার বেশ পোজটা অনেক মজার। ওকে, সব মিলিয়ে সুন্দর, খুব বেশি সাজেননি, একদমই সাজেননি, খুবই ন্যাচারাল এন্ড পুরো ন্যাচারাল বিউটি।
আসলে আর সাজলে কিন্তু স্নিগ্ধতা বাড়ে না, বরং কমে যায়, আমার কাছে কেন জানি তাই মনে হয়। তারপর জান্নাত একদম আপনার মতো করে একদম শুরু করে দেন। আমি জানতে চাই যে স্নিগ্ধতায় আবেশ ছড়িয়ে আবার মাখা যে মানুষটি, তার জীবনে এই স্নিগ্ধতার পরশ একেবারে কাছ থেকে ভাগাভাগি করার সৌভাগ্য কারো হয়েছিল কিনা।
আচ্ছা, এর মাঝে আমি একটু ইন্টারাপ্ট করব, যে সিগনেচার পোজের কথা বলছিলাম, আমাদের গুরু হিতে স্বামী কিন্তু একটা খুব মজার সিগনেচার পোজ আছে ছবি তোলার জন্য,
একবার সামনে একবার পিছনে,
খুবই ফ্যান্টাস্টিক। এটা সবাই হয়তো বা অনেকে মিস করেছেন, এবং তাদের জন্য বলবো যদি আপনারা এই সিগনেচার পোস্টটি দেখতে চান তাহলে গুরু হিতেশামের একটা ফ্যান পেজ আছে, আপনারা সেখানটিতে যেতে পারেন অবশ্যই, গুরু হিতেশাম, সেখানটিতে গিয়ে আপনারা তার সিগনেচার পোস্টটি দেখতে পারেন খুব ইজিলি, এবং তাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারেন। ওকে,
তো আমি যখন ইন্টারভিউতে ঢাকা ভর্তি হই, তার আগে আমাকে, মানে আমাদের ওই কলেজে, সরকারি কলেজে একটা টিচার আমাকে দেখে ফেলে, মানে ইন্টারভিউ এসএসসি পাস করার পরে, তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। তো সবাই মোটামুটি রাজি থাকলেও মানে ছোট ভাইয়া রাজি না, যাকে আমি আমি কি বলবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কাউকে আমি স্থান দিয়ে থাকি তাহলে সে আমার ছোট ভাই, যাকে আমি প্রতিটি ক্ষেত্রে মিস করি, যাকে আমি একটা সেকেন্ড ভুলে থাকতে পারি না, কখনোই পারি না। তো ভাইয়া বলো না, আমার যেহেতু ছোট বোন, দুইটা বোনের বিয়ে হয়ে গেছে, আমি ওকে পড়াশোনা করাবো। তো উনি ওই টিচারের সাথে কথা বলে সরাসরি না করে দিল যে স্যার আপনি আমারও স্যার ওরও স্যার, আপনি প্লিজ, আপনি যদি এখন এই কথা বলেন আমার ফ্যামিলি মেম্বাররা হয়তো বা আপনার কথায় রাজি হয়ে যাবে, আপনি ওকে একটু হেল্প করেন, ও ঢাকায় যাক পড়াশোনা করুক। তো স্যার আর কিছু বলে নাই। পরে আমি ঢাকায় আসলাম, আমার বড় ভাইয়ার বা বড়পুর বাসায়। আসার পরে ঢাকা যে যাত্রাবাড়ি কলেজ আছে, ঢাকা কমার্স কলেজ, ওখানে ভর্তি হলাম। আমি ভর্তি হওয়ার এক বছর, মানে ঢাকার যে কালচারটা, ভয় পেতাম রাস্তায় বের হতে, ভয় পেতাম, অনেক ভয় পেতাম, কারণ এত গাড়ি ঘোড়া, মানে রাস্তা চিনতাম না,
যে কোথায় থেকে কোথায় যাব। তো প্রতিদিনই যে আমার দুলা ভাই আছে, আর তার কথা না বললেই না, সে আমার পিতা বলেন, আমার ভাই বলেন, আমার বন্ধু বলেন, সে আমার সবকিছু। আমি তার কাছে মাঝে মাঝে অনেক ভুল করি, যেগুলো ওর সামনে মানে বাহিরের সামনে আমি স্বীকার করতে পারি না, কিন্তু মনে মনে অনেক অনুতপ্ত, অনেক মানে দুঃখ প্রকাশ করি। আর আজকে জানি ভাইয়া হয়তো অনুষ্ঠানটা শুনতেছেন, আমি আজকে মানে 16 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, যদি পারেন ছোট বোন মনে করে, ছোট মানে নিজের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তো ভাইয়া যেহেতু মার্কেটিং এর জব করে, তো সে আমাকে সকালবেলা উঠে আমাকে কলেজে নামিয়ে দিয়ে যেত, আবার সে মানে সে মানে যেখানে জব করে এখানে ঢুকার আগে আমাকে কলেজ থেকে নাম নিয়ে আমার বাসায় দিয়ে যেত। এইভাবে প্রায় 6-7 মাস এরকম করত। পর আস্তে আস্তে দেখলাম ভাইয়ের উপর অনেক চাপ সৃষ্টি হয়ে গেছে, যেটা ইয়ে থেকে অফিস থেকে অনেক চাপ যায়। তো ভাইয়াকে আমি বললাম, ভাইয়া আমাকে রাস্তা চিনিয়ে দেন, আমি একাই যেতে পারবো, একা আসতে পারবো। তো ভাইয়া আবার রাস্তা চিনিয়ে দিল, এইভাবে যাবা। ফার্স্ট দিন আমাকে শিখাই দিল যে এখানে থেকে এখানে উঠবা, এখানে নেমে রিক্সাতে বাসে চলে যাবা। তো এইভাবে সময় যাচ্ছিল আমার। তো আসলে প্রেম ভালোবাসাটা এটা সবার লাইফে আসে, আমিও বলবো যে আমার লাইফে আসছিল। সো একদিন আমার যে বান্ধবী আছে নাম টিনা, তার ফোনে সে আমাকে ফোনটা দিয়ে ও বাথরুমে গেছে। তো ওই নাম্বারে একটা ফোন আসছে, কয়েকবারই আসছে। পরে আমি ফোনটা রিসিভ করে বললাম যে ভাই আপনি কে, টিনা তো একটু বাইরে গেছে, আপনি একটু পরে ফোন দেন। তো সে ছেলে যাবার কি করছে, আবার টিনারে ফোন দিছে কিনা সেটা আমি জানতাম না। সে ফোন দিয়ে মানে রিকোয়েস্ট করে আমার নাম্বারটি নিছে। নেওয়ার পরে সে টিনার আবার বলছে কি যে আমি যে তোমার কাছ থেকে রিকোয়েস্ট করে নাম্বারটি নিলাম, এটা তুমি বললো না। তো টিনা আবার বলছে কি যে দেখেন ও তো প্রেম টেম এগুলো কিছু করে না, এগুলো কিছু অফার দিয়েন না আপনি, আর ও যদি জেনে যে আপনি আমার রিলেটিভ তাহলে আমার সাথে সম্পর্ক মানে বাদ দিয়ে দেবে। আমি আবার এর মধ্যে কথাটা বলি, আমি যে কলেজে ভর্তি হয়েছি ওই কলেজে কামরুল ভাই নামে একটা ছেলে ছিল, মানে কামরুল আমার ফ্রেন্ড, সে অনেক স্টুডেন্ট ভালো। তো ওর সঙ্গে আমি প্রতিযোগিতামূলক ভাবে মানে চেষ্টা করতাম যে মেয়েদের পক্ষ থেকে আমি ফার্স্ট থাকবো, আর ও চেষ্টা করতো ছেলেদের পক্ষ থেকে ও ফার্স্ট থাকবে এরকম। তো সে নাম্বারটা নিয়েছে, নেওয়ার পরে কয়েকদিন পরে আমাকে একটা মিসড কল দিছে। মিস কল দেওয়ার পরে আমি ওর মিস কল তেমন ব্যাক করি না, কারণ আমি তো মেয়ে মানুষ এর জন্য। তো আবার নেক্সট টাইম আমি ফোন দিয়ে বলছি কি যে আপনার নাম্বার একটা মিস কল চলে গেছে, হ্যাঁ দেখছি। পরে বলতেছে যে কি ব্যাপার, আপনি কি রাগ করছেন? আমি বলি না রাগ করি নাই, আপনি কি আমাকে চিনেন? পরে বলতেছে যে না চিনি না, তাহলে ফোন দিয়েছেন কেন? পরে বলছে যে এমনিতে ফোন দেন আপনার কথা শোনার জন্য, আপনার কথা শুনতে ভালো লাগে। মনে এটাকে কখনো কথা বলছেন? পরে বলছে না বলি নাই। পরে আমি লাইনটি কেটে দিচ্ছি যে রং নম্বরে ফাজলুমি করা শুরু করছেন, যেটা আজকে সকালে আমি মিলন ভাইকে বলে ফেলছিলাম। মিলন ভাই আমার নম্বরে একবার ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি রিসিভ করতে পারিনি। পরে আবার ফোন দিছে, পরে আমি ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে আপনি কে? মিলন ভাই মনে গাড়িতে ছিল, পরে বলতেছে যে আপনি কে? আমি বললাম ফাজলুমি দেখাইতেছো, তোমার থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো।
আচ্ছা, আপনাকে প্রোগ্রামের ব্যাপার নিয়ে যখন কমিউনিকেট করা হচ্ছিল তখন? আচ্ছা আচ্ছা, ন্যাচারালি আপনি সাধারণত এই ধরনের ফোন রিসিভ করেন না?
না।
তারপর
বা চলে গেল। পরে মনে হয় টিনারে বলছে যে তোর বান্ধবী তো তেমন কেন্দ্রে, তোর বান্ধবী তো ছোটং টাটং করে কথা কয়, বলে ওই ওরকমই থাক, ও যদি জানে যে আপনি আমার ভাই হন তাহলে রাগ করবো। পরে বলতেছে যে তুই তাহলে একটু পরিচয় করাই দে, টিনারে বলছে তুই একটু পরিচয় করাই দে। পরে টিনা আমারে বললো যে আমার একটা ভাই আছে, নাম হলো সাব্বির, তো তুই একটু তার সাথে কথা বল। কেন কথা বলবো, যে সে একটা ফ্রেন্ড খুঁজতেছে। আমি ফ্রেন্ড দিয়ে কি করবো, উনি যে তো ছেলে মানুষ অনেক ফ্রেন্ড থাকে, আর মেয়ের ফ্রেন্ড তেমনি যদি পাওয়া যায় তাকে খুঁজে নিতে বলো, আমাকে যেন ডিস্টার্ব না করে। পরে বলছে একটু কথা বল, তো নাম্বার থেকে 2-3 মিনিট কথা বলাই দিল। তো দেখলাম যে ভালোই, কিন্তু আমি বুঝতে পারিনি যে আগের যে ছেলেটা ওই ছেলেটাই। পরে বলতেছে যে আমি কি আপনার নাম্বারটা নিতে পারি? পরে বললাম যে ভাবি আমি নিজেই আপনাকে ফোন দিব। তো 2-3 দিনের মধ্যে আর ফোন দেওয়া হয়নি। পরে তিনি আবারও বলতেছে যে কিরে তুই নাম্বারও দিলি না বা ভাইয়ার সাথে কথাও বললি না, ভাইয়া তো বারবার ফোন দেয়। পরে বললাম যে তুই এক কাজ কর, ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দে। তো সে নাম্বারটা দিয়েছে, তারপর সে 11:30 সময় পড়তেছে এই মুহূর্তে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে যে আমাকে চিনছেন? বলছে হ্যাঁ চিনছি। পর বলতে বললাম তুমি কে? বলছে আপনি সাব্বির। তো এইভাবেই কথাগুলো চলতো, সে ফ্রেন্ড তার ফ্যামিলি কথা বলতো। সে আমাকে যখন একটা কথা বলছে, আমি আসলে ফ্রেন্ডশিপ চাষে তো কখনোই করতাম না, সে যখন আমাকে একটা কথা বলছে, দেখেন আপু আমি তিনটা মেয়ের সাথে কথা বলছি, ইচ্ছা ছিল তাদের সাথে প্রেম করব, কিন্তু তিনটা মেয়েরই মামরা, এর জন্য আমি তাদের সাথে প্রেমও করতে পারিনি, এখন লাস্টই করছি যে শুধু ফ্রেন্ডশিপ করবো। তোমার আছে ঠিক আছে আপনি কথা বলেন, তবে আমার সামনে তো পরীক্ষা, আপনি ওইভাবে অল টাইম ফোন দিয়েন না, আমি যখন ফ্রি থাকবো আমি ফোন দিব। তো আমি যখন ফোন দিতাম সে কখনোই রিসিভ করতো না, সে কেটে দিয়ে ব্যাক করতো সবসময়ই দেখতাম। তো ও কথা বলতো, তার ফ্যামিলি কথা বলতো, তার ফ্যামিলি কেমন কেমন সদস্য মানুষ, এই কথাগুলোই হতো, এছাড়া আমাদের মধ্যে তেমন আর কোনো সম্পর্ক ছিল না। তারপর 2011 আমার যে দুলা ভাই আছে তার একটা ফ্রেন্ড আছে, নাম হলো আসিফ ইকবাল, হয়তো বা অনেকেই চিনবেন, যে জনি প্রিন্ট রকি প্রিন্টের মালিক MD সে। তো ভাইয়ার সাথে একটা প্রোগ্রামে গেছি, যাওয়ার পরে ওই মানে আসিফ ভাইয়ের সাথে দেখা। তো আসিফ ভাই তো আমাকে পছন্দ করছে, পছন্দ করার পরে দুলা ভাইকে অফার দিছে যে ভাইয়া, ভাইয়াকে ভাইয়া ডাকে, যে ভাইয়া আপনি শালিকে তো পছন্দ হয়েছে। পরে বলছে দেখেন ভাই এইসব কথা বললেন না, ওই বিয়ের জন্য আমার বাসায় উঠছে, আর এখন যদি এগুলো কথা বলেন তাহলে ও আমার থেকে রাগ করে কই যে যাবো নিজেও জানি না। তারপর আবু বললো যেহেতু ছেলে ভালো দেখো একটু তুমি। তো কয়েকদিন পর আমাদেরকে মানে ওদের বাসায় দাওয়াত করলো, আমরা গেলাম। যাওয়ার পরে মানে ওই আসিফ ভাইয়ের যে ভাবি, তার অনেক বড় লোক, যেহেতু বুঝতেই পারতেছেন একটা প্রতিষ্ঠানের মালিক, তো তার ভাবি আমাকে মানে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পর আমি গেছি, যাওয়ার পর বললো যে আপু যাই করে এখানে বিয়ে করো না। মানে কেন ভাবি? ওরা বলতেছে লোক তেমন সুবিধা না, অনেক রাগি। তো বাসায় আসলাম, আসার পর আপুরে বললাম দুলা ভাই একটু রাজি থাকে, ফ্যামিলি আর মেম্বারও মোটামুটি একটু রাজি থাকে, যখন শুনছি অনেক রাগি, আমার ফ্যামিলি না এটাই। পরে ভাইয়া বললো যে ঠিক আছে পড়াশোনা করুক, ওর ই করার দরকার নেই।
আমি জানি না যেটার পেছনে আসলে কারণটাই বাকি, উনি কথা বলতে বলতে জান্নাত আপনি স্বাভাবিক আছেন তো? এমন কি মনে হচ্ছে যে কথা বলতে গিয়ে যে খেয়ে হারিয়ে ফেলা, যেটাকে বলি আমরা, পানি খাবেন? অবশ্যই পানি খাবেন, এই পানি আপনি নিশ্চিন্তে খেতে পারেন। শারীরিক কি কোনো সমস্যা আছে?
না শারীরিক কোনো সমস্যা নেই।
অনেক SMS এবং কমেন্ট এসছে জান্নাত আপুকে নিয়ে। জাকির হোসেনের আগে পড়তে চাই, উনি সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে শুনছেন। এবং আজিজ ইসলাম লিখেছেন জান্নাত আপু তোমাকে খুব সুন্দর লাগছে। রাইহানুল ইসলাম লিখেছেন যে জান্নাত আপুর গল্পটা মনে হয় কেন যেন মনে হচ্ছে অনেক কষ্টের হবে, এটা উনি ধারণা করে নিয়েছেন। সাইফুল ইসলাম লিখেছেন বাহ লাভ শুরু হয়ে গেছে, খুব ভালো একটা ফ্লেভার অ্যান্ড এটার সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব সুন্দর যাচ্ছে। এ কথাও বন্ধুরা লিখেছেন। মিজানুর রহমান লিখেছেন জান্নাত আপু তুমি অনেক সুইট। এবং রুমন গাজীপুর থেকে SMS করেছেন যে ঘটনাটা আসলে কি হবে বুঝতে পারছি না। মিরাজুল ইসলাম লিখেছেন আচ্ছা উনি সেম কথাটি লিখেছেন জান্নাত আপুকে নিয়ে যে খুব সুন্দর লাগছে। সো বন্ধু আপনিও আপনার মতামত জানাতে পারেন জান্নাত আপুকে নিয়ে, আমাদেরকে কমেন্ট করুন ফেসবুকে www.facebook.com/dhakafm90.4 এবং SMS করুন 16260 তে।
অবশ্যই কমেন্ট করুন। এবং মেঘলা গত অনুষ্ঠানে সর্বোচ্চ কমেন্ট যিনি করেছেন এমন দুইজন ভাগ্যবান বিজয়ীর সাথে আমরা কথা, বিজয়ী অথবা বিজয়িনীও হতে পারে,
হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিজয়ী,
তার সাথে আমরা কথা বলবো অনুষ্ঠানের মাঝামাঝি অথবা শেষের দিকে, কোনো এক সময় আমরা সেই দুইজন ভাগ্যবান বিজয়ীর সাথে কথা বলবো। আর আজকে যিনি ভাগ্যবান হতে চলেছেন, অনেকেই দেখছি অনেক অনেক পরিমাণে কমেন্টস পাঠাচ্ছেন, তাদের সাথে আমরা কথা বলবো আগামী সপ্তাহে, তাই তো?
হ্যাঁ অবশ্যই।
এবং তার জন্য আপনাদের যেটি যেটি করতে হবে সেটি হচ্ছে www.facebook.com/thakafm904 এ লিঙ্কে গিয়ে আমাদের আপলোড করা সেই পিকচারে আপনারা আপনাদের কমেন্টসটা দিন। আমরা চলে যাচ্ছি আবার জান্নাতের কাছে। জান্নাতের কথা আমরা শুনছিলাম, কিন্তু জান্নাত কেনই যে কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলছে সেই ব্যাপারগুলো হয়তো আস্তে আস্তে আমাদের সামনে খোলসা হবে, যত তাড়াতাড়ি আমরা তার জীবনের বাকি কথাগুলো জানতে পারব। জান্নাত,
হ্যাঁ, তারপর আসলে যে সাব্বির নামের ছেলেটার সাথে কথা বলতাম, তার সাথে আমার তখনও দেখা হয়নি, একটু ফোনে কথা হতো। তো একদিন ও আমি এর মধ্যে মানে 6 মাসের পরীক্ষা শেষ করে বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে গেছি, তখন ওই সাব্বির ভাই এসে আমাকে বলতেছে যে জানো তো এক কাজ করো, 14 ফেব্রুয়ারি আসতেছে, তুমি সেদিন আমার সাথে দেখা করো। তো আমি ভাবলাম যে একটু ফার্স্ট ফ্রেন্ডের সাথে দেখা করবো, 14 ফেব্রুয়ারি যেহেতু ভালোবাসা দিবস, বন্ধুকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে পারবো এই ভেবে, মানে পরে আমার এক বান্ধবী আছে নাম জয়া, তার কাছে ফোন দিলাম যে জয়া তুই এক কাজ কর, তুই কি আমার সাথে একটু থাকবি? পরে বলতেছে কেন? পরে বললাম যে সাব্বির নামে একটা ছেলের সাথে তো এরকম পরিচয়, তুই তো জানিস। বলছে হ্যাঁ জানি। পরে বললাম তুই একটু থাকলে আমি সাব্বির ভাইয়ের সাথে একটু দেখা করতাম। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, যেদিন থাকবি সেদিন আমাকে একটু জানাস আগে, কারণ তার যে বয়ফ্রেন্ড আছে সে তো আবার রাগ করবে। তখন বললাম আচ্ছা ঠিক আছে, ওই ভাইয়ার নাম্বার দিস, আমি ভাইয়াকে বুঝে বলবো নি যে জয় আমার সাথে থাকবে, যেহেতু হিন্দু। তো আমি আসলাম বাড়ি থেকে 11 তারিখে, মানে আমার দেশের বাড়ি থেকে ঢাকা আসছি 11 তারিখে, 11ই ফেব্রুয়ারি। আসার পরে তার জন্য একটা গিফট কিনলাম, গিফট ছিল একটা শুপিস, অনেক মনে আছে আমাকে শুপিসটা, মানে তাকে টিপু বলে কিনছি। তারপর মানে 14 তারিখে দুলা ভাই বলতেছে আজকে বাড়িতে যাওয়া যাবে না। তো এখন কি করবো, মানে আপুকে ম্যানেজ করবো নাকি দুলা ভাইকে ম্যানেজ করবো? তারপরে দুলা ভাইকে একটু বুঝাইলাম যে আপনি 1 ঘন্টা পরে আমাকে গিয়ে নিয়ে এসেন, দুলা ভাই বলতেছেন না কোনোভাবে যাওয়া যাবে না। পরে আপুকে বোঝানোর পরে আপু বলল ঠিক আছে বন্ধুদের সাথে দেখা করবে, তুমি 1-2 ঘন্টা পরে যাই নিয়ে এসো, ওরা ছাড়ো। পরে বলছে ঠিক আছে আমি যাবো গিয়ে দিয়ে আসবো, তারপরে কিন্তু আবার ওইখান থেকে ই করবো নিয়ে আসবো। দুলা ভাই সাথে থাকতে যাচ্ছে, আমি ভয় পাচ্ছিলাম যে দুলা ভাই তো এখনো জানে অনেক ছোট, তো এখন তো মানে মনে মনে এত বড় হয়ে গেছে এটা তোর ভাইয়া বুঝতে পারতেছে না। তো ভাইয়া দিয়া আবার ছাব্বির কি করছে, সে আমি যে বাসায় থাকি সে বাসার সামনে সে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো পরে বলতেছে যে তুমি কই? আমি বললাম যে আপনি বাসার সামনে দাঁড়ায় না, আপনি আমার কলেজের সামনে যান, কলেজের সামনে দাঁড়ান, ওইখানে দেখতে পাবেন আমার। পরে সে ইয়ে আসছে আমাদের কলেজের সামনে আসছে, দুলা ভাই আমাকে নামাই দিয়ে চলে গেল। আমার খুব মনে আছে সেদিন আমি একটা কালো ড্রেস পরছিলাম একদিনের মধ্যে। সো সে আসার পরে আমি বললাম যে আপনি কোথায়? পরে বলতেছে আমি একটা কি যেন একটা তেলের পাম্প তার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি অন্ত ওদিকে যাবো না, আপনি আমার কলেজের সামনে আসেন। তো আমি কলেজের সামনে দাঁড়িয়ে আছি যে কোনো ছেলেকে অনেক ছেলে দেখা যায় কিন্তু তার মতো না। সে আবার আমাকে ফোন আগে বলছে কি যে আমাকে দেখলে কিন্তু অপছন্দ করবেন, আর আপনার কাছে আমার একটু অনুরোধ,
এটা তো ফার্স্ট দেখা তাই তো?
হ্যাঁ।
ভিতরে অনুভূতি কেমন?
আসলে আমি ভাবছিলাম যে সে যতটুকু বলছে হয়তো মিথ্যা বলছে, সে দেখতে সুন্দর স্মার্ট।
ফার্স্ট যখন সামনাসামনি যাচ্ছেন তখন ভিতরে কেমন?
এই যেটাই মনে হচ্ছিল, আর এর আগে তো কখনো কারোর সাথে এভাবে দেখা করি নাই, আর ভয় লাগতেছিল যে আমি ফার্স্টে গিয়ে কি করবো কি বলবো।
তারপর
জয় আমার পিছনে, আমার সামনে তো একটা ছেলে চলে গেল সানগ্লাস পরা, আমি পরে বললাম যে আবার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আপনি কই? পরে বলতেছে যে এইখানে। পরে বললাম যে আচ্ছা আপনি কি জিন্স প্যান্ট পরছেন? পরে বলছে হ্যাঁ। এই কালার টি শার্ট পরছেন? হ্যাঁ। হাতে ঘুড়ি? পরে বলতেছে হ্যাঁ। সানগ্লাস? পরে বলতেছে হ্যাঁ। পরে ঠিক আছে আপনি পিছনে তাকান। পরে পিছনে তাকালে কোথায় আপনি? পরে আমি বললাম যে এটা কালো ড্রেস পরা মেয়ে দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। সেটাই আমি, সে অন্যদিকে তাকাইলো, তাকানোর পর বলতেছে যেটাই করেন বাসায় যাই করেন, কিন্তু আমার সামনে কোনো মানে ই করেন না, অবহেলা করেন না আমার।
ফোনে ফোনে বলছেন?
হ্যাঁ। না সেই বলতেছে।
আচ্ছা সে বলছে
আমাকে দেখার পর
আমাকে যদি অপছন্দ হয় তাও অপছন্দটা সামনাসামনি দেখেন
না, বলেন না, কষ্ট পাবো অনেক। পরে আমি বললাম কি বলেন আপনি তোমার ফ্রেন্ড আসেন। পরে সে আসলো, আসার পরে সে একটা রিক্সায়, আমি আর জয় একটা রিক্সায় গিয়ে দেখলাম একটা প্রাইভেট কার। পরে বললো যে উঠেন, কোথায় যাবেন? একটা পার্কে যাব। তো যখন গাড়িতে উঠি তখন তার সাথে যে কি বলবো বুঝে উঠতে পারছি না, শুধু শোপিসটা সামনে দিয়ে বললাম যে আপনার জন্য আনছি। তো জয় এত হাসতেছে যে কি বলতেছ তুই, অন্য কিছু বল, কেমন আছো বা কি। আমি পরে বললাম যে ভালো না থাকলে কি এত দূর আসতো।
জয়ের বয়ফ্রেন্ড আছে এক্সপেরিয়েন্সড, ওর শিক্ষা দিচ্ছে তাই তো?
হ্যাঁ,
আপনার তো একদম প্রথম এটি আপনার জীবনে।
তো সে আমাকে, আমি আর তার দিকে
জানাতে এই জিনিসগুলো একটু শেখানতো, শেখান বা বুঝানতো, প্রেমে পড়লে বা ভালোবাসার মুহূর্তে চারিপাশে নাকি বিউগল বাজতে থাকে।
আসলে তখন প্রেমে পড়ি নাই, তখন তো ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড।
তাহলে কি প্রেম এবং ফ্রেন্ডশিপের মাঝামাঝি একটি জায়গায়?
না, প্রেম বলাই যাবে না, শুধু ফ্রেন্ড।
কিন্তু পড়ে যেতে পারেন এরকম একটি অবস্থা?
তখন তো এটা চিন্তা করি নাই যে প্রেমে পড়ে যাব।
কিন্তু ভালো লাগতেছে এই তো?
ভাল লাগতেছে বলতে ওই কথাটা মনে পড়তেছিল যে যখন বলছে আমাকে যে আমাকে অবহেলা করেন না, অনেক কষ্ট পাবো। আপনার যদি কথা বলার না ইচ্ছা হয় আপনার বাসায় গিয়ে কথা বলবো।
সাব্বিরকে কেমন দেখাচ্ছিল?
আসলে ও আমার চেয়েও 2 ইঞ্চ শর্ট, আর আসলে আল্লাহ তো সবারই সৃষ্টি করছে, বলবো না যে কেমন চেহারা এটা আমি বলতে পারবো না, আসলে কেউ পছন্দ করবে না।
আপনার কেমন দেখা মনে হচ্ছিল দেখার পরে?
আসলে আমি তো নামাজ পড়তাম, নামাজ পড়ার চেষ্টাও করি, আমি আল্লাহর বান্দাকে কখনো নিন্দাই না, আল্লাহর বান্দাকে কখনোই আমি কোনো ভাবে বলি না সে দেখতে কেমন। আসলে ফার্স্ট মনে উচ্চারণ করলাম সে দেখতে ভালো না, ভালো ছিল না, শুধু ওই কথাটাই মনে মনে মানে মনে পড়তেছিল যে সে এই কথাটা বলছে যে আমাকে অবহেলা করেন না। তো তারপর নিয়ে গেল একটা পার্কে, নিয়ে যাওয়ার পর ওইখানে বসলাম, তো ফুচকা রুয়াদের দিলো, খাইলাম। খাওয়ার পর পরে বলতেছে যে আমি জানি আপনি আমার পছন্দ করেননি। পছন্দ কি, আপনি কি পাত্র নাকি যে আপনাকে পছন্দ করতে হবে? এটা আমার বান্ধবী বলবো, আপনি ওগুলি চিন্তা ছেড়ে দেন। তো বলতেছে তোমার তো কিছু গিফট করি নাই, দাঁড়ো তোমার কিছু গিফট করি। পরে সে একটা কসমেটিক্স এর দোকানে গিয়ে আমাকে আর আমার একটি বান্ধবীকে কিছু গিফট করলো, একটা গলার লকেট সহ একটা চেন গিফট করলো। পরে আমাদেরকে আবার রেখে গেল, বেশি দেরি করে নাই, আবার রেখে গেল আমাদেরকে। আমি বাসায় আসার পরে ফোনটা অফ, একদম অফ করে দিছি। দেওয়ার পরে সে শুধু ট্রাই করে আমার নাম্বারটা ট্রাই করে কিন্তু পায় না। পরে টিনা নম্বরে ফোন দিয়ে বলতেছে কি ব্যাপার, জানা তোর মোবাইল বন্ধ কেন? পরে বলতেছে যে আমি তো ভাইয়া জানি না, আর ও আছে কলেজ আসে নাই। আসলে টিনা এসবের মধ্যে কখনোই জানতো না যে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে, এরকম মনে হতো না। তারপর এই তো আস্তে আস্তে কথা হতো, ই হতো, তো একসময় আমার একটা বিয়ের কথা হয়, তাকে আমি জানাই যে ফ্যামিলি থেকে বিয়ের কথা হচ্ছে। যখন আমার ইয়ার চান্স পরীক্ষা চলতেছে, পরীক্ষার কিছুদিন আগে, মানে 4-5 দিন আগে, প্রথম বললাম যে আমার তো বিয়ের কথা চলতেছে, তো আপনাকে আমি ইনভাইট করতে যাব। সে তো শোনার পরে অবাক হয়ে গেছে যে কি বলো, কি বলেন আপনি? তখন তুমি করে বলেন, আপনি করে বলে কি বলেন আপনি? পরে বললাম হ্যাঁ। পরে সে বললো যে ঠিক আছে আপনি আমার সাথে একবার দেখা করবেন? বললাম কেন, বিয়ের দাওয়াত করতে তো যাবই। পরে বলতেছে যে আমার সাথে একবার দেখা করেন প্লিজ। অনেক রিকোয়েস্ট করতেছে, মনে হচ্ছে ঠিক আছে যাবো। পরে সে আসলে ফ্যামিলিতে মিথ্যা কথা বলছি, এটা প্রেমের মনে হয় তখন মুহূর্তগুলো, এর জন্য মিথ্যা কথাগুলো চলে আসছে। বাসায় বলছে কলেজে যাচ্ছে, যাচ্ছে দেখা করতে তার সাথে,
এর মধ্যে দুর্বলতা তৈরি হয়ে গেছে,
হয়ে যাচ্ছে, হয়ে গেছে মোটামুটি। পরে আমাকে পার্কে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতেছে যে তুমি বিয়ে করো না। তো অবাক হয়ে গেছি, কি বল আমি বিয়ে করবো না? সে আমাকে নিয়ে, আমি তখন চিনতাম না, আমি ফার্স্টে বলছে যে আমি ঢাকার রাস্তাঘাট তেমন চিনি না, আমাকে গাড়িতে উঠে সোজাসুজি নারায়ণগঞ্জে নিয়ে গেছে। আমি বলতেছি যে এত দূরে কোথায় নিয়ে যেতেছেন? পরে ওর বাসাতে ফোন দিল, ফোন দিয়ে ওর ছোট বোনের ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে তুই এক কাজ কর, মার কাছে 10,000 টাকা নিয়ে, টাকা নিয়ে জানাতোর জন্য একটা শাড়ি কিনে আন। আর ওর বন্ধু বান্ধব সবাই আসছে। আসার পরে বলতেছে যে কি ব্যাপার দোস্ত, বিয়ে করবো আমার বলবো না? তো আমি গাড়ির মধ্যে বসে চুপচাপ শুধু শুনতেছি যে ওরা কি করতেছে, কার বিয়ে। পরে আমার বলতেছে যে তারপর রিয়াজ নামে তার যে মানে কলিক সে আসছে, আসার পরে বলতেছে যে আপনি বিয়ে বলুন না, আমি তো বিয়ে করার জন্য আসিনি, আমি তাকে বোঝানোর জন্য আসছি না, ওরা বিয়ে করাবে, ওরা মনে করেন কাজেও পেশে ওইখানে গিয়ে পরিচয় পত্র নাকি ওগুলো বানানো শেষ, মানে 8,000 টাকা ওখানে খরচ হয়েছে, ওগুলোও বলতেছে যে তুমি যদি বিয়ে না করো তাহলে আমার 8,000 টাকা খরচ করাইলে কেন। আমি তখন গাড়ির মধ্যে কান্দিছি যে পরের বোন আসলো, আসার পরের বোনকে আমি বললাম যে ঠিক আছে বোন বাসায় গিয়ে বলি 26 বছর তারা যদি মেনে নেয় তাহলে তো ভালো, আর না মেনে নিলে আমি ডিসিশন নিব। বাসায় আসলাম, আসার পরে আকুর সাথে একটু আলাপ করলাম যে আব্বু আমার যদি কোনো পছন্দ থাকে তুমি কি, পরে বলতেছে ছেলে কি করে, আমি পরে বললাম যে ছেলে বিজনেস করে, পরে বলতেছে যে কোথায় থাকে, পরে বলতেছে নারায়ণগঞ্জ। আপু নারায়ণগঞ্জের কথা শুনি বলতেছে না, দেশের মেয়ে দেশের ওইদিকে বিয়ে দিবো, নারায়ণগঞ্জে বিয়ে দিবো না। পরে বললাম একটু ভেবে দেখো, আবুরও বোঝাতে পারিনি কাউকে বোঝাতে পারিনি। পরে আবার ফোন দিছে রাত্রে, কিন্তু ফোন অফ, অনেকটি মেসেজ পাঠাইছে আমি সকালে দেখছি যেগুলা। তারপরে আমি বললাম যে আপনি কাজ করেন, আমি আব্বুর সাথে যেভাবে হোক আমি দেখা করে দিই, আপনি একটু দেখা করেন। বলতেছে না আমি দেখা করতে পারবো না, দেখা করলে কেউ পছন্দ করবে না, কারণ আমিও জানি যে তাকে কেউ পছন্দ করবে না, আমাদের ফ্যামিলি যেন আমাদের বংশের মধ্যে ওরকম ছেলে নাই তাকে কখনোই পছন্দ করবে না। তারপরের দিন যখন মেসেজ গুলো পেলাম অনেক খারাপ লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল। আমি পরে এক একই মানে সেদিন আমি কোনো ফোন দেয় নাই, আমি যেদিন গেছিলাম সেটা হলো মার্চ মাসের একুশ তারিখে তার সাথে দেখা করো 2011। যাওয়ার পর 21 তারিখে দেখা করলাম, 22 তারিখ গেল, 23 তারিখে 1:30 সময় যখন আমি ফোনটা ওপেন করি তখন যখন আমাকে একটা SMS করছে যে জানরে আমারে মারিস না, তোরে স্যার আমি বাঁচবো না, তোরে ছাড়া আমার কোনো পথ নাই, মানে মানে এত খারাপ লাগছে যে একটা ছেলে সে যতই থাকুক যতই তার চেহারা খারাপ থাকুক একটা ছেলে আমাকে এইভাবে ভালোবাসতে পারে।
কথাটা কি ছিল
যে জান তুই আমারে মারিস না, তোর ছাড়া আমার কোনো পথ নাই।
আরেকবার বলবেন।
দেখলাম 22 তারিখে মানে আমি উজু করে এসে 2 রাকাত মাগরিব নামাজ পড়লাম যে আল্লাহ রাতের মধ্যে তুমি আমার একটা ভালো মন্দ যে কোনো একটা স্বপ্ন তুমি দেখাইও। আমি আবার আগে তাহাজ্জুদ নামাজ পড়তাম, কখনো তাহাজ্জুদ নামাজ আমি মানে কাছে মানে বাদ দিতাম না, তো ওই দিন তাতে আসলে আমি ঘুমাইতে পারিনি, স্বপ্ন দেখবো কি করে। তারপর ও সেদিন আবার আমার বাবা আসছে দেশের বাইরে থেকে আমাকে দেখতে, আর রেগুলারই আমার ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছে, কিন্তু ওর সাথে কথা কম বলতো, কারণ সন্ধ্যার পরে 7টার পরে আমাদের দেশে কারেন্ট চলে যেত, তো আমাদের সামনে একটি স্কুল আছে, ওই স্কুলের সামনে গিয়ে বসলে চাঁদ দেখা যাইতো, তো আমরা 2 ভাই বোনই ওখানে গিয়ে গল্প করতাম, মানে যত রকমের কথা আমার মনে করেন যে ফ্রেন্ড বললেন অভিভাবক বললেন সে ছিল। তো যখন রাত হতো তখন সবচেয়ে বেশি মিস করতাম সেই ছোট ভাইয়াকে। আমি জানি ভাইয়াটা শুনতেছে না, কারণ গ্রামের এলাকা তো আর অনেক রাত হয়ে গেছে, ভাইয়া আমি জানি যে তুমি আমার ব্যবহারে বা আমাকে নিয়ে যে আশাটা করছিলে তুমি সেটা সফল করতে পারো নাই, তুমি অনেক কষ্টে আছো, আর আমার সাথে যে কেন কথা বলো না সেটাও আমি জানি।
অদ্ভুত জীবন এবং অদ্ভুত জীবন চরিত্র এই মানুষের। একদিকে একদিকে এই যে সম্পর্কগুলো ভাই সম্বন্ধে বলতে গিয়ে বারবার আবেগে চোখে পানি চলে যাচ্ছে জান্নাতের, এবং জান্নাতের এই কথা বলা, এই কান্না, এই আবেগ, এগুলো দেখলে খুব সহজেই বোঝা যায় যে ভাই হয়েও জান্নাতের প্রতি যে দায়িত্ব, যে ভালোবাসা, যে কর্তব্য সে করেছে দিনের পর দিন, জান্নাত হয়তো পৃথিবী থেকে চলে যাবে, জান্নাত হয়তো সমস্ত কিছু ছাপিয়ে চলে যেতে পারবে, কিন্তু জান্নাতের ভেতর থেকে চার দিন রাতে মাঠে বসে থেকে ভাইয়ের হাত ধরে সব রকমের কথা বলা, তার সাথে সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করার যে অনুভূতি, সেটি কোনো কালেই যাবে না। বাবার সে আদর্শ, বাবার যে ভালো লাগা, বাকি পরিবারের কাছের মানুষজনের ভালোবাসা, ভালো লাগা, এটি একদিকে। অন্যদিকে সাব্বির নামের একজন মানুষ যে একেবারে জলোচ্ছ্বাসের মতো তাকে আহ্বান করছে, এবং সকাল হচ্ছে যার এই ধরনের মেসেজ পড়ে যে জানরে আমাকে তুই মারিস না, সেক্ষেত্রে আসলে মানুষের কি করার থাকে, কোথায় যায় সে মানুষটি, কোন পরিস্থিতির ভেতর দিয়ে থাকে, আজীব মানে অদ্ভুত জীবন চরিত্র এই মানুষের। একদিকে যদি তুই বলিস যে সমুদ্রে জলোচ্ছ্বাসের মতো কেউ তোকে টানতেছে, অন্যদিকে হয়তো তার শেকড়টা পত্থিত হয়ে আছে, যে শেকড়ের মধ্যে বিভিন্ন রকমের রং, কেউ হয়তো ভাইয়ের চরিত্রে, কেউ বাবার চরিত্রে, কে মায়ের চরিত্রে, কে বন্ধুর চরিত্রে, কে বোনের চরিত্রে, যাবো তো যাবো কোন দিকে, আবার হঠাৎ করেই ওই শেকড়কে উপড়ে ফেলে কেউ একজন এক জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যে টেক্সট পাঠাচ্ছে জানরে আমাকে তুই মারিস না।
This track was downloaded from FusionBD.com.
Yes, বন্ধু, আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং শুনতে পাচ্ছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, যেখানে আছেন গুরু এহতেশাম এবং আছেন আজকের বিশেষ অতিথি বন্ধু জান্নাত আপু, যার জীবনের কথা শুনছিলাম আমরা। মাঝখানে আছি এবং আরো অনেকটুকু যাব, আমরা পুরোটুকুই শুনব, তার শেষটুকু কি হবে অবশ্যই আমরা সেটা শুনতে চাই।
একটি কথা বলে মাঝখানে বলে দিই মেঘলা, যেমন আজকেই সিএনজিতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, হঠাৎ ছেলেটি বলল যে মানে আমি প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম টেলিফোনে, ও সেই ফোনের কনভারসেশনে টের পেয়েছে যে আমি গুরু এহতেশাম,
এবং এটা কিন্তু এর আগেও অনেকবার হয়েছে,
এরকম হয়। তো সে বলছিল যে আমার আজকে 500 টাকা মানে একজন ভাড়া না দিয়ে চলে গেছে, তার যে কষ্টটা ছিল আপনার সাথে পরিচয় হওয়ার পর সেই কষ্টটা এখন অনুভব করছে না, তার নাম আবদুল্লাহ, এবং স্পেশালি তোকে ধন্যবাদ জানিয়েছে। সেটা শুধু আবদুল্লাহ না, অনেকেই বলে তোর কণ্ঠ স্পেশালি, তোর তুই যেমন তোর যে রিনিঝিনি শব্দ হাসির সেইটি, তাই বলে ঘন ঘন কথার মাঝখানে হাসি দিয়ে বসিস না, আবার দিচ্ছিস, আবার দিচ্ছিস,
শুনে একটু হাসি পেলো।
যাই হোক, তোর কণ্ঠের দারুণ প্রশংসা করে সবাই, এবং এখন যখন শুরু করেছিলি তুই কথা, তখন আমি তাদের মতো করে শোনার চেষ্টা করছিলাম, আসলে দেখি তো আমাদের মেঘলা কেমন কথা বলে। তোর টোনালিটি, টোনালিটির ব্যাপারটা তো আসলে গড গিফটেড, তো স্রষ্টা আসলে তোর প্রতি হয়তো অনেক বেশি পরিমাণে সদয়, যে কারণে তোর টোনালিটির মধ্যে দারুণ একটি মানে ইটস এ ব্লেসিং, আমি যতটুকু বলবো যে অনেক চমৎকার টোনালিটি আসলে, এবং এটা বলার সুযোগ হয়ে ওঠে না, এবং অনেকের কাছ থেকে আমি এই ফিডব্যাকটা পাই, এবং অনেকেই বলে যে টোনালিটির মাধ্যমে বোঝা যায় যে মেয়েটি মনে হয় খুব সোবার, মেয়েটি খুব ভালো। আমি বললাম যে অবশ্যই ভালো, এবং আজকে বসুন্ধরায় ওরা হয়তো দেখে চিনতে পেরেছে, যেহেতু প্রাণা ভালোবাসা বাংলাদেশের অনেক জায়গায় বিলবোর্ড এবং অনেক ক্যাম্পেইনিং করা হয় সেই কারণে। তো একজন বলছিল হাসানুজ্জামান, সে দুইটি শপের মালিক, বাট সে খুব স্ট্রাগল করে বড় হয়েছে, সে বলছিল যে গুরু আপনার প্রোগ্রাম আপনি চালিয়ে যান, আমাদের মতো কত মানুষ যে আছে, যেমন আমি নিজে 40 টাকার স্পঞ্জ পড়লে আমি আমার বাড়ির লোকজনকে ভালো রাখার চেষ্টা করি, এই যে পারিবারিক সম্পর্কের কথা বারংবার আপনি বলেন, আমি তখন এটা আমাকে এত বেশি এনার্জাইজ করে যে না, আমার পরিবারের প্রতি আমাকে আরো বেশি ডেভোটেড হতে হবে, আরো বেশি ডেডিকেটেড হতে হবে। তো আমাদের নিজেদেরই অলক্ষে আমরা কিন্তু অনেক বড় মাপের কাজের সৌভাগ্য বা ভাগিদার হয়ে যাচ্ছি আর কি, এটি সত্যি অনেক বড় একটি ব্যাপার। তারাও বলছিল যে মেঘলাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন, ওর কণ্ঠটা মানে ইট সাউন্ডস রিয়েলি গুড, এবং মনে হয় যে অনেক ফ্রেশ এবং অনেক ওই যে স্নিগ্ধ একটা পরশ ছড়িয়ে দেয়।
ব্লাশিং, ওকে, এন্ড থ্যাংক ইউ সবার আগে আল্লাহ তাআলাকে, এবং তারপরে তো অবশ্যই বন্ধুদেরকে, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু গুরু এহতেশাম আপনাকে।
বলা হয় না মানে নিজের মানুষ তো তুই, মনে হয় তুই তো, এত বলার বাকি আছে, কিন্তু আসলে এটা একনলেজ করার প্রয়োজন আছে।
এর জন্য ধমকও শুনতে হয়, কম ধমক খাই না।
ক্রেডিট গোস টু প্রোডিউসার ইন্তেজার, অনেক সময় তোর টোনালিটির মধ্যে যেটি তোকে পারমিট করে না, এই ধরনের হয়তো টোনালিটির কিছুটা চেঞ্জিং চলে আসে, যেটি হয়তো তোকে এই যে জিনিসগুলো ফাইন টিউনিং করার কারণেই হয়তো সাউন্ডটা এত বেশি ভালোভাবে এখন যায়, যেটি অনেক বেশি পরিমার্জিত এবং অনেক বেশি পরিশীলিত শোনায়। দ্যাট ইজ রিয়েলি গুড। আমি আসলে আমি প্রাউড ফিল করছি যে আমার মতো এরকম একজন সহযোদ্ধা আমার সাথে আছে, চলে যায় জান্নাতের কাছে। জান্নাত, শুনছিলাম আপনার জীবনের কথা।
তারপর আমি মানে 22 তারিখে রাতে মানে 23 তারিখ পড়ে গেছে 12:30 পরে, যখন SMS পাওয়ার পর আমি ডিসিশন নিলাম যে আমি কালকে গিয়ে বিয়ে করব। তো আমি রাতে ফোন দিয়ে দিলাম যে আপনি টেনশন করেন না, আমি কালকে যাচ্ছি। কোথায় যাবা? আমি বললাম যে নারায়ণগঞ্জ যাচ্ছি আপনাকে বিয়ে করার জন্য।
ওই মেসেজটাই পাওয়ার পর, তাই তো?
হ্যাঁ, মেসেজটা পাওয়ার পরে। তো সেদিন আমার বাবা আসছিল দেশের বাইরে থেকে আমাকে দেখার জন্য, দেশের বাইরে থেকে সবকিছু নিয়ে আসছে। আমার মা আবার কেমন, একটা জিনিস খেলে আমার মেয়ে মাছের মাথা খেতে পছন্দ করে, ওটা ফ্রিজে রেখে দিত। আমার মেয়ে কলিজা খেতে পছন্দ করে, ওটা ফ্রিজে রেখে দিত। আব্বু যখন আসতো তখন ওগুলো আবার মনে করেন যে বস্তা বেঁধে বেঁধে দিত, তারপর ট্রাকে করে নিয়ে আসতো, নিয়ে এসে আবার বাসায় রাখত। তো আমার যে বড় বোন যার বাসায় আমি থাকি, তাকে বোন বললে ভুল হবে, সে আমার মা। আমি যদি কখনো তাকে মা রাখতে পারি হয়তো বা আমার আত্মাটা অনেক তৃপ্তি পাবে, কিন্তু মা ডাকার যে একটা অধিকার সেটা আমি নিজেই নিজে ছিন্ন করে ফেলছি। ডাকবো কি করে তাকে মা? জানি যে মা ডাকলে হয়তো সন্তানের মতো আমাকে মানুষ করছে, জানি যে যত বড় আমি তার কাছে ভুল করি না কেন সে আমাকে ক্ষমা করে দেয়। তারপরও আসলে ওইভাবে সরি বলা হয় না তাকে, বা তার পা হাত পা ধরে কখনো ক্ষমা চাওয়া হয় না, এটা নিজের কাছে অনেক অপরাধী মনে হয়। তারপর আমি আমার বাবার সাথে দেখা করলাম। বাবা রাতে আসে, ভোরবেলায় আসে। বাবার সাথে দেখা করে আমি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। তখন সে আমাদের ওখানে একটা মসজিদ আছে, সে মসজিদের সামনে সে গাড়ি নিয়ে দাঁড়াইছে। তো আমি যখন বাসা থেকে বের হই, বের হওয়ার সময় যখন গাড়িতে উঠি, তখন গাড়িতে উঠার আগে মানে দরজা লেগে আমার কপালে মানে কপালটা ফেটে যায়। তখন আমি মানে গাড়িতে আর উঠতে চাচ্ছি না যে আমার কি বিপদ আছে, পর ও আমার বলতেছে উঠো উঠো। তো আমি উঠলাম। উঠার পরে ওখানে গিয়ে নারায়ণগঞ্জে অনেকক্ষণ দেরি হলো, তারপরে আমাকে বিয়ে পড়ালো। আসলে আমার অ্যাড্রেস নিল, আমার নাম নিল, নেওয়ার পরে আমাকে সাইন করতে বললো। কিন্তু যখন আমি সাইন করতেছিলাম তখন আমার হাত আর মানে হাত থেকে মানে কলম বারবার পড়ে যাচ্ছিল, আমি আর সাইন করতে পারতেছিলাম না। তাদের ফ্যামিলি থেকে তার ছোট বোন, তার ছোট ভাই আর 10-12 জন তার ফ্রেন্ড হবে, তারা সবাই আসছে। সবাই শুধু বলতেছে যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে। আমি আমার জায়গায় বলছিলাম যে আমি বিয়ে করবো, কিন্তু আমি কিন্তু বাসায় চলে আসবো, আমি আপনাদের বাড়িতে যাবো না। আমি আস্তে আস্তে ফ্যামিলিকে বুঝাই তারপর আপনাদের বাড়িতে যাবো। সে ওটাই রাজি হয়ে গেছে, যাতে ঠিক আছে যাও। তো এর মধ্যে বলি সে অনেক রিকোয়েস্ট করতো আমাকে তার বিয়ে করার জন্য, অনেক রিকোয়েস্ট, যেটা আসলে সবাইকে বলে বুঝাতে পারবো না। আমি যদি ওইভাবে বলি বাংলাদেশের বা দেশের বাইরে যারা আছে সবগুলো প্রেমিককে অপমান করা হবে, এমন ভাবে সে আমাকে রিকোয়েস্ট করতো, পায়ে ধরে পর্যন্ত রিকোয়েস্ট করতো আমাকে যে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, আমি তোমাকে কখনো কষ্ট দিব না, কোনো দিন কষ্ট দিব না। আবার সে আমার সাথে এতদিন কথা বলে এটুকু বুঝতে পারছে যে আমি অন্যায় কখনো করি মানে অন্যকে প্রশ্রয় দেই না, আর অন্যায় কখনো করিও না। আর কেউ যদি আমার মাইন্ড নিয়ে একটু কথা বলে তাহলে ওই কাজে আমি কখনোই যাই না, সেটা আমার যত কষ্টই হোক আমি ওটা করি না। তো বিয়ে করার পরে সে আমাকে বাসায় রেখে গেল। বাসায় রেখে যাওয়ার পরে সেদিন থেকে আমার ফোনটা অফ, মানে তার সাথে বিয়ে করে কত বড় ভুল করলাম সেটা শুধু চিন্তা করতেছি, মানে বুঝাইতে পারতেছিলাম না যে ভুলটা কত বড় হয়ে গেছে। আর আমার যে বান্ধবী টিনা, সেও জানতো না যে আমি বিয়ে করছি, কাউকে জানাইনি আমি, আমার যতগুলো ফ্রেন্ড আছে কাউকে জানাইনি। তো যখন আমার 4 তারিখে পরীক্ষা এপ্রিল মাসের, তখন আমি টিনাকে বললাম যে টিনা এরকম হয়ে গেছে। টিনা তো ভীষণ রাগ, তুই বিয়ে করলে আমাকে জানাইলি না কেন? তোর ভাইয়ের মানে সাব্বিরের নাম্বারটা ওর ফোন থেকে ডিলিট করে দিল যে আমার ভাইয়ের সাথে কখনো কথা বলবো না। তো আমিও মানে ওর সাথে কথা বলতে ভয় পাচ্ছিলাম যে এত ঘনিষ্ঠ একটা বান্ধবী। তো পরীক্ষা মানে পরীক্ষা শুরু হবে এই মুহূর্তে তাকে আমি দেখতে পাচ্ছি না, পরে দেখলাম না ও সিটে এসে বসছে। তখন ভাবলাম যে হয়তো বা পরীক্ষা দিবে। এভাবে যাচ্ছিল, হাসি দুঃখ ওদের ফ্যামিলি সবকিছু শেয়ার করতো। তবে আমার ফ্যামিলির যে মানে আমার ফ্যামিলিতে যেরকম সেটা আমি তাকে সবসময় বুঝাতে চেষ্টা করছি যে দেখো আমার বাবা আমাদেরকে কখনো কষ্ট দেয় নাই। আর ছোট থেকেই আমার আমি ছোট থেকে দেখতাম আমাদের বাড়িতে তিন চারটা কাজের লোক ছিলই, প্লাস যদিও আমি একটু একটু যে কোনো বিষয় একটু কান্নাকাটি করলে আমার যে দুই দুলো ভাই আছে, দুই আপু আছে, দুইটা ভাই আছে, মানে আমি চাওয়া চাইতে দেরি, ওদের আনতে দেরি না, কখনোই না। তো একসময় মানে এগুলোর কথা যখন মনে পড়ছিল যে কত বড় ভুলটা আমি করলাম, পরীক্ষা শেষ হওয়ার পরে আমি ওকে বললাম যে আমি বাড়িতে যাই, বাড়িতে যাই, আমার বাবাকে বুঝাই, আমি যদি বুঝাতে পারি তো ভালো, আর যদি না বুঝাতে পারি তাহলে আমি মানে তখন আমি বুঝে উঠতে পারতেছিলাম না আসলে আমি কি করব। আমি দেশের বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমি দেশের বাড়িতে গেলাম জুন মাসে, আমার জুলাইয়ের শেষের দিকে পরীক্ষা শেষ, জুন মাসে গেলাম। জুন মাসে যাওয়ার পরে ওইখান মানে বাসায় কারোর সাথে শেয়ার করতে পারতেছিলাম না দেখে আমার নানির বাড়িতে আমি চলে গেলাম, আমার মাকে বলে, আমার মামাতো ভাইয়ের একটা বিয়ে ছিল সেখানে গেলাম, সেখানে সাত দিন থাকার পরে আমাদের বাড়িতে আসলাম। আসার পরে আমি কাউকে বলতে পারিনি যে আমি এত বড় একটা ভুল করে ফেলছি, পরে সে বলতেছে যে আমার বড় ভাবি তো প্রেগনেন্ট আর তার মনে সিজার করবে 4 তারিখে, তো এর মধ্যে যদি তুমি বসে বাড়িতে থাকো তাহলে ভালো হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে কি করতে বলেন, আমি তখনও তাকে আপনি করেই বলি, মানে ভাই বলেই রাখি, ছাব্বির ভাই বলেই রাখি। পরে বলতেছে যে তোমার নিতে যাবো, তুমি কোথায় থাকবো বলো। তো আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে দিলাম, তারা দুইটা গাড়ি নিয়ে গেল, সেটা ছিল জুলাইয়ের 26 তারিখে আমাদের দেশে গেল। যাওয়ার পরে অনেকটা হোটেলে উঠলো, উঠার পরে পরের দিন সকালবেলা বলতেছে তুমি কই, বললাম তো বাসাই। তো আসলে সকাল মানে কয়েকদিন থেকেই আমি আমার ফ্যামিলি কারোর সাথেই কথা বলি না, শুধু আম্মু কাজ করে আম্মুর দিকে তাকাই থাকি, ভাইয়া কাজ করে ভাইয়ার দিকে তাকাই থাকি, বাবা বাইরে থেকে এসেই বলে যে আমার মামুনি কোথায়, খুব ওই যে আমার বাবার দিকে তাকাই থাকি, মানে প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি যে কোথায় কি আছে না আছে, আমি মনে হয় আর দেখতে পাবো না, আমার এই মায়ের মুখটা মনে হয় আমি আর দেখতে পাবো না। আসলে তখন ফিল করতেছিলাম যে কত বড় ভুল আমি করে ফেলছি, যেখানে আমার ফ্যামিলি মেম্বার কেউ থাকবে না সেখানে আমি কিভাবে বল। সেদিন আমি বুঝতে পারছিলাম যে আমার 18 বছর বয়সে আমি আমার এত বড় হয়েছে যে ফ্যামিলিতে এদের ভালোবাসা উপেক্ষা করে, যার সাথে আমার মানে 6 মাস কথা হয়েছে তার ভালোবাসা কিভাবে আমি গ্রহণ করলাম, তাহলে ওদের ভালোবাসা কি এত ঠুমকে ছিল, আমার কাছে এটাই মনে হয়েছিল তখন। তারপর সে আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি তো একটু ইয়ে যাবো, আমার একটা বান্ধবী আছে নাম আশা, ওর সাথে আমি আবার ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি, তো আমি বললাম যে ভাইয়া আমি তো একটু আশাদের বাড়িতে যাবো, তুমি একটা রিক্সা টেকে দাও। তো ভাইয়া রিক্সা রেখে দিল, আমি রিক্সাটা নিয়ে ভাইয়া রিক্সা রেখে দিয়ে বললো যে আশাদের বাড়ির মানে ভাড়াটা দিয়ে দিছে, আমি আবার আসছি পোস্ট অফিসে, মানে পোস্ট অফিসের সামনে ওরা দাঁড়িয়ে আছে। আমি আসলাম, আসার পরে দেখলাম দুইটা গাড়ি, একটা গাড়ির মধ্যে 7-8 জন আর আরেকটা গাড়ির মধ্যে সে একা। পর আমরা বললো যে উঠো, আর আমি যখন বাসা থেকে চলে আসতেছিলাম তখন আমার মা, আমি আবার দুধের সস ছাড়া ভাত খেতে পারতাম না, ছোট ভাই আছে ও দুধের সস ছাড়া ভাত খেতে পারতো না, তো ছোট ভাই সেদিন আমার বলতেছে যে মা আমার দিও না জান্নাতকে দাও, তো এক গ্লাস যে দুধ দিছে আমাকে আমি দুধটা খেতে পারি নাই, আমি মানে রেখে দিয়ে চলে আসছি যে আর বারবার পিছন দিকে তাকাচ্ছিলাম, আম্মু ডাকতেছিল আমারে যে জান্নাত কখন আসবে কখন আসবে, আর মাকে আমি বলতে পারতেছিলাম না যে মা আমি আর আসবো না, হয়তো বা তোমাকে আর দেখাও হবে না।
জীবনের এই অদ্ভুত সমীকরণ নিয়ে আমরা প্রায়ই এরকম হয়তো আলোচনা করি এবং অনেক অনুষ্ঠানের ভেতর দিয়ে হয়তো এই সমীকরণগুলো উঠে আসে। একদিকে বাবা মার পাগল প্রায় ভালোবাসা, একদিকে ভাই বোনের দারুণ সহমর্মী একটি সম্পর্কের স্মৃতি, আরেকদিকে যে যেই ঘরে তার শৈশব কৈশোর যৌবন এসবের সন্ধিকালগুলো পার হয়েছে সেই সবের স্মৃতি, এক লহমায় এক মুহূর্তের ব্যবধানে কোনো একটি মানুষের ভালোবাসায় সবকিছু কিভাবে পর হয়ে যায়। এবং জান্নাতের ক্ষেত্রে যেটি হচ্ছিল যে ছয় মাসের সম্পর্কের মধ্যেই হয়তো তার সাথে সাক্ষাৎ হয়েছে একবার কি দুইবার, তার মধ্যে এইরকম একটি সিদ্ধান্ত সে নিয়েছে যে সিদ্ধান্তের অংশীদার করতে পারেনি সে তার নিজের বাবা মা ভাই বোনকে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে হয়তো তার কাছে সেই অনুধাবন সেই বোধোদয় হয়েছে যে আমি এই মানুষগুলোকে কতখানি ডিপ্রাইভ করলাম জান্নাত তারপর থেকে।
ও আমি একটু মানে পিছনে ফিরে যেতে চাই, আমি তাকে বিয়ে করার একটা সিদ্ধান্ত ছিল যে সে কোন যেন ছাদে মানে বসেছিল, তো কার সাথে রাগারাগি করে পানির বোতল লাথি দিছিল, লাথি দেওয়ার পর আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে জান্নাত মনিম জি বলেন, পর বলতেছে যে আমি একটা পানির বোতল লাথি দিছি তো আল্লাহর কাছে না নামাজ পড়ে ক্ষমা চাইছি। তো আমার কাছে আরো বিষয়টা মানে অদ্ভুত লাগলো যে কেমন মানুষ পানির বোতলে লাথি দেওয়ার আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা চায়, মানুষটা তো খারাপ না, মানুষ অবশ্যই ভালো, আসলে তার চেহারা যাই থাকুক ওর মধ্যে একটা মন আছে। পরে চলে আসলাম,
এইরকম একটি সিদ্ধান্তে চলে গেলেন যে কেউ একজন বললো যে আমি পানির বোতলে লাথি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি।
বিশ্বাস জিনিসটা যে কোথায় থেকে হয়, বিশ্বাস তো টাকা পয়সা দিয়ে কিনা যায় না,
নাকি আপনার পৃথিবীটা এত বেশি ক্ষুদ্র ছিল যে যে কোনো বিষয় পরখ করে দেখে নেয়ার বা বুঝে নেয়ার মতো সেই মানসিক পরিণত বোধটাই হয়তো তৈরি হয়নি আপনার তখন?
আসলে গুরু হয়তো আমার কাছে তাই ছিল, আমি এখন এটাই বলবো।
তারপর কি হলো?
তারপর চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে, আসার সময় সে তার মাকে ফোন দিল যে আমার যে উকিল বাপ মানে তাদের বাড়িতে উঠাবে, মা তুমি জান্নাতকে তাদের বাড়িতে আসো, তুমি তাদের বাড়ি থেকে নিয়ে যাও। তো ওর মা আসলো আর ওর তার জাতি শাশুড়ি আসলো, আসার পরে আমাকে একটা এখন কি বলবো একটা পুরানো শাড়ি পরে বলতেছে যে এটা তো কেউ পরে নাই কিনে আনছি এটা পরো, আর আমার থেকে একটা আংটি দিল। পরে আমি মাকে সালাম করলাম, সালাম করার পরে পরে আমাকে নিয়ে আসলো, আসার পরে সবাই মানে ওর মা তো অনেক মন খারাপ আমাকে দেখে, মানে তার মার মুখে কখনোই হাসি দেখি নাই, আমার যে ননদ ছিল দেবর ছিল তারা খুব খুশি, তারা বাসর ঘর সাজাচ্ছে অন্য রুমে, আমাকে অন্য একটা শাড়ি পরাইলো একটা সুতি শাড়ি, আমার আবার যে ননদ সে আমাকে দুধ দিয়ে মানে ভাত খাওয়াই দিল। তারপরে এইভাবে ভালোই কাটতেছিল আমাদের সময়, আসলে সেদিন রাতে যেটাকে বলে বাসর রাত, আমি সেদিন রাতে তাকে সালাম করলাম, সে আমাকে 1000 টাকা দিল আর বললো যে আমার কাছে কোনো টাকা নাই আমি তোমাকে পরে দিতেছি। এই মুহূর্তে আমি অনেক কাঁদতেছিলাম, আমি ঘুমাতে পারি নাই, তারপরও অনেক জার্নি করছিলাম, তো তো এক সময় ঘুম থেকে উঠে আমি কান্না করতেছিলাম যে আমি আমার মার কাছে যাব। তখন ওর নিজের নিজে অপরাধী মানে নিজের কাছে মনে হয় অপরাধ বোধটা জেগে উঠছে, সে আমার বলতেছে যে আমি কালকে তোমাদের বাড়িতে কথা বলে দিব তোমার সাথে। আমি পরে বললাম না কথা বলে দেন না। ও এর মধ্যে একটা ই করি যে আমি যখন বাসা থেকে চলে আসি তখন আমি একটা চিরকুট লিখে রাখছিলাম ছোট ভাইয়ের পকেটে, মানে ও সবসময় ওই রুমে গেলে ওর পকেটে হাত দিত, যে পকেটে ওইখানে একটা চাবি থাকতো ওই চাবি পকেটে হাত দিত, তো ওইখানে একটা চিরকুট লিখে রাখছিলাম যে ভাইয়া অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে যে বোনটিকে বড় করছো, তো ওই বোনটা তো তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, পারলে ক্ষমা করে দিও আর আমাকে খোঁজার চেষ্টা করো, আমি খুব ভালো থাকবো যেখানে যে ভালো থাকবো, পারলে ক্ষমা করে দিও না পারলে অভিশাপ দিও, এটুকু লিখে রাখছিলাম। তো পরের দিন আমার শাশুড়ি বললো যে তোমার বাবার নাম্বার দাও, আমি দিতে সাহস পেলাম না কারণ আমার বাবা খুব রাগী ছিল, অনেক রাগী, আদর করতো কিন্তু অনেক রাগী ছিল। তো এইভাবে কেটে যাওয়ার পরে এদিকে দুলাভাই তো কলেজে গেছে, কলেজে যাওয়ার পরে ঠিকানা ঠুকানা বা টিনার কাছে গেছে, যাওয়ার পরে অ্যাড্রেস নিছে নিয়ে খুঁজে বের করছে আমাকে। তো দুলাভাইকে দেখে তো আমি অবাক হয়ে গেছি যে কিভাবে খুঁজে বের করলো। তো আমি দুলাভাইয়ের পায়ে ধরে মানে 3 দিন পর দুলাভাই পায়ে ধরে কান্নাকাটি করতেছি, দুলাভাই ক্ষমা করে দেন, এখন যেভাবে পারেন যদি ম্যানেজ নেন, যেভাবে পারেন আব্বুরে ম্যানেজ করেন, আর নয়তো বললেন যে ওরে খুঁজে পাওয়া যায়নি। তখন আমার বাবা এখনো জানে না যে আমি লুকিয়ে বিয়ে করছি, আমার বাবা এখনো জানে না। তো দুলাভাই বাড়িতে আসলো, আসার পরে বাবার ফোন দিল, তারপরে বলতেছে বাবা জান্নাত তো একটা বিয়ে ঠিক করছি, তো আপনি কি বলেন আপনি একটু আসেন। তখন বলতেছে আমি তো যেতে পারবো না, তো আমার তখন চাচা ছিল, সেই চাচার মানে নির্বাচন চলতেছিল, আমি তো যেতে পারবো না, যেতে পিছাই দো। কিভাবে পিছলাম ওরা তো এঙ্গেজমেন্ট করতে চাইতেছে, তো কাবিন করে রাখি। ঠিক আছে কাবিন করে রাখো। বাবা কাবিনই তো করে রাখছি, তো উঠাই দেই। কলে দাও পরে আমি গিয়ে নিয়ে আসবো। তো ওদের বাড়িতে খুব কষ্ট তো ছিলামই, কারণ বাবা মা ছেড়ে, নিজের ফ্যামিলি ছেড়ে ওখানে একটা নতুন ফ্যামিলি জয়েন করা, একটা মেয়ের জীবনে যে কতটুকু কষ্টকর, কতটুকু মানে বড় ধরনের একটা চ্যালেঞ্জ, সেটা আমি প্রতিটি মুহূর্তে ফিল করছি। কারণ তাদের ভাষা আমি বুঝতাম না, তারা কি ভাষায় যে কথা বলতো সেটাই বুঝতাম না আমি। আমি সবসময় যে ভাষায় কথা বলি সে ভাষায় তাদের ওখানে যদি আমি ইউজ করতাম তারা হাসতো, যে ভাষায় আমি কথা বলতাম তারা হাসতো।
This track was downloaded from FusionBD.com.
তো আমি চুপচাপ থাকতাম, যে ওরা যা বলে সেটাই শুনি। আবার বেশি চুপচাপ থাকলে বলে কি বউ কি বুবা, এইভাবে কথা বলতো। তো এইভাবে যখন 11 দিন পরে আমার বাবা গেল, যাওয়ার পরে আমার শ্বশুরবাড়ি সবাইকে বললো যে আপনারা যাবেন আর আমার মেয়েকে আমি নিয়ে যাই। পরে ওরা বলতেছে না মেয়ের তো দেওয়া যাবে না, মেয়েরও কয়েকদিন পরে পাঠাইতেছে। তো আমার বাবা তো সাব্বিরের দেখে মনটা অনেক খারাপ করে ফেলছে। আর সাব্বিরের উপরে চেন দিয়ে, ওখানে চেন দিয়ে বরি নেওয়া হয়েছে, বাবা চেন দিয়ে বরণ করে নিচ্ছে তারা, তো খুব মন খারাপ করছে। আর দুলা ভাইরা বলতেছে এরকম ছেলে দেখে আমার এই মেয়েটারে বিয়ে দিলা তুমি, ও তোমার সাথে কি অন্যায় করছিল, জিদ করছিল কি ওর সাথে, মানে ওর কপালে যেন ভালো স্বামী না জুটে। মানে দুলা ভাই আসলে প্রকাশ করতে, সে কত বড় মানে মহৎ মানুষ যে নিজের দোষ কতটুকু, মানে আমার দোষ কতটুকু সে চাপাই গেছে। তারপর বলছে বাবা ভুল করে ফেলছে যে আমি আপনার বড় জামাই, আপনার মানে ক্ষমা করে দেন। মানে কতটুকু বড় মনের মানুষ হলে সে এই ধরনের কথা বলতে পারে। তো 7 দিন পরে সাব্বির আমার বললো যে বাড়িতে যাও, আমরা আবার 7 দিন পরে যাই নিয়ে আসতেছি। তো সে আমাকে শুক্রবারে পাঠাইলো মিষ্টি দিয়ে, তারপর একটা গাড়ি দিয়ে আমাকে একাই পাঠাইলো। পাঠানোর পরে বাড়িতে গেলাম, অনেকে আমরা তখন তো সাব্বিরকে কেউ দেখে নাই, তো সবাই একটা ই আছে যে নতুন জামাইকে দেখবে দেখবে এরকম।
ডিপো
থেকে তেল নিয়ে ডিজেল নিয়ে অন্য যে পেট্রোল পাম্প গুলো আছে
সেখানে দিত। ঠিক আছে।
তারপর ওরা 7 দিন পরে আমাদের বাসায় ড্রাইভার সহ 12 জন গেল। যাওয়ার পরে আমার বাবা আবার প্রত্যেকজনের মানে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী সবারই ড্রেস দিল। আর সাব্বিরকে বললো যে চলো তোমাকে ব্লেজার এগুলা পরবো, বাবা আমি ব্লেজার পরি না। তো আমাদের বাড়ি থেকে মনে হয় 10,000 টাকা দেওয়া হলো তাকে, যে তোমার ইচ্ছে মতন তুমি কিছু বানাই নিও। তো আমরা চলে আসলাম। হ্যাঁ, সংসার ভালোই চলতেছিল, মানে সংসারের মধ্যে কিন্তু একটু টুকিটাকি লাগালাগি হবেই এরকম। পরে একদিন আমার শ্বশুর আমাকে বলল, শ্বশুর আমার মানে আমার বিয়ের পর 3 দিন হয়ে গেছে, আমার শ্বশুরকে আমি দেখি না। তো আমি সাব্বিরকে বললাম যে বাবা কোথায় থাকে, হাসে বলে বাবা আছে, বাবা কারোর সামনে যায় না। এটা কেমন কথা বলেন, বাবা কারোর সামনে যায় না। সকালবেলা আমি বাবারে ধরছি,
তখনও কি আপনি আপনি করেন সাব্বিরকে?
হ্যাঁ, তখন আপনি করে ডাকি। পরে বাবারে দেখে সালাম করলাম, সালাম করার পরে বাবা বলতেছে, আমি বললাম বাবা আপনি দেখি না, হাসে। তো তখন আমি বুঝলাম যে লোকটা আসলেই অনেক ভালো, সবাই যে বলো ভালো সে আসলেই ভালো। সে আমাদের সামনে কখনো ভাত খেত না, এত লজ্জা পেত। তো আমার ডাক দিল, ডাক দেওয়ার পরে বলতেছে, বউ জি বাবা, যে তোমার কাছে টাকাটুকু আছে? আমি অবাক হয়ে গেছি যে আমি তো নতুন বউ। তারপর আমি বললাম যে বাবা কত টাকা লাগবে, বলতেছে যা আছে দাও। তুমি বললাম যে 3,500 টাকা আছে, হবে? পরে বলতেছে হ্যাঁ হবে। তো আমি মনে হয় 3,300 টাকা ছিল, আমার 100 টাকা রেখে 3,200 টাকা বাবারে দিছি যে বাবা আপনি কি করবেন নেন। তো ওইটা দেখতাম যে বাবার রেগুলারলি এরকম করে আমার কাছে চায়। তো আমি সাব্বিরকে বললাম যে তুমি বাবারে টাকা দাও না, আপনি বাবারে টাকা দেন না। পরে কে বলছে বাবারে টাকা দেতো? তো আমি আর কিছু বলি না যে বাবা টাকা দিয়ে কি করে। তো বাড়ির লোকে আস্তে আস্তে বলে যে তোমার শ্বশুর তার একটা বিয়ে করছে। মানে বিয়ে করছে? পরে বললাম হ্যাঁ একটা বিয়ে করছে, একটা ছেলেও আছে ওইদিকে। তো আমি সেদিন রাতে সাবিরকে জিজ্ঞেস করলাম যে বাবা কি আরেকটা বিয়ে করছে, আপনি কিছু জানেন? সে বলতেছে কে বলছে তোমার? আমি আবার মাঝে মাঝে যে রাতে উঠে কান্নাকাটি করতাম, সে ওর বন্ধুদেরকে বলে বেড়ে তো কি যে আমার জিনে ধরছে, আমার জিনে ধরছে। তো আমি পরে বললাম কি আমার না, ওই যে বলেছিলাম যে আমার জিনে ধরছে, ওই জিন এসে বলে গেছে যে বাবা আরেকটা বিয়ে করছে। তারপরে বড় ভাই নাকি মার্ডার কেসের আসামি, বড় অবাক হয়ে গেছে যে আমার ফ্যামিলির কথা, কারণ তার ফ্যামিলির কথা সবসময় আমাকে ভালো বলতো, এসব যে জানতেছে তার মাইন্ডে লাগতেছে। তখন তখন আবার ওরা কি করতো, সবাই মিলে ওই যে যে হিন্দি সিরিয়াল গুলা ওগুলা দেখতো, আবার আমি দেখতাম কার্টুন। ওরা যখন ওগুলা দেখতো তখন আমি ঘরে গিয়ে বসে থাকতাম, আমি ওগুলো পছন্দ করি না। তো একদিন ফার্স্ট আপুর কাছে ফোন দিত, বড় আপুর কাছে ফোন দিয়ে বলতেছে যে আপু জান্নাত আমার মাদের সাথে বসে হিন্দি সিরিয়াল গুলা দেখে না, ওরে বুঝাহেন। তো আপু বলতেছে যে এটা একটা বিচার হইলো, বলো ওর পছন্দ হয় না এর জন্য দেখে না, ওর যদি পছন্দ হইতো দেখতো, আর ওই আগে থেকে ওগুলা দেখে না। পরে বলতেছে আপনারা বলুন আপনি একটু বুঝাইন। তো সে যে বাসায় ফোন দিত কিন্তু আমার বাসায় যে কখনোই বলতো না যে আমি তোমাদের বাড়িতে সবার সাথে কথা বলছি এটা সেটা, এভাবে কেটে যাচ্ছিল। যাওয়ার পরে এক সময় মানে তিন মাস যাওয়ার পরে আমি মানে কনসেপ্ট করি যে সে বলতেছে যাক আলহামদুলিল্লাহ, তার ইচ্ছার বিরুদ্ধে কিছু কখনোই করি নাই। তো সে ও শুনে অনেক খুশি, বলতেছে যাক ভালো, তবে ছেলে হইলো অনেক ভালো। তো তখন বুঝলাম যে আসলে ওর ছেলের প্রতি টানটা অনেক বেশি, মেয়ে হইলে যে কি করবে আমি নিজেও জানি না। তো আল্লাহর কাছে বলতাম, নামাজ পড়তাম, নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ যাই করো আমাকে তুমি মাইরো না, যেহেতু ও পছন্দ করো ওর পছন্দ মতোই তুমি দিও। তো আমার এদিকে আমার ননদের বিয়ে ঠিক হয়ে যায়, যেটা 23 মার্চ, মানে আমার বিয়ে হয়েছিল 22 মার্চ, আর তার এক বছর পরে তার বিয়েটার ই হয় মানে গায়ে হলুদ 22 মার্চে। তো আমরা বিয়েতে সবাই অ্যাটেন্ড করলাম, করার পরে আমার এক আমি যে চেয়ারে বসছি সেখানে আমি দেখতেছি যে এক চেয়ারে বসে দেখতেছি আমার পানি মানে পানির মতো কি যেন আসতেছে, ভিজে গেছে আমার শাড়ি। আমি ওই চেয়ার থেকে আরেক চেয়ারে গেছি, তারপর দেখিস তো আমি কি এরকম। পরে আমার যে ড্রাইভার তাকে আমি বললাম যে ভাইয়া আপনি আর ভাইকে একটু ডাকেন। তো পরে বলতেছে কেন ভাবি, কোনো অসুবিধা মনে আপনার ভাইকে একটু ডাকেন। পরে সাব্বিরকে ডাকলো, সাব্বির আসলো, আসার পরে বলতেছে কি প্রবলেম। পরে বললাম যে আমার না অনেক খারাপ লাগতেছে আপনি আমার বাসায় নিয়ে যান। পরে সে বাসায় নিয়ে আসলো, আনার পরে আমি সেদিন কিন্তু বুঝতে পারতেছিলাম যে আমার অনেক বড় মানে প্রবলেম হয়ে যেতেছে, কিন্তু তার মা আমার বলতেছে যে ল্যাপ গাই দিয়ে শুয়ে থাকো কিছুই হবো না। তো ওর মায়ের কথার মধ্যে না মশারি খাটাইতেছে আমার শুয়ে থাকতে পারে তার নানিদের সাথে, যে তুমি শুয়ে থাকো কিছু হবে না। আমি তখন শাড়ি খুলতেছি আর সাব্বিরের হাত ধরছি যে যাই করেন আমার হসপিটালে পাঠান। আমি মানে তখন পেন উঠতেছে আস্তে আস্তে, আমি থাকতে পারতেছি না। তো তার মা বকাবুকি শুরু করার আগে থেকে বকাবুকি করতো, সে তো আসলে হিন্দি সিরিয়াল গুলো দেখতো, ছেলের সামনে অনেক ভালো, আর মনে করেন ছেলে যদি যাই চলে যেত তাহলে মনে করেন যে আমার উপরে একটা মানসিক টর্চারিং।
যেটা কয় মাস তখন মানে কয় মাসের মাথায় আপনার মনে হলো যে লেবার পেন হচ্ছে?
এটা মানে 7 মাস চলে 8 মাসে পড়ছে,
8 মাসে পড়েছে।
তখন তো আসলে টুইন ছিল, এর জন্য মনে করেন যে তাড়াতাড়ি হয়ে গেছে এরকম। তো সে তার এক আমার এক চাচি শাশুড়িকে ডাকলো, ডাকার পরে আসলো, আসার পর আমাকে নিয়ে নারায়ণগঞ্জে কয়েকটা মেডিকেলে গেল, ওরা বলতে সেখানে হবে না ঢাকা মেডিকেলে নিয়ে যান। অ্যাম্বুলেন্সের মধ্যে আমাকে যখন উঠানো হলো আমাকে অক্সিজেন দেওয়া হলো, আর মনে করেন যে আমাকে একটা স্যালাইন দেওয়া হলো। তো সাব্বির অন্য গাড়িতে আসবে, আর ওই গাড়িতে আমার খালা শাশুড়ি, আমার চাচির শাশুড়ি আর আমি, আমি ওর হাত হাত ধরছি যে সেদিন আমার ফার্স্ট তুমি ডাকা, আমি ওর হাত ধরছি, ধরে বললাম যে যাই করো তুমি আজকে, আমি যদি মরে যাই তোমার মুখটা দেখে আমি মরে যাব, কারণ আমি ওকে পরে প্রচন্ড রকমই ভালোবাসতাম, অনেক বেশি ভালোবাসতাম। ও আমার উপর যদি আঘাতও করতো তারপরও মানে ও যে নেশা করে আসতো রাত করে, তারপর আমি সারা রাত জেগে ওর পাশে বসে থাকতাম, ওর একটু জ্বর হইলে আমার ভালো লাগতো না, যতই ও আমার সাথে যাই করুক। তারপরও আমি ওর হাত ধরলাম যে তুমি যাই করো, তুমি আজকের দিনটা আমার সাথে থাকো, মানে এখনকার সময়টুকু আমার সাথে থাকো। তো ও আমার পায়ের সাইডে বসলো, বসার পরে মা তো হলে আসলাম, আসার পর আমার বোন আমার দুলা ভাই ওরা গেল এখান থেকে ঢাকা মেডিকেল। আসলে আমি যখন নামাজ থাকতাম তখন আমি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ যাই করো আমাকে কখনো সিজার করে না, কারণ মাতৃত্বের যে স্বাদ এটা আমি গ্রহণ করতে চাই। এটা যে মানে আমার মা তো জন্ম দিচ্ছে আমাদেরকে আগে যেভাবে কষ্ট করে, আমি চাই সেভাবে জন্ম দিতে। তো হয়তো বললাম আমার ডাক শুনছে। আর মা হওয়ার যে কি একটা যন্ত্রণা, মা হওয়ার যে কি একটা স্বাদ, আমি যে দুই ঘন্টা মানে কষ্ট করছি, আমার যখন আমার সন্তান, আমার সন্তান যখন মানে পৃথিবীর আলো দেখছে তখন আমার ওই কষ্টটা এতটুকু মনে হয় নাই যে আমি কষ্টে আছি বা আমি এত কষ্ট করছি, মানে এতটুকু মানে মনে যে একটা স্বাদ তৃপ্তি আমি তখন বুঝতে পারছি যে মা হওয়ার কতটুকু একটা স্বাদ। মানে তখন আমি মেয়েদেরকে দেখতে পেলাম না, আমি ক্লিনিকের মানে ঢাকা মেডিকেল থাকা অবস্থায় ওদের ঠান্ডা ছিল প্রচন্ড, ওদেরকে অন্য একটা হসপিটাল নিয়ে যাওয়া হলো যেটাকে গ্লাসের ভিতরে রাখা হয়েছিল। তো আমি সাব্বিরকে বললাম যে আমি বাবুদেরকে দেখতে পাবো না। তো কি যেন মনে করে আমার বললো কি যে আমি যে পর্যন্ত হুকুম থান দিব ওই পর্যন্ত তুমি বেবিদের মুখ দেখবো না। মানে আমার তখন বুকটা মানে বুকটা ছিঁড়ে যাচ্ছিল যে ওই কথা কেন বললো, কেন ও বলতেছে আমার বাবুদেরকে মুখ দেখতে পারবো না, আমি কি এমন করছি, আমি কোনো প্রশ্ন করি না, শুধু আমি বলছি কেন। তখন আমাকে মানে বাবুদেরকে রাখা হয়েছে বাটার সিগন্যালের ওই সাইডে একটা জেনারেল হসপিটালে। তো ওইখানে আমরা 11 দিন থাকলাম, কিন্তু পরে দেখলাম যে ও মানে ওদের বাড়িতে থাকতো আর আমার সাথে ফোনে মিসবিহেভ করতো, এত মিসবিহেভ করতো যখন আমি তাকে পাওয়ার আশা করি, তার ভালোবাসার আশা করি, সে তখন আমার সাথে মিসবিহেভ করতো প্রতিটা ক্ষেত্রেই করতো। তো আমি এই দুঃখের জন্য ফোনই দিতাম না। তখন আমার সাথে আমার মা থাকতো আর আমার বোন থাকতো, তাদেরকে ওখানে আমি বুঝতে দিতাম না যে দেখো মা দেখো পাপা আমি কত বড় ভুল করছি আর আমি কত বড় কষ্টে আছি।
আমরা যেখানে মধ্যযুগীয় বর্বরতার কথা বলি, মধ্যযুগীয় সেই বর্বরতা কিন্তু সব সময় সবভাবে সব যুগেই ফিরে ফিরে আসে এখনো আজকের তারিখে, যখন আমরা সমস্ত কিছু দিয়ে গর্বের বহু কিছু তৈরি করার চেষ্টা করছি সেখানেও কিন্তু এরকম পরিস্থিতির পুনরাবৃত্তি হচ্ছে। এখানেও জান্নাতদেরকে নিষ্পেষিত হতে হয়, কোণঠাসা থাকতে হয়, টুইন দুইজন কন্যা সন্তান জন্ম দিতে হয়।
আমি জেনারেল হসপিটালে যখন থাকি তখন বেবিরা ছিল, আমি ছিলাম তিনতলায়, বেবিরা ছিল সরি আমি ছিলাম পাঁচতলায়, বেবিরা ছিল ছয়তলায়। তো আমি বেবিদের বারান্দায় গিয়ে না মানে দেখতে পেতাম না, তো বারান্দা দিয়ে ঘুরে আসতাম যে আমার মা তো, আমার দুইটা মা তো এখানেই আছে। তখন কি একটি আমার নিজের মার কথা আমি ভুলে গেছি যে এতদিন পর আমার মারা দেখলাম, আমার সেই মায়ের দিকে কোনো খেয়াল নাই, শুধু মানে আমার দুইটা মার কথাই মনে পড়তেছে। যে
জন্মের পর থেকে দেখেননি?
না দেখিনি।
কতক্ষণ সময় পার হয়েছে তখন?
তখন 4 দিন পার হয়ে গেছে।
কি অবিশ্বাস্য, তখন তো দেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, চাইলেই আপনাকে দেখানো যেত,
দেখানো যেত, কিন্তু সেটা কেন না করছিল আমি জানি না, আমি এখন পর্যন্ত জানি না, পরে বুঝতে পারছি। পরে আমি বারান্দাতে শুধু ঘুরে আসতাম, আরে ছাব্বিশকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপনি তো বাবুদের দেখতে না করছেন, আজকে তো আসবেন, চলুন আপনার আমি একসাথে দেখে আসি। কোন আমার বলতেছে সেদিন তুই করে বলতেছে যে তুই এত ছোট এতই মাজাতের কলঙ্ক, তুই তুই এখন পর্যন্ত বাবুদের দেখিস নাই। তখন ওর বন্ধুদের কয়েকজন ফ্রেন্ডদেরকে ফোন দিল, ফোন দিয়ে বলছে
আপনাকে উল্টে বলছে যে মাজাতের কলঙ্ক এখনো তুই তোর বাবুদেরকে দেখিস নি।
হ্যাঁ, তখন বলছে
ওয়্যারাস তার নির্দেশের কারণেই তো আপনি,
হ্যাঁ তার জন্য আমি
দেখতে গিয়ে বারবার ফিরে আসছে।
আমি ভাবছিলাম যে হয়তো বাবুর অনেক ছোট হয়ে গেছে বা বাবুদের তেমন মনে হয় শরীর টরিল হয়নি, আমি দেখলে কান্নাকাটি করবো, এর জন্য মনে হয় ভালোর জন্য আমাকে বলতেছে যে দেখতে যাইও না, এটার জন্য আমি যাই নাই। আসলে তার আদেশ আমি তখন অমান্য করে নাই, কারণ দুইটা মেয়ে বিবি হয়ে গেছে, ওর মনটা এমনিতে খারাপ ছিল যে সে ছেলে বিবি আশা করছিল। তখন পরে আমি বললাম যে আজকে তো আসছেন, চলেন একসাথে দেখে আসি। পরে আমার এই কথাগুলো শোনার পরে ওর বন্ধুদেরকে জানাই দিচ্ছে আমি মা জাতির কলঙ্ক এটা সেটা। পরে
যে কোনো কিছু হলে কি বন্ধুদের সাথে শেয়ার করে?
হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে। তো আমি তারপরে ওকে নিয়ে যেতে পারলাম না, সে আমি একাই গেলাম। যাওয়ার পরে যখন দেখি যে বেবিরা মানে ক্লাসের ভিতরে হাত পা নাড়াচ্ছে, কিন্তু মানে দেখতো অভিজ্ঞ আমার মতো, আমি মানে তখন আমার মানে চোখের অস্ত্র এমনি পড়তেছে, কষ্ট লাগতেছিল যে ওদেরকে আমি কোলে নিতে পারতেছি না, কিন্তু ডাক্তারের আমার কান্না দেখে আমার রুম থেকে টেনে বের করছে যে আপনি কি পাগল হয়ে গেছেন, এইভাবে কাঁদতেছেন কেন? পরে আমি বললাম যে আপু চাই করেন আমাকে একটু খুলে দেন, আমি মানে এক মিনিটের জন্য পরে আমি রেখে দিব। পরে বলতেছে যে আপনার দুই দিন পরে আসেন, আপনাকে বেস্ট ই করানো হবে মানে দেয়া হবে ওদেরকে। পরে আমি যাইতাম মানে দিনে চারবার পাঁচবার করে যাইতাম, গিয়ে বারান্দে বারান্দে দাঁড়াই থাকতাম বাবুরা এখানে থাকে। তখন তার মা আমাকে মানে আমাকে বাড়িতে উঠাবে না, কারণ আমার মানে আগের বেবি হয়ে গেছে, সেটা আমার দোষেই হয়ে গেছে, এটার জন্য অনেক বকাবকি করতো
যে প্রিম্যাচিউর বেবি হলো সেটা আপনার দোষে।
হ্যাঁ,
কেন প্রিম্যাচিউর বেবি হওয়ার পিছনে লজিকটা কি বলছে?
লজিকটা কি, ওই যে সেদিন আমি সাজছিলাম বা অনুষ্ঠানে কেন গেছি, যে ওরা যেটাকে বলে, আমি বিলিভ করি না এখনো করি না, যেটা ওরা বলে যে বাতাস লাগে, যেটা বলে পানি বাতাস, এটা হ্যাঁ এটা লেগে গেছে। মানে ওদের কথা কেন অমান্য করছে,
মানে জিন ভূতের আসর বা এই টাইপের কোনো কিছু আর কি,
এটা মনে করছে। তো ওর মা বলতো যে
সন্ধ্যাবেলায় খোলা চুলে বাইরে দাঁড়ানো যাবে না, এই টাইপের
কিছু। আমি খোলা চুলে কখনোই বাইরে দাঁড়াই নাই, আমার মনে পড়ে না। পরে তারা প্ল্যান করলো যে বাড়িতে নিয়ে যায়, ওদের বাড়িতে কখনো পাঠাবো না, এটা হলো ওর শাস্তি মানে আমার শাস্তি। তারপরে
আপনি আপনার জন্য বড় কোনো এরকম অভিযোগ কি এসেছে? যেমন আপনি সেদিন প্রোগ্রামে গেলেন, আপনার ননদের বিয়ের অনুষ্ঠানে গেলেন, এই সমস্যার জন্য আপনাকে দায়ী করেছে যে কেন গেলেন, এছাড়া কি বড় কোনো সমস্যা বা প্রবলেমের কথা বলছে তারা?
না, এগুলো কিছু বলেনি,
শুধু এটাই বলছে যে সেদিন এই কাজটা কেন করলো,
কেন করলো। হ্যাঁ,
যে কারণেই এই আট মাস বয়সেই বেবি হয়ে যাওয়া, প্রিম্যাচিউর। ইনফ্যাক্ট এই সেন্সে প্রিম্যাচিউর বেবি কথাটা যায় না, আমি যতদূর জানি, যতটুকু আমার এই ব্যাপারে যতটুকু ধারণা আছে, কারণ ছয় মাস সাত মাস আট মাস বয়সের পর থেকে মোটামুটি
আট মাস যেদিন পৌঁছে সেদিনই
মোটামুটি একটা বেবির পূর্ণাঙ্গতা পেয়ে যায়, নয় মাসে আট মাস পর থেকে মোটামুটি শারীরিক একটা পরিপূর্ণতা চলে আসে, নয় মাসে সে রীতিমতো ফিল করা শুরু করে মায়ের গর্ভে থাকা অবস্থায়, বেসিক্যালি সে সাউন্ডসটা তখন ফিল করতে পারে। ইফ ইউ প্লে এনি মিউজিক, সে কিন্তু ভেতর থেকে ওখানে রেসপন্স করবে, মা বা বাবা বলে যদি ডাক দিস ওখান থেকে হয়তো সে রেসপন্স করবে। একটা সিনেমা হয়েছিল না, দ্যাট ওয়াজ ভেরি হিস্টোরিক্যাল মুভি সো ফার, থ্রি ইডিয়টস, ওখানে দেখা ছিল যে কি জানো, অল ইজ ওয়েল কিক করতেছে, ওইটা কিন্তু অনেক লজিক্যাল, ওটা ইলজিক্যাল না কিন্তু, কারণ নয় মাস বয়সের পর থেকে একদম অ্যাডভান্স লেভেলে যখন চলে আসে ডেলিভারিটা, তখন কিন্তু বাইরের জগতের সাথে সে কানেক্টিভিটি তৈরি হয়ে যায়, ইভেন দো বাবা মার টোনালিটি পর্যন্ত সে তখন রেসপন্স করতে পারে, এইরকম আর কি। দিস ইজ দ্য কুদরত আল্লাহ স্রষ্টার এক অদ্ভুত খেলা আর কি। তো সোফার আট মাসে মোটামুটি পরিপূর্ণতা চলে আসে, তারপরেও
হ্যাঁ আমার আল্লাহর রহমতে আমার মেয়ে আমার দুইটা মেয়েরই আল্লাহ কোনো দিক দিয়ে কোনো অঙ্গই মানে ই ছিল না, সম্পূর্ণ পূর্ণাঙ্গ অবস্থা যেটাকে বলে সেটাই আমি পাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
This track was downloaded from fusionbd.com.
তো তারপর আমাকে 11 দিন পরে বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমার মা 5 দিন পরে আবার আমার শ্বশুর বাড়ি যাওয়া গেল। কিন্তু দেখতাম যে ওই মানুষজন আসতো বেবিকে দেখতে, ও বলতো কি যে মায়ের কোন পাপ ছিল দেখে এত তাড়াতাড়ি হয়েছে।
আর ঘুরে ফিরে কথা একটাই যে আগে কেন বেবি হলো,
হ্যাঁ মায়ের পাপ ছিল দেখে এরকম হয়েছে। তো আমি মানে একজন মানুষ কিন্তু 2-3 দিন সহ্য করতে পারে, 4-5 দিন সহ্য করতে পারে, পরে কিন্তু সহ্য করতে পারে না। কিন্তু আমি দেখতাম যে আমার শাশুড়ি মানে ওদেরকে যখন গোসল করাই তো কি বলতো যে ব্যাঙ্গের মতো দেখতে, তখন খুব কষ্ট লাগতো যে আমার মেয়ের হ্যাঁ অনেক চিকন হয়েছিল যেটা, কিন্তু দেখতে তো খারাপ না আমার মেয়ে। আর মেয়ে কালো হলে কি আমার মেয়ে আমার কাছে ওটাই স্বর্ণ, আমি এটাই মনে করি, সবচেয়ে হীরা আমার আমার অমূল্য সম্পদ তারা, আমি এটাই মনে করি। তো এই কথাগুলো না আমি তাকে বুঝাতে পারতাম না। আর ভাইয়া আমি সারা রাজ্যে থেকে থাকতাম দুইটা পেপেরে নিয়ে, তো তার মা তখন আসতো না, যখন সে আসতো তার পায়ের শব্দ শুনে মানে সাব্বিরের পায়ের শব্দ শুনে তখন আমার রুমে আসতো। আর যখন আমি দুইটা মেয়েরে নিয়ে করতাম মানে জেগে থাকতাম, একটাকে মানে কুলে বসাইতাম আর একটাকে হাতে নিতাম, কিন্তু দুধ খাওয়াইতে পারতাম না, কারণ আমি কোনটাকে দুধ খাওয়াবো দুইটাই কান্নাকাটি করে। পরে আমার শ্বশুর আবার তারে ডাকে, আমার শাশুড়ি এই উঠো না কিশোর জন্য, ওই তো একটা বাচ্চা আর ওর ওর কুল আবার দুইটা বাচ্চা, একটু যায় নিয়ে আয় কুল, আমার ডায়াবেটিস, আমার ডায়াবেটিস বাইরে যাবো। আবার যখন সে ডাক দিত যে মা একটু এসে নিয়ে যান, সে আবার নিয়ে যেত। আবার তখন না আমি যে মানে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট গুলো খাইতাম এটার জন্য আমার বুকের দুধ খুব কম আসতো। তো মানে এটা ইয়েদেরকে ডাক্তারদেরকে জানানোর পরে ওরা একটা ই দিছিল মানে যেটাকে কোরটার দুধ বলে ওটা দিছিল, যে যখন দেখবেন যে বাবু দুধ পাচ্ছে না তখন এটা খাওয়াবেন। তো ওটাই করতাম। তো বাড়ির সবাই আমার সাথে যে মিসবিহেভ গুলো করতো এগুলো আবার সাব্বিরকে মোটামুটি একটু একটু কানও দিত বাড়ির সবাই, এসে সবাই বলতো কি যে আপনার আমাদের ফ্যামিলির মধ্যে অশান্তি লাগাইতেছেন, ওর সাথে তো কেউ খারাপ ব্যবহার করে না, ওর সাথে তো সবাই ভালোই ব্যবহার করে, এইভাবে বলতো। তো যখন দেখলাম যে বাবুরা 3 মাস বয়স, তো সে একদিন বিয়ার খেয়ে আসছে, আসার পরে আমার রুমে আসছে। এর আগে মাঝে মাঝে তার বন্ধুরা আমার ফোন দেয় যে ভাবি তো সাবির তো অন্য মেয়েদের সাথে কথা বলে। তো যখন এই কথা শুনছি তখন আমার মাথা তো গরম হয়ে গেছে যে হয়তো বা আমি তার সঙ্গ দিতে পারতেছি না, এর জন্য সে অন্য মেয়েদের দিকে চলে যাচ্ছে। তো আমি বললাম যে আজ থেকে আপনি এই ঘরে থাকবেন। পরে বলতেছে কেন, পরে আমি বললাম আপনি এই ঘরে থাকবেন, আমি দুটো বাবুর নিয়ে পারি না, আপনিও দেখবেন আমিও দেখবো। ওর মা শুনে বললো কি আমার ছেলেটারে জ্বালাইয়া জ্বালাইয়া খাবো, মানে তার ছেলেটারে নাকি আমি জ্বালাবো। তারপর আমি কিছু বলিনি, আমার কথা হলো যে সে থাকবে, মেয়েদের প্রতি যে একটা টান তার আসুক, আমি এটা বলতাম, আমি এটা মনে করতাম যে কুলে নিলেই টান চলে আসবে অটোমেটিক, সে যত দূরে রাখবে তত টান কমে যাবে। তো এক পর্যায়ে আমার দুলাভের কাছে সে ফোন দিল, ফোন দিয়ে বল ও কষ্ট করতেছিলাম তো অনেক বেশি, আমি বললাম যে আমাকে 6 মাসের জন্য আমার বাড়িতে রাখেন, কারণ আমি দুটো বেবি নেওয়ার পারি না, আমার মা আছে বোন আছে ওরা দেখবে। তো আমার দুলাভের কাছে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে দুলা ভাই আসেন আসি জান্নাতের নিয়ে যান। পর দুলা ভাই বলতেছে যে দেখো আসলে তো বললে তো আর আসা যায় না, আমি বিকাল দিকে যদি পারি আসবো। পরে বলতেছে কি যে আপনি যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন তাহলে এক্ষুনি আসবেন এসে নিয়ে যাবেন জান্নাতেরে। তো দুলা ভাই বলতেছে ঠিক আছে আসতেছে। আর তার মা আমার বড় ভাইকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে হ্যাঁ এক কুত্তার বাচ্চা, আমার তোর বোনরা লয়ে যেতে পারস না, মানে তাদের যে আঞ্চলিক ভাষাটা সেটা বলতেছে যে তোর বোনের এসে লইয়া যেতে পারস না, তোর বোনের যদি না লইয়া যাস লাঠি মারি ঘর থেকে বাইরে করে দিব। এই
ভাষা ব্যবহার করার পিছনে কারণ কি, এমনি এমনি কি কথাগুলো এইভাবে বলছে না কোনো ঘটনা ঘটেছিল সেদিন?
ঘটনা বলতো আমার শ্বশুর আমার কাছে টাকা নিত, টাকা নিয়ে ওই ফ্যামিলিতে যে দিত এটা আমার শাশুড়ি সহ্য করতো না। তো আমার কথা কি যে বাবাকে চাকরি করছে এদেরকে খাওয়াইছে, এখন ওটাও তো বউ ওদিকেও তো ছেলে মেয়ে আছে, তাদের কাছ থেকে না হোক সাব্বির যে আমাকে টাকা দেয় এটা আমি জমাই আমার শ্বশুরকে দিতাম, যে বাবা আপনি হাত খরচ করেন, তখন আমি কিন্তু বলতাম না যে আপনি ওদিকে খরচ করেন,
কিন্তু আপনি তো জানতেন যে টাকাটা সে তার ওই পক্ষে খরচ করে?
হ্যাঁ, এটা জানতাম।
আপনাকে কোনোভাবেই মনে হয়নি যেখানে আপনার স্বামী চাচ্ছে না এটা যে কোনো একটা পরিবারের জন্য?
আমার স্বামী তো না করে, কিন্তু আমার শাশুড়ি, আমার স্বামীও তো টাকা দেয়। যেহেতু আমিও ছেলে, সাদ্দামও ছেলে, মানে ওইদিকে যে একটা ছেলে আছে তার নাম হলো সাদ্দাম, ও তো ছেলে, সেও টাকা দিত। কিন্তু
এটা এটা করাটা এত বেশি প্রয়োজন ছিল না, আপনি চাইলেই হয়তো এটাকে এড়িয়ে যেতে পারতেন। এই মহানুভবতাটা দেখানো কি একটাই কারণ যে ওই বাড়িতে একজনের কাছে আপনি সহানুভূতি পাইবেন?
সহানুভূতি পাই, আর আমি যদি এক বেলা না খেতাম তাহলে আমার শ্বশুর কি করতো জানেন? আপেল নিজে কেটে না ধুয়ে কেটে আমার পিছনে পিছনে নিয়ে ঘুরতো, যে মা একটা ফালা মুখে দাও, একটা ফালা মুখে দাও। ওই ভালোবাসা থেকে আর ওই আদর থেকে, যে আমার বাবা তো একজন আছে ছায়ার মতো, সে আমাকে, আমি এক বেলা না খেলে সে আমাকে মানে আমার খাবার নিয়ে পিছনে পিছনে ঘুরে, এটা পাবো কোথায়? এই ভালোবাসাটা পাবো কোথায়? যে কারো কাছে যেতে পারেন, টাকা পয়সা দিতে পারবে, কিন্তু মন থেকে ভালোবাসা দিতে পারবে না, যেটা ওই বাবা আমাকে দিছে।
সেই কারণে এই কাজটা করতাম।
হ্যাঁ, সেই কারণে করতাম।
আচ্ছা, তারপরে?
তারপর
এভাবে কি সব ফাইনালি আপনার চলে আসে আপনার বাড়িতে, তাই তো? ওদের
হ্যাঁ, তারপর মনে করেন যে দুলাভাই গেল, যাওয়ার পরে বলতেছে যে আচ্ছা জান্নাতকে নিয়ে যাই, সেদিন আমার অনেক বৃষ্টি, পরে বলতেছে যে বৃষ্টি আমি কালকে এসে নিয়ে যাব। তো পরের দিন দুলাভাই গেছে, যাওয়ার পরে তারা বেবিকে একটা দাদিমার ঘরে রাখছে, আমার দাদি শাশুড়ির ঘরে, আরেকটা আমার কুলে। তো আমি যেহেতু কালকে গিয়ে সবকিছু বলে আসছি, আমি মোটামুটি গুছগাছ করে নিছি বাবুদের জিনিসপত্র আমাদের। তো আমারে বলতেছে যে সাদা স্টেম নিয়ে আসছে, জানার পর বলতেছে যে এখানে সাইন দে, মানে সাদা স্টেমের মধ্যে সাইন দে। আমার সাদা স্টেমের মধ্যে সাইন দিব কেন? পর বলতেছে বাবু নিয়ে যাবে, এটা প্রমাণ লাগবো না? প্রমাণ বললাম যে আমার মেয়ে আমি নিয়ে যাব। এই পৃথিবীর মধ্যে কোথাও শুনছেন ভাইয়া যে চার মাসের বেবি মা নিয়ে যাবে, কোথাও সাইন দিয়ে মানে মেয়ে নিয়ে আসে? কোথাও শুনিনি আমি, কোন রাজ্যে আমি শুনি নাই। তো দুলা ভাইয়া বললো কি যে এটা কি মগের মুলুক নাকি, আপনারা যা বলতেছেন তাই করবেন। তার বড় ভাই আসলো, আসার পরে দুলা ভাইয়ের এক পর্যায়ে গায়ে হাত যেটাকে বলে ওটা উঠাইলো। তো আমি তখন চাচ্ছিলাম যে আমি যা কষ্ট কষ্ট করছি আমার ফ্যামিলির কোনো মেম্বারের উপর এটা আমি সহ্য করবো না। দুলা ভাইকে বললাম যে ভাইয়া দেন, সাইন দেন। সাদা স্টোমের মধ্যে আমলাম যদি আমি বেবি পাই, আমি সাদা স্টোম কেন, এর চেয়ে বড় স্টোমের মধ্যে আমি সাইন দিতে পারবো? পরে আমাকে সাইন আমিও দিলাম, দুলা ভাইও দিল। দেওয়ার পরে আমার কাছ থেকে আমার বেবিকে নিয়ে নিল, মানে আমি যে ধরে আসছি আমার কাছ থেকে জুড়ে, মানে জোর করে নিয়ে যাচ্ছে। মেয়েও কাঁদতেছে, আমিও কাঁদতেছি। আমার শাশুড়ি আমার কাছ থেকে নেয় আর বলে যে তোমার কান্না দেখে ভয় পাইতেছে, বাবুরা আমার কাছে দিয়ে দাও। আমার তখন আরো মনে করেন যে ই হইতেছিল যে মার কাছ থেকে সন্তান যখন কেড়ে নেয় তখন তো একটা সন্তান কান্নাকাটি করে, আমি যাকে পালতে পারবো না তারা অন্য মানুষ কি সেটা পালতে পারবে? কখনোই পারবে না।
চাঁদের পাশে মেঘে থামে রাতের চোখে ঘুমজে নামে, চাঁদের পাশে মেঘে থামে আমার পাশে।
এক পর্যায়ে সন্ধ্যার দিকে ওই আমার দুইটা মা যে আছে আমার পৃথিবীতে আর কেউ নেই, আমার মা বলেন, ভাই বলেন, বোন বলেন, আমার স্বামী বলেন, সংসার বলেন, আমার কিচ্ছু নাই, শুধু আমার দুইটা মেয়ে ছাড়া। আমি আমার বের করে দেয়া হলো বাড়ি থেকে। তার যে ফুপারা ছিল, আমার যে শ্বশুর ছিল, আমার শ্বশুর হাত গিয়ে ধরছে তার ছেলেরে, যে বাবা যাই করস যাই করস, এত বড় ভুলটা এত বড় পাপটা করিস না তুই। তারপরে আমার বের করে দেওয়া হয়েছে। আমি বাড়িতে আসলাম, আসার পরে একটা যে মানসিক যে একটা প্রবলেম সেটা আমার মাঝে দেখা দিল। আমি কারোর সাথে কথা বলতাম না, মানে আমার মেয়েদের কথা তখন যেন মানে কেমন লাগতো, যে আমি কোথায় আছি আমি তো জাহান্নামে পড়ে গেছি, আমার নামটা জান্নাত হতে পারে? তখন থেকে আমি জাহান্নামের আগুনও জ্বলতেছি, এখনো জ্বলতেছি, জানি না কতদিন জ্বলতে হবে। এর মধ্যে যে কতদিন কেটে গেছে সেটাও আমি জানি না। এখন আমার মেয়ে আমার কথা বলতে পারে, ফোন দিলাম মানে বললাম মা আমি পটু খাই। আমি এটা মেনে নিতে পারি না ভাইয়া, কোনদিন মেনে নিতে পারি না যে একটা মার কাছ থেকে কেন সন্তান কেড়ে নেয়। স্বামীদের কি এত অধিকার যে মায়ের যে অধিকার সেটা থেকে মারে বঞ্চিত করে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না ভাইয়া। এর মধ্যে আমি দুইবার গেছি, যার পর আমার মেয়ের মুখটা বন্ধ দেখতে দেয়নি, আমাকে গার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমি এখন বন্ধ আমার মেয়ের মুখটা আমি দেখি নাই, তার কাছে ফোন দিয়ে আমি ছবি নিস্তি নিয়ে নিয়ে আমি আমার মেয়েদেরকে দেখি। আমি এখন আর পারি না, লাস্টে মাঝে মাঝে মনে হয় যে আমি এখন কিছু একটা বিচার চাবো, যে আমার কি বিচার করবে। আমার ফোনে হুমকি দেয় যে আমাকে হুমকি দেয় যে থানায় যাবি, তুই যেখানে 1,00,000 টাকা ঢালবে সেখানে আমি 20,00,000 টাকা দিব। মায়ের এত বড় মানে মারে কি ছাড়াই যাবে টাকা? পৃথিবীর মধ্যে কি এটাই সবচেয়ে দামি? টাকাটা কি দামি? আমি 16 কোটি মানুষের কাছে একটাই প্রশ্ন, মায়ের অধিকার মায়ের ভালোবাসাই বেশি নাকি টাকার দামটাই বেশি? সেদিন আমি বুঝতে পারছি আমার মার কষ্টটা, যে আমি যখন চলে আসছিলাম তাহলে আমার মা কেন কাঁদছে, আমাকে না পেয়ে কেন মাটিতে গড়া গড়ে দিছে। আমার মা আমার সাব্বিরের হাত পর্যন্ত ধরে বলছে, আমার অনেক ছোট মেয়ে, অনেক আদরের মেয়ে বাবা, তুমি তার একটা মুহূর্তের জন্য কষ্ট দিও না, আমি তোমার কোনোদিন ক্ষমা করতে পারবো না বাবা। আর এখন যদি তার কাছে আমি ফোন দেই তাহলে বলে কি আমি ডিভোর্স লেটার পাঠাই দিছি, কিন্তু একটা বছর আগে যদি আমার ডিভোর্স লেটার পাঠাই দিয়ে থাকে তাহলে আমি এখনো কেন পেলাম না, কেন পাইনি আমি ডিভোর্স লেটারটা? আমার ডিভোর্স লেটার আমার পাওয়াটা বড় কথা না, আমার দুইটা মেয়ে দিবে আমার এটাই সবার কাছে দাবি। আমি মেয়েটাকে কিভাবে পাবো আমি জানি না, আমি সবার কাছে একটা অনুরোধ করবো, আমার মেয়ে আমার কাছে দেন, আমি মেয়ে ছাড়া থাকতে পারবো না। আমি জীবনে বিয়ে আমার দরকার না, আমি দুইটা মেয়েকে মানুষ করবো, তারাই আমার ভবিষ্যৎ, তারাই আমার স্বপ্ন। আমি আল্লাহর কাছে এখন বলে জানলাম আমি মরার পর আমার জান্নাতের দরকার নেই, আমার বেহেশত দরকার নেই, আমার দুনিয়ার মধ্যে আমার ওই দুইটাই বেহেশত, আমার ওই বেহেশত দুটো তুমি ফিরাই দাও আল্লাহ। আপু আমার সবসময় বলে যে তুই নামাজ পড়িস না কেন, তুমি নামাজে বসো না কেন? আমি নামাজে বসলে আমি সূরা ভুলে যাই, কয় রাকাত পড়লাম এটাও ভুলে যাই, তাহলে আমি নামাজ পড়বো কি গুরু আমার এইটুকু বলেন? আমার নামাজ পড়ার কোন ভাষা আমার কাছে জানা নাই। আমার মেয়ের আমি এখন বন্ধু মুখ দেখতে পারি নাই, 1.5 বছর হয়ে গেছে আমার মেয়ের আমি এখন বন্ধু ছায়া পর্যন্ত আমি দেখতে পারি নাই, আমি শুধু ওর ছবিগুলো দেখি। আমি সাব্বিরের কাছে কি এমন অপরাধ করছে যে সে আমার এত বড় শাস্তি দিবে, ফ্যামিলিকে কষ্ট দিছে এর জন্য?
কেউ কি আছেন যাদের এই ক্ষমতা আছে? কেউ কি আছেন যারা এই ধরনের ক্ষমতা রাখে যে সমস্ত কিছু বিচার বিশ্লেষণের বাইরে, সমস্ত কিছু আলোচনা সমালোচনার ঊর্ধ্বে রেখে জান্নাতের একটি আহ্বান, একটি চাওয়া, এবং এত সরল সমীকরণ এই চাওয়ার মধ্যে আছে যে আমি অন্য কিছু তো চাইনি, অন্য কোনো কিছুর যদি কোনো ভুল ত্রুটি দোষ ঘাট থেকে থাকে সেটি হয়তো অন্য বিষয়, কিন্তু পৃথিবীর কোনো আদালত কি আছে, কোনো নিয়ম কি আছে, কোনো রীতি কি আছে সদ্য জন্ম হওয়া দুইটি কন্যা সন্তান যাদের দেখভাল করা মায়ের চাইতে ভালো আর কে করতে পারে? সে মায়ের বুক থেকে আলাদা করে রেখেছে দীর্ঘ 1.5 বছর। আমরা অনেক অসহায়, যদি বলতে পারেন যে এই চেয়ারে এখন বসে আছে অনেকটা নিজেকে নপুংসুকের মতো মনে হচ্ছে, যদি ক্ষমতা থাকতো অবশ্যই জান্নাতের সাথে ঘটে যাওয়া এই রকমের অবিচারের তাৎক্ষণিক সলিউশন করতে সচেষ্ট হতাম, বাট আনফরচুনেট যে এতখানি ক্ষমতাধর আমি না। কিন্তু আমি খুব ভালো করে জানি যাদেরকে সামনে রেখে অনুষ্ঠানটা আমি করি, যারা আমার অনুষ্ঠানটির সাথে যুক্ত থাকেন, যারা আমার অনুষ্ঠানটি শোনেন দেশ অথবা দেশের বাইরে থেকে, প্রায় প্রতি অনুষ্ঠানে প্রশাসনের অনেকের সাথে আমার সাক্ষাৎ হয় যারা এসে আমাকে অনুপ্রেরণা যোগান, সাহস যোগান। সেই অনুপ্রেরণা, সেই সাহস, আপনাদের দিয়ে আশ্বস্ততা, সবকিছু আজ একটা শক্তিতে পরিণত হোক। কিভাবে বললে আপনাদের মধ্যে আমার এই আহ্বানটা পৌঁছাবে আমি জানি না। একটা মা ছোটবেলা থেকে তার বুক খালি করা, তার কলিজার দুই টুকরা, যে সন্তানকে ভালো মতো দেখবার সুযোগ হয়নি, সবকিছুর কারণে তাকে সন্তান দিয়ে দেওয়া হবে, যেটার কারণে ব্ল্যাঙ্ক একটি পেপারে সই করে নেওয়া হয়েছিল। তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই দুই সন্তানকে তার বুক থেকে খালি করে তাকে একরকম ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সাব্বিরের দোষ ছিল না, জান্নাতের দোষ ছিল। আসলে জান্নাতুর পরিবারের সাথে কতটুকু ভালোভাবে মিশতে পারত, এত জ্ঞান গর্ভ আলোচনায় নাই বা গেলাম। একদম সরল সমীকরণ, সদ্য জন্ম নেয়া দুই দুইটি বাচ্চা যাদের বয়স মাত্র দেড় বছর এখন, সেটি কার কাছে থাকা উচিত এই বয়সে? আমি বাচ্চার এই বয়সী বাচ্চাদের যখন বাবা হয়ে, আপনারাও নিজেরাও হয়তো রিকল করতে পারবেন যারা বাবা হয়েছেন, যখন মিষ্টি করে ওই নান্না মুখ দিয়ে যখন বলে বাবা, ইনফ্যাক্ট এভাবে বলতে পারে না, যদি টোনালিটিটা আমি রিকল করি এই বয়সের বাচ্চাদের বাবা ডাকটা, বাবা, এইরকম একটা টোনালিটি চলে আসে ওদের কণ্ঠে, বাবা, মা, মামা, এইরকম একটা টোনালিটি চলে আসে, ঠিক ঠিক এইরকম, এইরকমই একটা টোনালিটি চলে আসে। বারবার হাঁটতে চেষ্টা করা, হাঁটতে হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, বারবার ঘরে গিয়ে দেখা যে তার দুই সন্তান ওইভাবেই ঘুমিয়ে আছে কিনা, হঠাৎ হঠাৎ দেখা আবিষ্কার করা তার একটা সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে এর মধ্যে গড়াগড়ি করে হয়তো মশারির কোনো কোনাতে পেঁচিয়ে পড়ে আছে। এরকম অনেকগুলো মুহূর্তের ভেতর দিয়ে একটা মায়ের দারুণ সুখকর একটি ভ্রমণ তৈরি হয় তার সন্তানদের সাথে।
গুরু, আমি একটা কথা বলতে চাই, যে ওরা যখন আমার বেবি দুটোকে নিয়ে নেয় তখন আমার মানে বেবি দুটোর বয়স চার মাস মানে সাড়ে তিন মাস, আর তখন থেকে একটা বেবি পালতো ওদের বাড়িতে কাজের মেয়ে, ও নিয়ে গিয়েছিল, মানে এখনো পালে, একটা কাজের মেয়েকে দেওয়া হয়েছে আর একটা আমার ভাসুরের বউকে দেওয়া হয়েছে।
তার মানে আপনার দুই সন্তান ওদের বাসাতে নাই?
ওদের বাড়িতে মনে করেন পাশাপাশি থাকে, কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা সে কাজের বুয়ার কাছে থাকে।
দায় দায়িত্ব নিয়েছে কাজের মেয়ে একটা, আর একটা নিয়েছে
মানে আমার ভাসুরের, মানে তার ভাইয়ের বউ, মানে আমার ভাবি।
সাব্বির কি করে তাহলে?
সে কি করে সেটা তো আমার খুঁজ, আমি যতটুকু পারি আমার মেয়েদেরকে বারো ঘন্টার মধ্যে, মনে করেন যে ছয় ঘন্টা বা সাত ঘন্টা আমি ফোনে থাকি ওদেরকে একটু কথা শোনার জন্য। তাদের বাড়ি
কোথায় ফোন দেন?
না, ওদের পাশেই ফোন দিই না, আমার যে চাচি শাশুড়ি আছে তাদের বাড়ি যে কাজের লোকরা আছে তারা আমাকে যখনই ওদেরকে একটু কুলে নেয় তখনই আমার কাছে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে ভাবি আপনি আপনার মার কথা শুনবেন না, তারা তো কথা বলতে পারে না, তারও ফোন নিয়ে খেলা করে আর বলে মা আম্মু এটুকু বলতে পারে। তো আমি শুধু মানে ষোলো কোটি মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই, যে আমি যদি হেরে যাই তাহলে মা জাতির কলঙ্ক, আর আমি যদি জিতে যাই তাহলে মা মানে বেহেশত, আমি এটাই মনে করব। এখন আপনি এটা ডিসিশন দিবেন যে আমার কথার মধ্যে কতটুকু ভুল, আমি কি হেরে যাব? প্রত্যেকটি মা কি হেরে যাবে সন্তান না পাওয়ার জন্য? আমি আমার মেয়ে দুটোকে কাছে পেতে চাই, সারা জীবনের জন্য আমি কাছে পেতে চাই। আমি যেন ওদেরকে লিখতে পড়তে শিখাইতে পারি, পেন্সিল ধরাতে পারি, কলম ধরাতে পারি, আমি যেন ওদের মানুষ করে তুলতে পারি, আমি সবার কাছে শুধু এটুকু অনুরোধ করব। আমার আসলে বলার কোনো
ভাষা সাব্বির, আপনাকে আসলে অভিযোগ অনুযোগ করার কোনো ইচ্ছেও আমার নাই।
This track was downloaded from fusionbd.com.
সাব্বিরের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি বারংবার, এখন স্টুডিও থেকে আমরা সাব্বিরের সাথে কথা বলার চেষ্টা করব। খুব ভালো হয় সাব্বির যদি আপনি আমাদের ফোনটা রিসিভ করেন। আমি যদ্দূর জানি যে আপনি আমাদের ফোন রিসিভ করতে চাচ্ছেন না। সাব্বিরের একটি ছোট্ট বাইট আছে মনে হয়, একটু আমরা অডিও ক্লিপটা শুনে নিই, যখন আমরা সাব্বিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারপর আমাদের চেষ্টা চালিয়ে যাব। সাব্বির, আপনার ব্যাপারে, পার্সোনাল ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ নাই, শুধু একটি অনুরোধ আপনাকে আমি সরাসরি এতগুলো মানুষকে যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি এখন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে, তাদের আকুতি, তাদের কষ্ট, তাদের চাওয়ারই হয়তো একটা প্রতিনিধিত্ব করব আমি আপনার কাছে। আমি চাইব যে যে মা এই দুই সন্তানকে এত কষ্ট করে এত কিছুর পরেও এইভাবে পৃথিবীর মুখ দেখিয়েছেন, সেই মাকে তার সন্তানগুলো ফিরিয়ে দেন। এবং এই বিষয় নিয়ে হয়তো শুধু কথা বলবো, খুব ভালো হয় আপনি যদি ফোনে আসেন। এবং আমরা বারংবারই বলি যে আমরা দুই পক্ষের কথা বলার সুযোগ তৈরি করে দিই, যাতে করে কেউ কখনো না বলতে পারেন যে মিডিয়াতে শুধু এক পক্ষের কথা উপস্থাপন করে কাউকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে, যে কারণে বারংবার চেষ্টা করি আমরা যে দুই পক্ষের যেন পার্টিসিপেশন থাকে। সাব্বির, আরো ভবিষ্যতে আরো অনেক বড় পাপ থেকে বাঁচবার জন্য, আরো অনেক বড় দোষ থেকে, বড় অন্যায় থেকে বাঁচবার জন্য দেখা যাক, শুধু এই বিষয়টা, অন্য কোনো বিষয় না, শুধুমাত্র এই বিষয়ে কোনো কিছু করা যায় কিনা আপনার সাথে আমি কথা বলতে চাই। সাব্বির, সাব্বির
গুরু মিটু কথা বলি।
সাব্বির প্লিজ রেসপন্স মাই ফোন, আমি আপনাকে অনুরোধ করছি। আপনার দুই সন্তানের নাম কি?
একটা নাম হলো তাহা আর একটা নাম হলো তানাস।
তাহা, তানাস,
ওদেরকে অনেক মিস করি, প্রত্যেকটা ক্ষেত্রে মিস করি ওদেরকে আমি। আমি তোরা যে এখন বড় হয়ে কেমন হয়েছে দেখতে এটাও আমি জানি না। ওদেরকে কুলো নেওয়ার যে এত সাত জাগে সেটাও আমি পূরণ করতে পারি না।
সাব্বির, আমি অনুরোধ করছি প্লিজ রেসপন্স মাই ফোন কল, আমি স্টুডিও থেকে আপনার সাথে যোগাযোগ করতে চাই, কথা বলতে চাই। তাহা এবং তানাস, আপনাকে অনেক কৃতজ্ঞতা। সাব্বির, আমার মনে হয় সাব্বিরকে আমরা ফোনে পেতে যাচ্ছি। সাব্বির, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। সাব্বির, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা যে আপনি আমার সাথে ফোনে যুক্ত হয়েছেন।
অনাকাঙ্ক্ষিত কাহিনীগুলি বলুন, আমি আমার সাইড থেকে যতটুকু কি বলে এটারে সত্য বলা দরকার বা ঘটনা সাপেক্ষে আপনারা এখন বসছেন, 16 কোটি মানুষের কাছে আপনারা বিচার দিচ্ছেন, ঠিক আছে না? শিক্ষার্থী শিক্ষার্থীর আমাদেরও তো একটা মন আছে, ঠিক না? আমরা তো মানুষ।
সাব্বির, এটাই আমি বলেছি,
না থেকে পারলাম না, চিন্তা করলাম একটু অ্যাটেন্ড করি।
অবশ্যই অ্যাটেন্ড করা উচিত, অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। মাঝখান আরেকবার আরেকবার আমি আমার জায়গাটা পরিষ্কার করি, আমরা মিডিয়াতে যারা এই কমিউনিকেশনটা দিচ্ছি তাদের দায়িত্ব দুই পক্ষের কথা সমানভাবে উপস্থাপন করার সুযোগ তৈরি করে দেওয়ার। সেই কারণেই সাব্বির আপনাকে ফোনে নেওয়ার চেষ্টা করা, অন্য কিছুই না। এবং আপনাদের মধ্যে আরেকবার আমি শেষ করি সাব্বির, তারপর আপনাকে
আমি একটু বলি, প্লিজ জি
জি প্লিজ জি
জি আমি একটু প্লিজ আমাকে যদি একটু বলতে দেন।
জি প্লিজ প্লিজ।
হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম কি যে আমাকে মানে ফার্স্ট টাইম আপনাদের এই নাম্বারটা থেকে আমাকে একটা ফোন আসছে, এই ব্যাপার FM থেকে ফোন দেওয়া হচ্ছে, তো ওর ব্যাপারগুলো আমি একটু জানি। বসো ওর ব্যাপারগুলো একটু জানি কি যে নাটক করার অভ্যাস আছে, তো তাই তো আমি ফার্স্ট টাইম একটু বিলিভ করিনি। তো পরবর্তীতে আমার এক ফ্রেন্ড ছিল, এখন একটা ফ্রেন্ড ফোন দিয়েছে, হয়তো আপনাদের এই প্রোগ্রামটা শুনতেছে, বিদেশ হয়তো ফোন দিয়ে বলতেছে
যে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলুন স্যার প্লিজ।
হ্যাঁ, তারপর যখন ওই যে আমাদের যে ছেলেটা আসলো এসব বলতেছে এই ব্যাপার রেডিতে দেখালো, তখন আমি আবার আমি খুব খোঁজাখুঁজির পরে আমি পেলাম একটা আবার হেডফোনের একটাই পেলাম, কারণ FM তুলে একটা হেডফোনই লাগে।
জি জি, আপনি আপনি মূল প্রসঙ্গে চলে আসুন স্যার প্লিজ।
হ্যাঁ হ্যাঁ, তখন আলাপ করলাম, আলাপে জানতে পারলাম যে উনি 16 কোটি মানুষের কাছে বিচার দিচ্ছে। আচ্ছা, 16 কোটি মানুষের কাছে বিচার লাগবে না, আমি একটু বলি শুনেন। হ্যাঁ, ওরে আমি মানে লাইফে কি করলাম ভাই সেটা ডিসকাস করতে চাচ্ছি না, তো ব্যতিরিক ব্যাপার ওর সাথে প্রেমের বয়স চলে আমার মাত্র 3 মাস। হ্যাঁ, 3 মাসের মধ্যে একটা সর্বাঙ্গ ভাবে ওকে আমি মানে নিজের সত্তা দিয়ে সবকিছু দিয়ে চাচ্ছিলাম যে নিজের করিয়ে দিতে। হ্যাঁ, এর মধ্যে আমরা বিয়ে করি, তো বিয়ে করার পর একটা ব্যাপার থাকে, একটা জিনিস একটু বুঝেন, একটা ব্যাপার যে আমি আমার জায়গা থেকে যদি আমার জায়গা থেকে আমি
সাব্বির একটু একটু শুধু একটু কারেকশন করব, একটু একটা কথা শুধু বলে দিব আপনাকে, সেটি হচ্ছে আপনার অবগতির জন্য বলছি, আপনি আপনি মনে হয় পুরো অনুষ্ঠানটা শোনেননি সাব্বির, মনে হয় শোনেননি আমি যতটুকু বুঝতে পারছি। আমি শুধু সংক্ষেপে শুধু দু লাইনে বলে দিচ্ছি, আপনার যিনি জান্নাত এখানে বসে আছেন তিনি যেটা বলেছেন আপনার সম্বন্ধে সেটি এইরকম যে সে পাগলের মতো আপনাকে ভালোবাসত, স্টিল সে আপনাকে ভালোবাসে। আমি শেষ করি কথাটা, আপনি যেহেতু শোনেননি সেজন্য রিক্যাপ করছি, না হলে বলার প্রয়োজন পড়তো না, সে এখনো আপনাকে ভালোবাসে, কিন্তু এখন আপনার কাছে চাওয়া একটাই, সেটি হচ্ছে যে আপনি তাকে ভালোবাসুন বা রিজেক্ট করুন, আপনার পরিবার তাকে মেনে নেক অথবা রিজেক্ট করুক। অ্যাট লিস্ট এই বয়সে যেই মানুষটি সবচেয়ে বেশি পাশে থাকার কথা, সেই তাহা এবং তানাসের পাশে মা হিসেবে তার কাছে থাকার সুযোগটা তৈরি করে দেখ। কিন্তু এখনো আপনার কথা যতবারই বলছে, জি আমি গুরু এহতেশাম বলছি, আপনি এহতেশাম বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন। আচ্ছা এই হচ্ছে বিষয়, এবার আপনি বলুন। জি
প্রোগ্রামটা আপনাদের আপনারা এইভাবে করছেন যে মানুষের দুঃখ দুর্দশা গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেটার জন্য মানুষের সিম্পিথি, অ্যাকচুয়ালি মানে সিম্পিথি হোক, কল্যাণ হোক বা উপকার হোক,
সত্য কথা আসুক, অসত্য কিছু যেন না হয়, সত্য কথাটা আসুক। এবার মেন প্রসঙ্গে চলে আসুক,
একটা ব্যাপার হচ্ছে কি ভাই, ও যেভাবে কানাকাটি করতেছে, হ্যাঁ ওই এইভাবে কানাকাটির জন্য আমি মানে আর থাকতে পারলাম না, কিন্তু থাকতে পারলাম না কেন, আমি চাচ্ছিলাম না যে এখানে অ্যাটেন্ড করি,
আমি
চিন্তা ভাবনা করলাম ফ্যাক হতে পারে, ফ্যাক হতে পারে, যার কারণে আমি আর এটা
করিনি। এবার বলুন, বলুন।
আচ্ছা তো যাই হোক, একটা ব্যাপার কি বস, আমি একটু বলি, তিন মাসের ইসেতে প্রেমে তো আমি বিয়ে করলাম, তো ভাই একটা ব্যাপার কি দাঁড়ায় যে আপনার আপনি আপনার বাবা মারে এত লাইক করেন, এত ভালোবাসেন, আপনার বাবা মার জন্য জীবন যুদ্ধ সবকিছু করতে লাগে, হ্যাঁ তো ভাই আমি কি একটু আমার বাবা মার জন্য কি 10% আপনার কাছে আশা করতে পারি না ভাই?
100 বার
সেখানে একটা ব্যাপার থাকে। আচ্ছা আপনি জানেন কি জানেন, আমাদের যে ফ্যামিলি ট্রান, আমি লাস্টে ও আমার বলতেছে যে আমার একটা মেয়ে আমার বাসার কাদের মহিলার কাছে থাকে, ইটস ওকে, ইটস ট্রু, এটি সত্য থাকে, হ্যাঁ। তবে একটা ব্যাপার কি জানেন, আমি একটু ছোট্ট হিংস করে বলি, সেটা হচ্ছে যে আমার যে বড় ভাইটা রনি, ওরে আমার মেজু খালামা বলে একটা আমার মেজু খালামা ছিল, উনি ওরে ছোটবেলা থেকে একটু রোগা ছিল, তো রোগা থাকার পরে খালামা ওরে লালন পালন করতো খুব ভালো,
আপনার বড় ভাইকে,
হ্যাঁ বড় ভাইকে লালন।
আচ্ছা
যাই হোক, আচ্ছা একটা দিন চিন্তা করে দেখেন, তো আমাদের এদিকে একটা রেওয়াজ আছে, রেওয়াজটা হচ্ছে যে আপনার যদি মানে কারো সন্তান যদি হয় তো দাদাদের কাছে বিশেষ করে দাদির কাছে 40টা দিন
অনেক জায়গাতে ট্রেডিশনটা আছে, জি জি
হ্যাঁ থাকে, যাইহোক তো থাকে। একটা ব্যাপার কি ভাই, যদি আপনার নিজের 5টা রুম থাকে, হ্যাঁ তো সেখানে আপনার বাড়িটা যদি আপনার হয়, সেখানে এই রুমটা কি আর ওই রুমটা কি, দুটো রুমটাই তো আপনার হওয়া উচিত তাই না, যেহেতু বাড়িটা আপনার, বাড়ির মানুষগুলি আপনার, হ্যাঁ। একটা ব্যাপার আচ্ছা যাই হোক, এখন কি ভাই যার যার জীবন গুলিতে ঘুরে গেছে, আর একটা ব্যাপার যার যার কষ্টটা তার তার কাছে সবচেয়ে বড় ভাই, জগতের সত্য, হ্যাঁ এটাই সত্য এবং এটাই মনে করেন জগতের প্রথম মন্ত্র, হ্যাঁ। তো যাই হোক, ওর সত্যটা বলছে এখন, আমার সত্যটা বলতে চাই না, বলতে চাচ্ছিও না, কেন চাচ্ছি না, কারণ বললাম কি ভাই জীবনে যে জিনিসগুলি গত হয়ে গেছে, তো আমার অনেকে বলে কি বুঝতো আর কি একটা বিয়ে করার দরকার নেই। আমি একটা চিন্তা করি বস, যে তিনটা মাস বললাম না, জাস্ট মানে একটা মানুষের জানলাম, শিখলাম, বুঝলাম, বুঝা প্রেম করলাম, বিয়ে করলাম, তার সাথে মিলল না রে বাবা, হ্যাঁ এখন কি আবার লাইফে আর কিছু হয় সম্ভব মানুষের জীবনে, এক আর তিন, দুটা মেয়ের কথা বলতেছেন, শুনলেন দুটা মায়ের কথা, আমার ওই কাজিন আছে হেলি করে নাম, হ্যাঁ ওর ওজন প্রেগনেন্ট হয়, ওর যখন বাচ্চা হয় তখন ওকে ইসে রাখা হয়েছিল আপনার ওই হলি ফ্যামিলিতে রাখা হয়েছিল, তো আমি দেখলাম যে এই বোনটা এই বাচ্চাটার জন্য, ওই বাচ্চাটার জন্য ইনকিউবেটর রাখা হয়েছিল, ওর বাচ্চাটার জন্য মানে অস্থির, মানে ওর বাচ্চা কি অবস্থা আছে কিভাবে
জানবার জন্য বা দেখবার জন্য,
হ্যাঁ মায়ের যে আকুতিটা থাকে, হ্যাঁ। তো আরেকটা ব্যাপার, আমি আগের লাইফ গুলিতে যাচ্ছি না,
বলেন এখান থেকে, বলেন এখান থেকে, বলেন
যেহেতু মেয়েগুলি নিয়ে করতে,
হ্যাঁ শুধুমাত্র এটা নিয়ে বলেন,
হ্যাঁ সেটাই। আচ্ছা আমার মেয়েগুলি আপনার আমার বোনের যেদিন বিয়ে, একজাক্টলি বিয়ে না, ডায়াবেটিস আর কি, যেদিন হ্যাঁ ওই দিন ওর হঠাৎ করে ব্যথা ওঠে, তো সেখান থেকে আমি ওরে নিয়ে নারায়ণগঞ্জ চলে যাই, নারায়ণগঞ্জ থেকে সেখান থেকে ফিরিয়ে দেয়, ফিরিয়ে দেওয়ার পরে মাউতেল নিয়ে যাই, মাউতেল নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ফিরিয়ে দেয়, ফিরিয়ে দেওয়ার পরে আপনার নিজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, হ্যাঁ সেখানে আমার বেবি দুইটা হয়, বেবি দুইটা হওয়ার পর সেখানে বলতে সেখানে রাখাটা
ইনকিউবেটরে ছিল বেশ কয়েকদিন,
ইমিডিয়েটলি অন্য ব্যবস্থা করেন, ইনকিউবেটর নিতে হবে, তো সেখান থেকে আমি এলিফ্যান্ট রোডে আপনার কি জানি একটা হসপিটালের নাম ছিল আমার এই মুহূর্তে,
যাই হোক ওখানে ইনকিউবেটরে রাখছিলেন আপনি বেশ কয়েকদিন,
যাই হোক একটা কোনো একদিনের মতো আমি রাখলাম। তো আমার মনে হয় না কখনো এই মেয়েটার এমন কোন মায়া দেখতেছে যে আমার 7 দিন হয়ে গেল, 8 দিন হয়ে গেল আমি একটু আমার বাবুগুলি একটু দেখে আসি, আর বাবুগুলি হয়েছিল এত ছোট, বিশ্বাস করবেন কি বাবুগুলি হয়েছিল এত ছোট যে মানে আল্লাহ জানে ওর ভিতরে ধারণা ছিল কিনা যে এগুলো বাঁচবে কি বাঁচবে না, একটা তো যাই হোক যার যার মুটির যার যার চিন্তা যার যার দরকার কাছে, তো যাই হোক একটা ব্যাপার কি জান, ওই হসপিটালে যখন বাবুগুলি এখনো বাসায় আনি যাই, এই বাবুগুলি ও চিন্তা করো ওর একটা বোনের দিয়ে দিবে, ওর বোন বলতে ওর একটা বোন আছে ছেলে সন্তান হয় না, ঠিক আছে ওর একটা বোন আছে ছেলে সন্তান হয় না, তো আরো ওর একটা ভাই আছে, ও দেখলাম যে অনেকবার ওর ভাইটার কথা এখানে আসছে
আলোচনায়,
ভাইটা কি একটা মানুষ আসলে মেলি টাইপের কিছু কিছু পুরুষ থাকে না, কিছু কিছু মেলি
ওর প্রসঙ্গে না যায় যেহেতু ওর এখানে নাই,
আচ্ছা একটু বলি একটু মেলি টাইপের, যাই হোক আমি বললাম কি আমাদের ফ্যামিলিতে এখানে আমাদের চাচা আছে, আমার চাচারা ছোট ভাই, তো ও আমার বাবার ই বললো যে আমার বাবা নাকি ওরা আপেল নিয়ে ঘুরতো, ঠিক আছে আমি চিন্তা করে
দেখলাম
আমার ফ্যামিলিতে আমরা তিনটা ভাই একটা বোন, হ্যাঁ বাবা মা আর ও যে অবস্থা ছিল সেই অবস্থায় বোনটা তখন বিয়ে হয়নি, হ্যাঁ তো সেই ক্ষেত্রে বাবা আমি তো ওর সাথে লাফিং ছিল, আমি ওকে ভালোবাসি বিয়ে করলাম, আমার সাথে কি কখনো সুসম্পর্ক ছিল আমার ফ্যামিলি আর সবার মানুষের কথা বাদ দিলাম, কেন বাদ দিয়ে জানেন আমার ওই ছিল, আমার একটা ভাতিজা ছিল, ভাতিজা বলতে খুব আদরে বড় ছেলেটা, এমন কিছু পোয়াবন জিনিস থাকে যে একটা ব্যাপারে সে ভাতিজার যে নিবে ভাতিজার যে আদর করবে সেটার জন্য তার মানে খুব চিদা, হ্যাঁ একটা ব্যাপার। আচ্ছা আর কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলি মনে করেন আপনি মেনে নিতে খুব কষ্ট হবে কি, সে আমার ব্ল্যাকমেল করতো, সে আমার অন্য কোনো নাম্বার দিয়ে ফোন দিয়ে বলতো যে আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা, আপনি জানেন এই মানসিক টর্চারগুলি একটা মানুষের পক্ষে সম্ভব, সে আমার বাসায় আমি যেখানে স্ট্যান্ডে আমি আপনার সাথে বসে কথা বলতেছি সেটা আমার বাড়ির ছাদে, সেই বাড়ির ছাদের ছাদ নাকি থাকে আমি ওর ভাড়া চলে যেতাম সেটা কি আমার পক্ষে সম্ভব, আমার মা বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করছে সেটা আমি জানি, হ্যাঁ একটা মেয়ের জন্য আমি সবাইকে ছেড়ে দেবো কি সম্ভব হয় আমার পক্ষে। আচ্ছা আরেকটা কথা বলতেছে ওর মেয়ের জন্য এত দরদ এত ই লাগে, হ্যাঁ একটা চিন্তা করবেন ওরা আমি বাসা থেকে বের করে দিয়ে দিলাম, ওর সব জ্ঞান আছে, হ্যাঁ ওর সব জ্ঞান আছে, জামা কাপড় গুছাগুছির সব জ্ঞান আছে, যেসব জিনিসগুলো ওর বাবা মার কাছ থেকে নিয়ে আসছিল সেগুলি গুছানোর মতো ওর জ্ঞান আছে, ঠিক আছে আমার বোনের মোবাইলটা ও সাথে করে নিয়ে গেছে, সেখানে অনেকের নাম্বার আছে যে সেই নাম্বার থেকে ও মানুষের সাথে চিঠাই করতে পারবো, এটা আমি করতে পারবো দুষ্টি করতে পারবো, সেই মনোবলটা ঠিক আছে, হ্যাঁ তারপরে যখন আমি ওর বের করে দিলাম যে ওর এত বাচ্চার প্রতি টান এত বাচ্চার প্রতি ওর ভালোবাসা, ও আইসা বলো না দুদিন পরে, হ্যাঁ আর যেদিন ও আমার বাসাতে করে আমি বের করে দিই সেদিন আমার আমার বয়সস্থ আমার দাদি ছিল, যে দাদির কথাতে আমরা সবাই জানি সবাই মানে আমার বাবা মা সবাই, সে যদি বলতো যে আমি ওরে রাখলাম তুই তুই তখন কিভাবে ওরে তারা আমি দেখলাম ওই একটু তাই ধরলো না আমার দাদিটার, ও ধরলো না আমার পায়ের দাদিটার, ওদের বললো আকুতি করছে মিনতি করছে মিথ্যাবাদী, ও শুধু ওরা হচ্ছে বেঁধে পুরো ফ্যামিলিটা টোটাল নাটক বাদ টোটাল ফ্যামিলি নাটক কেন হচ্ছে এই প্রোগ্রামে এই প্রোগ্রাম যোগ্য
এক মিনিট সাবির একটু কথা বলার সুযোগ দিন,
ও যে বললো যে ওদের হাতে পায়ে আকুতি মিনতি করছে, আরে ভাই শুনেন
আপনার কথা আমি আপনার কথা শুনে নিচ্ছি,
এক বছর পর আসছে, এক বছর পরে রমজান মাসে আমার যতটুকু মনে হয় ও রমজান মাসে 23 তারিখে আসছে,
কত তারিখ আমি একটু মিলিয়ে আনি একটু মিলিয়ে আনি,
আমার মেয়েগুলির বার্থডে প্রোগ্রাম আমার মেয়েগুলির বার্থডে ছবিগুলি ও কিভাবে কালেক্ট করছে সেটা জানি না,
তথ্যটা একটু মিলিয়ে নি সাব্বির, আপনি আস্তে যদি কথা বলেন ধীরে কথা বলেন যেটার মাধ্যমে বোঝা যাবে আপনার নর্মস কেমন আপনার অ্যাটিটিউড কেমন মানুষ হিসেবে কেমন, কারণ যখন এই কথাগুলো আপনি বলছেন সাব্বির সাব্বির একটু বলেন একটু 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 সাব্বির যখন আপনি এই কথাগুলো বলছেন সাব্বির
মনে থাকতে হয় সাব্বির, আমি যদি এখন আপনার প্রকাশ্য সভ্য শান্তভাবে সুন্দরভাবে কথা বলি আমার সত্যতা তো প্রকাশ পাবে
না, না না 100% প্রকাশ পাবে, যারা শোনে এবং বুঝে তারা আমার আপনার চাইতে হয়তো অনেক বেশি স্মার্ট, এবং সাব্বির আপনি আপনার কমিউনিকেশন গুলো অবশ্যই দেন বাট আপনি এমন ভাবে দেন যাতে করে আমরা জেনারেল পিপল শুনতে পছন্দ করি, প্লিজ বলুন,
ঠিক আছে প্লিজ কাইন্ডলি আপনি বলুন,
আপনি কন্টিনিউ করুন, আচ্ছা আমার শুধু আমার জানার বিষয় আসলে এখানে একটাই, সেটি হচ্ছে যে আপনার বিরুদ্ধে সরাসরি কোন অভিযোগে জান্নাত যায়নি, এবং জান্নাতের কথাতে আমি স্পষ্টতই শুধুমাত্র অন ইয়ারে না অফ ইয়ারেও বলেছে, এবং তার কথাতে আমি বুঝেছি যে আপনার প্রতি যে টান যে ডেভোটেডনেস যে প্যাশন ছিল সেটা এখনো আছে যতটুকু মনে হয়েছে, শুধু কথা একটাই তাহা এবং তানাস, তাই তো নাম ভুল বলছি না তো, তাহা এবং তানাসের ক্ষেত্রে সাব্বিরের ফোনটা ডিসকানেক্ট হয়েছে, আমরা সাব্বিরকে আবার ফোনে নেওয়ার চেষ্টা করব,
গুরু আমি এখানে একটু কথা বলতে চাই যে ও আসলে পাঁচাল প্রকৃতির আর ও বললো না যে মিথ্যাবাদী, ওরা সবাই মিলে যদি একদিকে থাকে, আমি আসলে এগুলো আমি বাজাতে যাচ্ছি না, এগুলো আমি কারোর বিরুদ্ধেও যেতে যাচ্ছি না, আমার বিরুদ্ধে করার দরকার নেই, আমি প্রতিযোগিতায় আসি নাই, আমি কোনো প্রতিযোগিতায় নামি নাই যে আমি আমার সন্তানকে নিয়ে প্রতিযোগিতা করব, সে আমাকে একটা কথা বলছিল যে দেখো জান্নাত আমরা
চেষ্টা করব সাব্বিরকে আবার ফোনে নেয়ার, আমরা চেষ্টা করব ওকে ফোনে নেয়ার, আপনাদের যুদ্ধ করবার জন্য গোটা পৃথিবী আপনাদের জন্য মুক্ত আছে, তাহা এবং তানাসের প্রসঙ্গ আসছে বিধায় কথা বলতে, এবং সাব্বিরকে আমরা আরেকবার ফোনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা হয়তো এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, যাতে করে আপনাদের মধ্যে যে বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে সেটি আসলেই শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে পাবেন কিনা। আমরা সাব্বিরকে আবার ফোনে নেওয়ার চেষ্টা করছি, ফোনটা ডিসকানেক্ট হয়েছিল। সাব্বিরকে আমরা চেষ্টা করছি আরেক দফা ফোনে নেওয়ার জন্য। সাব্বির যে তথ্যগুলো দিয়েছেন তার সাথে জান্নাতের দেয়া তথ্যের মধ্যে বড় রকমের কোনো ফারাক আমি পর্যন্ত দেখিনি। জান্নাত বলেছিলেন যে
আর অনেক বন্ধুই অনেক টেক্সট করেছেন এবং কমেন্টস করছেন, তাদের মতামত জানাচ্ছেন ফেসবুকে।
সাব্বিরকে ফোনে নেয়া, যদিও সাব্বিরের মোবাইলটা এখন বন্ধ আছে, এইটা আসলে আমরা চেষ্টা চালিয়ে যাব এবং আমার রিকোয়েস্ট যে সাব্বির আপনি আমাদেরকে রেসপন্স করবেন, কারণ আপনাদের সম্পর্ক, আপনাদের পারস্পরিক সমাধান এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে এবং আপনাদের জন্য অবশ্যই উন্মুক্ত আছে বাংলাদেশের ফৌজদারি আইন। আপনারা চাইলেই সেই কোর্টের মাধ্যমে আপনাদের মধ্যে যে ধরনের সমস্যা আছে সেটা দফা রফা করতে পারেন। কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা যে কাজটি করি, ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে যে কাজটি করি, সেটি হচ্ছে যে একটি জনমত তৈরি করার চেষ্টা, একটি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা, ভালোবাসা প্রবণ মানুষগুলোকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাব্বিরকে ফোনে নেওয়ার জন্য, আমরা সাব্বিরের কথা শুনতে চাই যাতে করে ইনজাস্টিস কিছু না হয়। সাব্বির আপনি কি আমাদের সাথে ফোনে আছেন? সাব্বির ফোনে আছেন আপনি? সাব্বির,
হ্যালো।
জি জি, ও আপনাকে ফোনে পেয়েছি আরেকবার, আমাদের ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছিল সাব্বির। আমি আসলে আমরা স্পেসিফিক কয়েকটা জিনিস সাব্বির জানি, হ্যাঁ একটু কাইন্ডলি আপনি আমাদের সাথে ফোনে থাকবেন। স্ক্যাটার্ড আলোচনা করতে গেলে হয়তো আলোচনাটাই সবকিছু মিলিয়ে একেবারে অন্যরকম একটি জায়গায় চলে যাবে। সাব্বির, আপনার অবগতির জন্য জানিয়ে রাখছি, এখানে প্রায় মানে থাউজেন্ডস অফ কমেন্টস, বুঝছেন, গোটা নট অনলি ইন বাংলাদেশ, সমগ্র বিশ্ব থেকে 30-35 লাখ পিপুল এখন এই মুহূর্তে হিট করছে আমাদের নেটওয়ার্কে, যেটা আমরা আমাদের রিপোর্টে দেখতে পাচ্ছি, এবং যেসব মেসেজ আসছে 10,000+ সব মিলিয়ে আমাদের এই পোর্টে এবং কমেন্টস যেগুলো করছে, সবার একটাই বক্তব্য, সেটি হচ্ছে যে সাব্বির ভাই হয়তো সঠিক হতে পারেন অথবা জান্নাত বেঠিক হতে পারে, জান্নাত সঠিক হতে পারে অথবা সাব্বির ভাই বেঠিক হতে পারেন, কিন্তু তাহা এবং তানাস ওরা যেন এই বয়সে, যেহেতু মায়ের কাছে থাকলে তাদের লালন পালনটা ভালো হওয়ার কথা, তারা যেন তার মায়ের সেই সস্নেহে বড় হওয়ার সুযোগটা পায়। এবং আপনার ক্ষেত্রেও কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নেগেটিভ কথা, সরাসরি কোনো নেগেটিভ কথা অন ইয়ারে বা অফ ইয়ারে জান্নাতকে বলতে শুনিনি, এবং আমিও অফ ইয়ারে
ভালো ভাই, এখন কি মানে আপনারা বললে, আপনারা তো শুনলেন, আমি তো আমাদের প্রোগ্রামটা কতক্ষণের,
আমরা প্রোগ্রাম একদম শেষ মুহূর্তে চলে এসেছি সাব্বির, আর হয়তো 15-20 মিনিট সময় আছে এখন আপনার পক্ষ থেকে, এই তাহা তানাসের ব্যাপারে কি করার আছে বা এই ব্যাপারে কিছু বলার আছে কি?
ঠিক আছে, হ্যাঁ একটু বলার আছে, অনেক কিছু বলার আছে,
শুধু তাহা তানাসের ব্যাপারটা নিয়ে, অন্য প্রসঙ্গে আমরা না যাই।
এইগুলি রে বললাম যে ওরা আপনার
বড় ভাই কাছে
প্রায় 15-20 দিনের মতো, ঠিক আছে, আর ও একটা কথা বলছে 3.5 মাসের মধ্যে ও চলে গেছে, অ্যাকচুয়ালি 3.5 মাসের মধ্যে না, আপনার ইনকিউবেটর ছিল 15 দিন, এখানে ছিল 42 দিন, এভারেজ হয় কতদিন আমার মনে হয় 2 মাস
হয়নি, 3 দিন কম,
হ্যাঁ প্রায় 2 মাস হয়নি। একটা ব্যাপার বলে দেখলাম যে আপনারা মানে প্রোগ্রামে সমগ্র জাতিকে কাঁপাইতেছেন, ঠিক আছে, এখন কতটুকু সত্য যায় না কতটুকু মিথ্যা যায় না আল্লাহ জানে, ওর ইমান জানে, আমি নিজে জানি, ঠিক না, কারণ বক্তব্য আমি নিজে অ্যাকচুয়ালি আমার এখন আমার সামনে এখনো আমার মেয়েদের ছবি আছে, ওরা লাস্ট ইয়ে আপনার ঈদে আপনার লাস্ট ঈদে অফিসে ঘুরে আসলো দুটা বোন, আপনার মিশো হন, ওদের ছবিগুলো আমার সামনে আছে। একটা ব্যাপার যে আমি লাইফে ডিসিশনটা নিয়েছি ওরা ছাড়ার, অ্যাকচুয়ালি কি জানেন,
আমি তাহলে কিছু জিনিস জানি তাহলে সাব্বির, এই ডিসিশনটা কি ফাইনাল যে আপনি তাকে আপনার জীবনে আর ফেরত নিয়ে আসবেন না?
একটা ব্যাপার কি জানিস, সরি আপনার নামটা আমি ভুলে গেছি,
নাম মনে করার প্রয়োজন নেই, আপনি বলে যান শুধু শুনছি আমরা।
আচ্ছা একটা ব্যাপার হচ্ছে যে মানুষের ক্ষমা করার কটা জায়গা লাগে, ঠিক আছে, কটা জায়গা থাকে, ঠিক আছে,
এই ডিসিশন কি লক করে ফেলেছেন সাব্বির?
আমি কি বলি যে আমি একটা অপরাধ করলাম, সেই অপরাধটার জন্য আমি মানে ক্ষমা চাচ্ছি, অনুপ্ত একটা ব্যাপার থাকে, হ্যাঁ, আর একটা ব্যাপার থাকে, ও যে এখন মেয়েগুলির কথা বলে, ঠিক আছে, এই মেয়েগুলি এতদিন কোথায় ছিল বলেন? মেয়েগুলি এতদিন কোথায় ছিল?
আমরাও জানার চেষ্টা করছি এই একটা বছর আপনার সাথে যে আপনার যোগাযোগ নাই তাহা এবং তানাসের, সেক্ষেত্রে আপনি কি উদ্যোগ নিয়েছিলেন যে তাহা তানাসকে কিভাবে নিজের কাছে রাখা যায়?
আমার শ্বশুরের কাছে ফোন দিতাম, আমার শ্বশুর শুধু বলতো যে মা ধৈর্য ধরো।
আপনি কি প্রতিদিনই যোগাযোগ করতেন?
হ্যাঁ, কন্টিনিউ যোগাযোগ করতাম। আর আমি যাদের বাড়ি যার সাথে যোগাযোগ করি না কেন, সে হয়তো বা শুনতেছে, ওরা যদি একটু জানতে পারতো বাড়ির সবাইকে মনে করেন যে ও কথ্য বাসায় বকাবকি, মানে এটা আমি বলে বুঝাতে পারবো না।
আপনি কি ফ্রিকোয়েন্ট যোগাযোগ করতেন আপনার
সাথে? আমি তোমারে হ্যালো,
হ্যাঁ
কথ্য ভাষায় অনেকদিন বকাবকি করছে, সেটা ঠিক আছে। আচ্ছা, আমাদের খুব স্বল্প লাইফ, একটা খুব স্বল্প, আচ্ছা তুমি স্বল্প লাইফে তোমার উপরে
আমি বলি, আমি
আমি তোমার উপরে জানি না, একটু বলো তো দেখি।
দুই তিন দিন হবে,
দু তিন দিন মানে কি? একটা মানুষ আছে না যে থুড়ে মারে, যেমন মনে করো একটা পর একটা মারতে থাকে, আগাতে পর আগাতে কন্টিনিউ আগাতে। একটু বলি, এই শুনো শুনো শুনো, হয়তো এটাই তোমার সাথে আমার লাস্ট কথা একটু শুন বলি, যেহেতু একটু সুযোগ হয়েছে বা একটু মানে
আমি আপনার কাছে শুধু একটা কথাই বলি, আমি যত বড় অন্যায় করি না কেন, আমি আমার সব ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।
আপনি কি জানেন যে হট সিটে এসে কোন মিথ্যা কথা বলার কোন সুযোগ নাই? কি হ্যাঁ, এক সেকেন্ড, আপনি 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 কখনো হট সিটে বসেননি, হট সিটে বসে আছেন এখন জান্নাত, আপনি একটু ফোনে থাকেন, এবং এটা তো আপনি জানেন যে হট সিটে বসে মিথ্যা কথা বলার কোন সুযোগ নাই। আপনি আমাদের এখানে রিপোর্ট করেছিলেন যে আপনাকে আপনার স্বামী মাথায় আঘাত করেছিল এবং তাতে সিলাই পর্যন্ত পড়েছে, ব্যাপারটি সত্য কি মিথ্যা? সাব্বির, এটা সত্যি? কিছুক্ষণ আগেই তো আপনি বললেন যে সেই রকম কোন ইনজুরি আপনাকে করা হয়নি।
আমি বললাম তো দুই তিনবার মারছিল আমাকে।
আচ্ছা, তার মধ্যে এটি একটা, সাব্বির এটি ঠিক তাই তো?
আর সে কি করতো? আমি কখনোই মানে বিরোধ আমি ই করি নাই, আর আপনি নিজের ধরা নিজেই পড়ছেন। আমি আমার ফ্যামিলির সাথে কখনোই যোগাযোগ করতাম না, ঠিক আছে, আর আপনি আমার ফ্যামিলিকে এটা সেটা জানাইতেন, তখন আমার ফ্যামিলি বুঝতো যে আমার মেয়ে কতটুকু ভালো আছে আর কতটুকু সুস্থ মানে সুখে আছে।
আমার সত্য কথা বলি, তোমার একটু বলি, আমার আমি আমার যে তুমি টর্চার গুলি করতা, সেই টর্চার গুলির একটা ছোট্ট একটু উদাহরণ আছে, তুমি শোনো, একটু বলি, একটু বলি, একটু আমার বলার সুযোগ।
আমি কি
তোমার, হ্যাঁ একটু বলি প্লিজ, হ্যাঁ একটু বলি, ইসে তোমার কি মনে আছে তুমি ডায়েরিতে লিখতা যে আমি আমার মৃত্যুর জানাজার দুই অক্ট মানে দুই রাত আপনার দুই অক্ট বলে দুই অক্ট নামাজ পড়বো? একটু বলি শুনো, একটু বলো, একটু বলি, একটু বলি, তখন আমি একটু ভয় ভয়ে থাকতাম, তুমি যখন বেরোতে রুম থেকে বেরোতে আমি একটু ভয় ভয়ে থাকতাম, তোমার কি মনে আছে যে তুমি কি করলা, কোথায় করবা না, কাজে যা লাগে দিবা, ঠিক আছে, এরকম সিনসিনাইগুলো করছো, তোমার কি মনে আছে? জানো
করছেন
সব না, এগুলো
না 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 না, আপনি কথাকে কোনো সময় ম্যানিপুলেট করবেন না, কিন্তু খবরদার আপনি আমার সরলতার সুযোগ নেন না। জান্নাত থামেন, আপনার ডায়েরিতে কি আপনি লিখছিলেন যে আমার মৃত্যু দুই নাগাদ?
আমি যদি ডায়েরিতে লিখে থাকি তাহলে ডায়েরিতে ওর কাছে অবশ্যই আছে, আমি তো ওটা সাথে নিয়ে আসি।
আপনি কি লিখছেন না? লিখেন
না এই ধরনের কিছু, তবে হ্যাঁ বলছেন না তাহাজ্জুদ নামাজ গুলা পড়ি, সে তখন বলতো কি যে পাঁচ ওয়াক্ত নামাজ নাই, আমি যদি নামাজ পড়তাম টুকিটাকি পড়তাম, আমি যে একদম ছেড়ে দিছি।
না না, উনি যেটা বলছে, সাব্বির যেটা বলছে, এই কাজটা কি করতেন?
তাহাজ্জুদ নামাজ গুলা তো পড়তাম না তখন, মানে সে বলতো যে
একটা ব্যাপার বলি, একটু বলি,
একটু থামেন সাব্বির, সাব্বির
বলতো, আমি
সাব্বির, হ্যাঁ সাব্বির 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 আপনি সাব্বির আপনি সাব্বির
সত্যটা বলবা,
আপনি প্রশ্ন করলেন এটা বলবা, এটা কি সত্যি কথাটাই সত্যি?
না সত্যি না।
আচ্ছা সাব্বির
একটা বলি, একটা বলি, এই যে ইসে ওরা তো হয়তো তোমার মনে হয় তোমার এই 37 তারিখে হ্যাঁ মার্চের দিশে তো ওরা যখন পেটে তোমার কি মনে পড়ে যে তার থেকে এক থেকে দুই মাস আগে প্রচন্ড শীত মনে আছে তোমার? আচ্ছা প্রচন্ড শীতে তুমি পাথর তো নামাজ চাইরা যখন এই রাত্রে ওই তোমার বারোটার পরে তাহাজ্জুদ নামাজের নাটক আসতো, ঠিক আছে পাথর তো নামাজের ফরজের কোনো ই নাই, জায়গা নেই, তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে এই এই শীতের মধ্যে তোমায় বলতাম যে ওরাদের পেটে এই যে ওরাদের ঠান্ডা লাগে। এখন কিন্তু জানো তুমি এই মেয়েগুলি কিন্তু সে তোমার সেই নাটকের শিকার জানো, এখন তো মেয়েগুলি স্যানিটারি সমস্যা
নামাজের পাশে
আর কত কতদিন তো বলবা দরকার কি? শোনো আমি তো তোমার তুমি তো বললা
আপনি থামেন
তুমি পাও নাই পাও নাই একটু বলি শুনো
প্রশ্ন উত্তরটা দেখ প্রশ্ন উত্তরটা দেখ সাব্বির
এক জায়গায় পাঠাই নাই আমি জীবিত লেখার পাশে সাতটা এড্রেসে তুমি যেই সব নাম্বার থেকে আমাকে যেই সব নাম্বার থেকে আমার সাথে
সাব্বির
চেষ্টা করতো প্রত্যেকটা নাম্বারে আমি জীবিত লেখা
সাব্বির প্রশ্নের উত্তরটা দেখ প্রশ্নের উত্তরটা দেখ হ্যাঁ আপনি কি এই আর সাব্বির আপনাকে হয়তো আপনি নিজেও হয়তো উত্তেজিত এই কারণে এই কথাগুলো শব্দগুলো ব্যবহার হচ্ছে, না ব্যবহার করলে ভালো হয়। এই যে নামাজের পাশে নাটক বা এই শব্দগুলো আমরা না ব্যবহার করি,
যেহেতু
অন ইয়ারে অনেক ধর্মান্ধ মানুষজন এগুলো শুনছে। আপনি কিন্তু কোনো বিচারের কাঠ গড়াতে নাই সাব্বির, আপনি কথা বললে বলতে পারেন আবার নাও বলতে পারেন, কিন্তু বললে এই শালীনতাটা মেনটেন করি যাতে করে এক্স্যাক্টলি কিন্তু কারো
খুব ভালো আমি কি খুব সুখে আছি আমি আপনি বলেন আমি কি খুব সুখে
আপনার কথা আসছি সাব্বির এই যে
আমি দুটো নিয়েছি আমি দুটো মেয়ে রেটিং করছি আমার তো খুব ভালো লাগতেছে ভাই
একটু আপনার কাছে আসি সাব্বির এই কাজটা কি করতেন জান্নাত? যে আসলে আসলেই তো ফরজ নামাজটা যদি আমরা সেইভাবে মেনটেন করতে না পারি সেক্ষেত্রে তাহাজ্জুদ নামাজটার আবশ্যকতা কতটুকু থাকে?
আমি পাঁচ ওয়াক্ত পড়তাম না নামাজ এটা ঠিক, আমি মনে করেন যে জোহর পড়তাম মাগরিব পড়তাম আর পরগুলো পড়তে পারতাম না।
আচ্ছা আমরা এইসব আলোচনা মোটামুটি
বেবি পেটে থাকা অবস্থায়।
This track was downloaded from fusionbd.com.
আমরা আপনাদের দুইজনের কাছে আসবো, আমরা এইসব আলোচনা থেকে মোটামুটি আমরা আমরা যারা শ্রোতা
বলছি
আপনার কাছে আসবো 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 সাব্বির
আচ্ছা বলেন বলেন
বলেন
জিজ্ঞেস করবেন
জি বলেন
আমি বলছিলাম ঠিক আছে আমি একটু গোয়ার টাইপের সত্য যে আমি একটু গোয়ার টাইপের হ্যাঁ আমি বলছিলাম যে জানা শুনে একটা ব্যাপার বলি ওর করতে একটু আমি আমার একটা গোডাউন আছে সোনার ঘাটে হ্যাঁ আমার একদিন মনে পড়ে আমার একটা ফোন দিল হঠাৎ করে সাব্বির কই তুমি আমি সেটা গোডাউন কত রাত্র কত রাত্র মানে কিছুতে কিছু হইলেই ওই একটা গাড়ি আছে বাবার বাড়ি থেকে একটা ইয়ে এসে একটা ব্যাগ নিয়ে আসছে ব্যাগটা মানে সবসময় গুছানি থাকতো ওই দিনের রাত্রে 12টা 1টা বাজে ওর যাবার কি উঠতে যাবার খুব খুব ইচ্ছে হইতো ঠিক আছে খুব ইচ্ছে যাবার হ্যাঁ একটা
আমি চলে গেলাম বাপের বাড়ি এরকম তাই কি আমি বুঝছি সাব্বির প্রশ্নটা করি উত্তরটা নিয়ে এবার উত্তরটা নিই তাই করতেন
মনে করেন যে বিয়ের 4-5 মাস মানে যখন চলে তখন করতাম কিন্তু নেক্সট টাইম করতাম না
কয় মাস পর্যন্ত করেছেন
4-5 মাস এরপরও করতাম না যখন দেখলাম
এটা বলেছে সে এটা আমি শুনেছি তার কাছে
ছাড়া থাকতে পারবো না আসলে
এটা কখন চেঞ্জ হলো যে হঠাৎ করে বের হয়ে যাবো বা এসে
এটা মনে করেন যখন বেবি
একটু শুনেন আপনি শুনেন
3 মাসে যখন পেটে
তখন কি মনে হলো
যে ওরা ছাড়া আসলে আমি থাকতে পারবো না
ওর প্রতি যে আপনার ভালোবাসা
তখন ফিল করতেছিলাম
টান মহব্বত যে ভাষায় বলি না কেন সেটা টের পাইছেন পরে না
পরে তখন ওর আমি প্রচন্ড ভালোবাসতাম মানে তখন আমি ওর কাছে চেষ্টা করতাম ও আমার কাছ থেকে
ভালোবাসতাম না আমার তো অবস্থা দেখে যা মনে হচ্ছে ও সেই ভালোবাসা থেকে বের হতে পারেননি পারছেন কি
না পারিনি
এখনো কি ওই অবস্থাতে আছেন আপনার জি 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 আপনার কাছে আসবো আপনার কাছে আপনার কাছে
সবকিছু আমি যে ভালোবাসার কথা বলতাম আমি একদিন ওকে রাতে ঘরে ডেকে নিয়ে শুধু বলছিলাম যে দেখো তোমার আছে আমি থাকতে পারি না সে মনে করেন আমার কথা ধরে এত নাটকীয় ভাবে নিচ্ছে সে হাসতে হাসতে শেষ আমার বলে কি এখন আপনাদের কি বলবো আমার বলে কি যে তোর মুখে মানে বাথরুম মানে এগুলো মেখে দেওয়া উচিত তাকে যে আমি ভালোবাসা প্রকাশ করতাম এটাও পারতাম না
আচ্ছা ভাইয়া
হ্যালো,
জি আপনাকে শুনতে পাচ্ছি সাব্বির। আমি আমার সাব্বির আমার অনুষ্ঠানের সময় পার হলেও
আমার কথা তো শেষ হয় নাই, এর আগে প্রশ্ন
করলেন
তো আমি বলছিলাম যে প্রত্যেকটা রাত্রে মানে কিছু কিছু হইলেই ও চলে যেতে, মানে এরকম দিনে না আমি যেদিন তোমার সত্যি বলবো যে বেরিয়ে যাবা সেদিনকে কিন্তু কিছু হবে না দুনিয়াতে, ঠিক আছে? তো লাস্ট একটা ব্যাপার কি আমি একটু বলি, আমি এখনো চিন্তা করি খুব কষ্ট লাগে। তো লাস্ট যেদিন ওরা আমি মানে ডিসিশন নেই যে ওরা আমি রাখবো না, কিভাবে রাখবো না আমি বলি, তো লাস্ট উপরে আমিও মানুষ, ঠিক আছে? আর প্রত্যেকটা মানুষের বিচার হবে, আজ হবে কাল হবে টুডে টুমোরো হবেই। তো লাস্টের যে ব্যাপারটা ওরা ওই যে বললাম ও ছিল 57 দিন সর্বোচ্চ আমার মতে,
এগুলো শুনেছি সাব্বির, নতুন কিছু থাকলে বলুন। জি জি শুনেছি এগুলো আমরা।
তো লাস্টের ব্যাপারটা ভাইয়া ওই আমার তো দুইটা মেয়ে, একটা মেয়ে একটু একটু বড় বড় বলতে হলে একটা হয়েছিল আপনার 1 কেজি বলতে কি মানে আমি একটা জিনিস করতাম, ও যা বলছিল যে আমি করতে দায়িত্ব নিতাম না, একটা জিনিস হয় কি ভাই আমরা তো যে বললাম মনে করেন বৈশাখা ওইরকম আল্লাহ বাবা হইতো না আমার দিয়ে বাস্তব কথা সত্য বললাম, তো হইতো না, তো একটা সামাজিক ভাবে চেষ্টা করতাম। তো যখন মেয়েগুলি হইতো ও সারাদিন কষ্ট করে, আমার কাছে তো বোন আছে, আমার মা আছে, ভাবিটা আছে, সবাই মিলাই গেলে বাচ্চাটা যতটুক সবাই রাখতো। আমাদের এখনো আমার একটা চাচাতো ভাই আপনার একটা মেয়ে আছে তিয়ানা, আমার একটা চাচাতো ভাইয়ের মেয়ে আছে দানসি, আমার দুটা মেয়ে। তো দেখা যাচ্ছে যে ভাই আমাদের কোনো দাদা দাদি বা আমাদের চাচা চাচি কোন মানে তার নাতি তার তার নাতি এরকম ভেদা একটা ছিল না ভাই, আল্লাহ ভালো জানে ছিল না। তো ছোট ভাবে আদুযত্র কখনো ছোট হয়নি, কখনো কখনো আদুযত্র কমতি হয়নি। তো একটা ব্যাপার হলো কি লাস্ট নাইট ও আমারে মানে আমি আপনার 10টায় বলে রুম ঢুকলাম, তখন আমি আবার টুকুবুতে টুকুতর পালি। তো দেখা গেছে যতটুকু সময় একটু সাদে কাটায়, সাদে কাটানোর পরে একটা চিন্তা ভাবনা করি এখন তো ডিউটি করতে হবে, এখন ডিউটি করতে হবে যেহেতু সারাদিন ও থাকে, ও করলো করছে না করলো করছে, এখন তো আমার ডিউটি, ওর একটু রেস্ট দিতে হবে, আমার ঘরে ঢুকা লাগবে। তো আমি ঘরে ঢুকে যেতাম কন্টিনিউ 10টায়, আল্লাহ সাকি আল্লাহ মানে বললাম তো প্রত্যেকটা মানুষের বিচার হবে। তো 10টায় ঘরে ঢুকে যেতাম, খুব যদি একটা সিগারেট খেতে ইচ্ছে করতো, খুব যদি তারপর পারমিশন দিয়ে দিতাম
মানে ও চাইতো যেভাবে হোক 10টার মধ্যে বাড়িতে ঢুকে যাওয়া, এবং যদি বাইর হতে হতো তাও আপনার কাছে সকেশন তো ভিন্ন জিনিস, প্রসঙ্গ টানতেছেন কেন রে?
আর যদি
থাকতো না ইভেন সে যদি একটা সিগারেট খাওয়ার পারমিশন, তাও তোমার আপনার কাছে পারমিশন নিয়ে বের হতো, তার মানে
যখন মেয়েগুলি হইল আমার একটা বাবা হিসেবে করতে আছে মেয়েগুলির পাশে, অন্তত আমার নিজের আমি আমি কাজকর্ম করি ব্যবসা।
তাহলে একটু থামেন সাব্বির, একটু সাব্বির লাইনে থাকেন। তাহলে সাব্বিরের বাবা হিসাবে কর্তব্য পরায়ণতা নিয়ে তো আপনার প্রশ্ন থাকার কথা না?
না এগুলোর মধ্যে আমার কোনো নেই।
সে বাবা হিসাবে তার কর্তব্য পরায়ণতা নিয়ে কি প্রশ্ন থাকার কথা আপনার? আলোচনার একটা ফাঁকে আপনি বলছিলেন জান্নাত, যে ওকে জোর করে রুমে রাখতেছি যাতে করে তার মেয়ের প্রশ্নে টান বাড়ে, টান তো তার ছিলই। তাহলে
না ফার্স্টের দিকে মনে করুন সে কোলে নিত না,
সেটা ভিন্ন জিনিস হতে পারে। যেমন আমি প্রথম 10-15 দিন কোলে নিতে ভয় পেয়েছি তাই নিইনি, আমার কোলে নেওয়ার অসাবধানতার কারণে আমার সবচেয়ে কলেজ কলিজার টুকরা ওর না কোনো ক্ষতি হয়ে যায়, সে ভয় নিতে পারেনি। তার মানে কি এই যে আমার সন্তানকে আমি অপছন্দ করতেছি? আপনি আপনি থামেন সাব্বির, আরে ভাই সাব্বির ফোনে থামেন। তাহলে জান্নাত এই কথাটা বলেছিলেন, কথাটা আপনি উইথড্র করে নেন। আপনি যেহেতু নিজে একনলেজ করলেন, স্বীকার করলেন যে সে বাবা হিসেবে যথেষ্ট কর্তব্য পরায়ণ ছিল, এবং আপনি স্বীকার করলেন এটাও, সে যদি কোনো কারণে বাইরে যেত তা আপনার পারমিশন নিয়ে যেত, তাই তো? যেটা আজকালকার যুগে অনেক স্বামীরাই অনেক বাবারাই করে না কিন্তু। জি সাব্বির তারপর বলেন। কিন্তু সাব্বির
আপনি বললাম যে মানে একটা ব্যাপার ছিল যে আপনার 15 দিন ছিল ইনকিউবেটরে, আর অ্যাভারেজে মনে হয় 17-18 দিন।
জি এগুলো শুনেছি সাব্বির, প্রথমেই শুনেছি আপনার কাছ থেকে।
এর মধ্যে কথাটা তো
জি জি
কথাটা
জি
ওই 17 দিনের মধ্যে আর এর হচ্ছে আপনার সর্বোচ্চ 40 দিন, ঠিক না? সর্বোচ্চ 40 দিন, হ্যাঁ। 40 দিনের হতে সর্বোচ্চ 15-20 দিনের মধ্যে আপনার ও বলতেছে আমার ভালো লাগে না,
বিশেষ করে নবজাতক শিশুগুলির লালন পালন করতে আমার মনে হয় যে একটু হলে ডিসিশনে পড়ে। আমি মনে করি বাবা আমি আমি নিজের মন দিয়ে উপলব্ধি করছি, কারণ ওরা যখন বাচ্চা ছিল আমি তুলে নিতে পারতাম না, এখন বাবা বলে ডাক দেয়, এখন পাশাপাশি হাতে ই করে, এখন আমার মনে হয় না যে সমগ্র জাতির ঊর্ধ্বে আমার মেয়েদের ঊর্ধ্বে কেউ আছে, এটা আমার মনে হয়। তো যাই হোক, লাস্ট নাইট ও আমাদের বলতেছে যে ব্যাপার, এর মধ্যে একটা কথা বলে নেই, আমি যে কথাগুলি এখন বলবো যদি ওর আল্লাহ থেকে থাকে ওরে বলবেন খালাম্মার কথা বলতেছে যে ব্যাপার, দাদা ভাই বলছে একটা বাবু খালাম্মার বাসা পাঠাচ্ছে, তো বিশ্বাস করবেন ও আমার বলছে পরে আমি থকে গেলাম এই ব্যাপারে, জানি ফ্যামিলিটার জন্য একটু কিছু করলাম, টোটাল ফ্যামিলিটা আমি ই করি যতটুকু পারি, আমার সাধ্য সামর্থ্যের মধ্যে যা হয় আমি টোটাল করি, সে করার মধ্যে আমার মেয়ে মানুষের বাসায় কেন থাকবে, আমি কেন আমার মেয়ে মানুষের বাসায় দিয়ে দেবো, ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না, আমি কি দিব, আমি তো পারব না। ও যখন হসপিটালে ছিল তখন আমার এক মেয়ে ওর বোনের কাছে দিয়ে দেয়, ঠিক আছে, তখন আমার ই ছিল গিটে ছিল, কখন সম্ভব না সেটা কেন দেবো, আমি আমার মেয়ে আমি দিব কেন, আমি তো পালতে অপারক না, আমার তো কোনো ইদাই কষ্ট নাই, আমার তো কোনো অভাব নাই, আমি কেন আমার মানুষের কাছে দিতে যাবো।
ব্যাপারটা তো তাই,
লাস্ট নাইট আপনার ও বলতেছে যে ব্যাপার, দাদা ভাই বলছে যে আমার একটা বাবু খালামার বাসায় দিয়ে দিতে, তারা খুব টকে গেলাম, কষ্ট লাগলো যে রনি কেন বলবে যে আমার একটা মেয়ে ইসের বাসায় দিয়ে দিতে, তারপর কৌতল বসত আমি মারে জিজ্ঞেস করলাম যে মা কি ব্যাপার, আনাদ নাকি খালামার বাসায় পাঠাই দিবেন, আমার এতগুলি মানুষ আপনারা থাকতে আমার যে মানুষের বাসা থাকবে কেন, ঠিক আছে, তোরা মা বলতেছে দেখতো একটু কইলে জানা তাই বুঝতেছি ব্যাপার, খালাম মানে কি খুঁজে তোর খালাম মানে কি খুব ভালো বলতে পারে এই ব্যাপার, দেখবি সকল লাগে আলাপ তো, তবে আমি আবার যাই রেজি গেলাম উনি এই ব্যাপার।
ঠিক আছে, আপনার প্রশ্ন ক্লিয়ার, কিন্তু সাব্বির আপনাকে ক্লিয়ার জান্নাত তাই একদম একদম স্পেসিফিক, হ্যাঁ কি না অন্য কোনো কথা, না না কোনো প্রেক্ষাপট বলার দরকার নাই,
ওই সময়
আপনি হ্যাঁ কি না খালাম্মার ভালো পালতে পারে মানুষ করতে পারে তাই ওর বাসায় একটা মেয়েকে দিয়ে দিয়ে,
না আমি খালাম্মাকে আসতে বলছিলাম, আমি খালাম্মাকে বলছিলাম যে আমার কাছে 2 মাস থাকেন, আমি এটা বলছিলাম
সাব্বির।
আচ্ছা বাবা, খালাম্মার তো ফ্যামিলি আছে, খালাম্মার তো ছেলে সন্তান আছে, কে ওর কথা এসে থাকবে, এই কথাটা কি কোনো প্রযোজ্য আছে বা সত্য তো আছে,
ওর কাছে রেখে দিয়ে যাবেন তা না, বরং খালাম্মাকে কাছে এসে
তেল দিয়ে মালিশ করে অনেক সুন্দর করে, যেটা আমিও পারি না, আমি বসে খালাম্মা সেখানে থাকুক,
তুমি পারবো না, তুমি মা হিসেবে পারবো না, তুমি আরেকজনের কাছে দিবা, তুমি তাকে তো আসতে বলো না, তুমি তার কাছে দিতে চাচ্ছ না, কেন দিতে চাচ্ছ,
দিতে চেয়েছিলেন নাকি আসতে বলেছিলেন,
আমি 2 মাস এখানে থাকতে বলছিলাম,
কোনো তথ্য কিন্তু দিবেন না,
আমি 2 মাস এখানে থাকতে বলছিলাম যে খালাম্মা অনেক ভালো,
কেন তুমি 2 মাস দিবা, তুমি যদি একটা মা
বলতে, সাব্বির সাব্বির আপনি আপনি দিতে চেয়েছিলেন তার কাছে নাকি নিয়ে আসতে বলেছিলেন খালাম্মাকে, খালাম্মাকে আনতে বলেছিলেন,
বারবার ফোন দিতাম খালাম্মার কাছে,
সাব্বির আমি আপনাকে
জি জি
ও বলেছে যে খালাম্মাকে 2 মাসের জন্য আসতে বলেছিল যাতে করে তা এসে থাকলে তার সন্তান,
খালাম্মার 2 মাসের জন্য আসা লাগবে না বাবা, আমি তো বললাম যে আমার যে ইটা আছে না বড় ভাইটা, আমার বড় ভাইটার শাশুড়ি বলে, ঠিক আছে, আমার বড় ভাইটার শাশুড়ি অলরেডি 1.5 মাস ছিল কিনা ওরে জিজ্ঞেস করেন,
তার মানে থামেন, এতক্ষণ যে প্রসঙ্গটা এমন ছিল যে এক হাতে বাবুকে রাখছেন এক কোলে আরেক বাবুকে রাখছেন আপনার দেখার মানুষ নাই, এখন কিন্তু অনেকগুলো মানুষ চলে আসছে, এক সেকেন্ড, এখন অনেকগুলো মানুষ চলে আসছে যারা ওই সময় আপনার পরিচর্যা করেছিল আপনার বাচ্চাদের, হ্যাঁ, কিন্তু আপনার কথার মধ্যে থেকে সেগুলো কিন্তু পাওয়া যায়নি তখন, সেভাবে
সে এসে দেখছে যে আমি কেমন করতেছি, একটা বাবু হাঁটু,
কিন্তু কিন্তু এই যে সাব্বিরকে যদি আমি ফোনে না নিতাম তাহলে তো আমার এই জিনিসগুলো জানাটা অসম্পূর্ণ থেকে যেত, সেটা তো পার্সিয়াল, যদি কোন ট্রু বলে সেটাও তো একরকমের মিথ্যা, জান না, এক সেকেন্ড আপনার কথা শুনেছি, আপনার কথা
শেষ হয়ে
যাবে, লাস্ট নাইটের কথা শেষ করতে হলে 1 মিনিটে শেষ করেন তাহলে, যাবি
প্লিজ আমাকে ভাই অন্তত এইটা বলতেই হবে, লাস্ট নাইট
জি বলুন 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 বলুন
সন্তানগুলিরে কিভাবে এটিং করলাম, কেন ছেড়ে দিলাম,
বলেন
এত কথা জানলেন,
জি বলেন
জি বলেন শুনেন, তাহলে তো লাস্ট নাইটে তো ই করলো কি,
আমি যখন খালাম না এদেরকে জিজ্ঞেস করে আইসে বললাম, মানে মা মা এদেরকে জিজ্ঞেস করে আইসে বললাম যে এই সবগুলি জান্নাতেরই নাটক, মানে ওরা বলবে কেন, ওরা বলতে শাস্তি হবে কেন, আমার তো কষ্ট দিয়ে থাকে কিভাবে বলে, আমি ফ্যামিলিটার জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছি, আমার বাচ্চা মানুষের ভাষা থাকবে এটা আমি ইম্পসিবল, আমি কখনো মেনে নিব না, আর সেটা ওটাকে বলবে সেটা আমার বিশ্বাস ছিল না, আর সেটা নাটক ও করছে, আচ্ছা যা করছে, তারপরে আমি বললাম জান্নাত এটা না তুললো পারতাম, আচ্ছা গেল, যার পরে রাত্র তখন মনে হয় 12টা বা 1টা বাদে, তো শেষ নাইতে রাত্রে আমি কি করলাম একটু একটু বাইরে গেলাম, দেখলাম যে ও একটু হেজিটেশন করে গেছে যে একটা বাচ্চা কাঁদতেছে আর একটা বাচ্চা খাওয়ার জন্য হয়তো বা আরেকটা বাচ্চা হয়তো বা এরকমই দুইটা বাচ্চা কাঁদতেছে, আমি তখন ঢুকি, তো আমি ঢুকলাম পরে কি করলো, তারপরে আমার ছোট বাবুটা ওর যদি ও এটা এটা লুকায় থাকে ওর ও যে মানে দুইটা সন্তান জন্ম দিছে এই যে সত্যটা ও সবার সামনে বলছে না, এই সত্যটা ওর মিথ হয়ে যাবে, ও আমার ছোট মেয়েটা কি করলো ওপরতে ফেলাই দিল, ওর মানে সর্বোচ্চ একাত হবে, মানে একাত হবে সর্বোচ্চ,
না না পারে পারে না,
ও আমার মেয়েটাকে উপর থেকে ফেলাই,
অনেক সময় বিরতিতে অনেক কিছু হতে পারে, এটা কি করেছিলেন, থামেন সাবিত থামেন সাবিত থামেন,
আমার কথা শেষ করি,
না না এই কাজটা কি অনেক সময় হয় বিরতিতে হয়ে যায়,
হাত দুটো যে রাখছিলাম যেটাকে সেটা মনে করেন যে যখন দেখো আমার কুলেরটাও কাটতেছে আমার হাঁটুটাও কাটতেছে, সে তো বাইরে গেছে, তো আমি দুই পা মনে করেন যে ফাঁকা করলে যেভাবে মানে বাবুটাকে রাখা যায়, কারণ ওকে তো আমি রাখতে পারতেছি না, ওইভাবে দু পা আমি ফাঁকা করছি তখন নিচে নিচে পড়ে গেছে, মানে ব্যথা পাইনি
ভাই, মেয়েটির ভাই আমার দুইটা বাচ্চার ওজন সর্বোচ্চ 2 কেজি ভাই, বুঝছেন,
মানে
পা এটা কি ইচ্ছা, এক সেকেন্ড সাব্বির সাব্বির আমরা প্রসঙ্গ বুঝেছি সাব্বির, একটু জানার চেষ্টা করি সাব্বির প্লিজ আপনি থামেন, আমি বুঝছি যে দুইজনে কান্নাকাটি করতেছে, আপনার পায়ের উপরে যেটাকে বসানো ছিল ওটাকে তাহা ছিল না তানাস ছিল,
তানাস ছিল,
তানাস ছিল, তানাসকে আপনি পা ফাঁক করে আপনি শুয়ে দিতে চেয়েছিলেন পায়ের উপরে, তখন আপনি পাটা ফাঁক করেন সে বিছানায় পড়ে যায়,
দুই পার মাঝখানে পড়ে,
মাঝখানে পড়ে মানে বিছানায়, তাই তো এটাকে আপনি ইচ্ছাকৃত ভাবে করেছিলেন যেন বিছানায় পড়ে যাক,
হ্যাঁ বিছানায় পড়ে যাক,
এই জন্য পাটা ফাঁক করেছিলেন,
আর ও আসে বলে হ্যাঁ তুই তুই,
এখন একজন বাপ যে বাইরে থেকে এসেছে যে বাইরের কাজ সামলাচ্ছে সে এসে ঘরে একটা পবিত্র দারুণ শান্তিময় একটা দৃশ্য দেখতে পছন্দ করে, বাবার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, এসে যদি হঠাৎ এইরকম একটা দৃশ্য দেখে তাতে তার মধ্যে হয়তো এই ধরনের রিয়েলাইজেশন আসতে পারে যে মা হিসেবে সন্তান পালন করতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন বা ইন সাম এক্সটেন্ট আপনি বিরক্তি প্রকাশ করছেন, তাহলে বাপ হিসেবে কিন্তু তার মধ্যে ওই ক্ষুব্ধ হওয়াটা একটা ই চলে আসতেই পারে, কিন্তু আমরা হয়তো অনেক সময় এই জিনিসটা ভাবতে বা বুঝতে চেষ্টা করতে ভুলে যায় যে আসলে একটা মেয়ে যখন স্পন্টেনিয়াসলি এই ধরনের কাজের ভিতর দিয়ে যায় অনেক সময় বিরক্তি তাদের মধ্যে তৈরি হলেও হতে পারে বা এই ধরনের অসাবধানতা ঘটলেও ঘটে যেতে পারে, সাব্বির অনেক বড় ছিল কি সমস্যাটা, না না সাব্বির এই দোষটা কি অনেক বড় ছিল,
একটু
বলি বসবির পাটা ফাঁক করে
আপনি আমার
সাব্বির দোষের মাত্রাটা কি এত বেশি ছিল,
একটু জিজ্ঞাসা আপনার সেই জিদের খাতিরে যদি এই নবজাত এতটুকু একটা বাচ্চারা যদি একটা মানে আমি বলি একটা গিব্বা বলতে বুঝে 4 ইঞ্চি সর্বোচ্চ 6 ইঞ্চি 6 ইঞ্চি উপর থেকে যদি ক্রোধ নিয়ে ফালান সেটা কি ভাই একটা মানবতার নিদর্শন হিসেবে থাকে, আচ্ছা যাই হোক গেল, তো এই মেয়েটার কান্না কোন রকমই থামাতে পারছি না, কোন রকমই মায়ের কান্না থামতেছে না তো ওই পাশ থেকে মা বলতেছে ভাই এক কাপ করে একটা মানে দিয়ে যা, ঠিক আছে একটা এটা আমি বুঝতেছি ঠিক আছে একটা মানে দিয়ে আসি, এর মধ্যে তানাস মানে তাহা ছোটবেলা থেকে একটু রোগা ছিল, ছোটবেলা থেকে একটু রোগা একটু ই করতো, কারণ ছোট হয়েছে তো সবচেয়ে, তো বড় মেয়েটারে দিলাম দাদির কাছে, তো আপনি জানেন ও কি করতেছে, 2 মিনিট যেতেছে না 1 মিনিট যেতেছে না, ওই নিয়ে আসেন, ওর বললাম তো ওর জন্ম দিতে হবে যদি এই এই ভঙ্গি মেয়াদ দিয়া এইভাবে হুবুক করে যদি না বলে এই নিয়ে আসেন এই নিয়ে আসেন 2 মিনিট পর পর, তখন আমি এবার জিজ্ঞেস করলাম যে তুমি আমার মেয়েটাকে দিয়ে দাও খালামার বাসায় দিয়ে দাও তোমার বইনেরে, আর এখন ওই রুমে আমার একটা পাশাপাশি ঘরের একটা রুমে মেয়ে আছে, এখন তোমার ভালো লাগে না সহ্য হয় না নাটক করো, হ্যাঁ তারপরে চিন্তা করে দেখেন ওর কি কোনো ভূমিকা আছে মানুষ হিসেবে, ওর কোনো ব্যক্তিত্ব আছে মনে হয় ব্যক্তিত্ব,
আমি অনুষ্ঠান শেষ করবো কিছু আলাপ আপনার সাথে শুধু করে আমি অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিব, সাব্বির আপনি এই অনুষ্ঠানটা হয়তো শোনার সময় পান না হয়তো, এর আগে হয়তো শোনার সুযোগও হয়নি আপনার, তবে একটা ছোট এক্সাম্পল দিই অনুষ্ঠানটাকে নিয়ে, এক্সাম্পল দিলে হয়তো আপনার মনটা বড় হবে, যে এমন একটা জায়গাতে আপনি কথা বললেন যেখানে আপনার মাথা হেট হওয়ার কিছু নাই, ছোট হওয়ার কিছু নাই, বরং গর্বে বুকও ফুলতে পারে আপনাকে। গত সপ্তাহের আগের সপ্তাহে একটা অনুষ্ঠান করেছি আমি একজন ক্যান্সার আক্রান্ত একটা ছেলেকে নিয়ে, যার বয়স মাত্র 17 বছর, যার নাম আহনাফ, এবং সে একজন ক্ষুদে বিজ্ঞানী এবং জাতীয় পর্যায়ের একজন বিতর্কিক। আমরা যখন মানুষের কাছে আহ্বান করলাম যে ছেলেটি প্রয়োজন, সে মুজিব মেডিকেল কলেজ থেকে বলেছে 1 কোটি টাকার প্রয়োজন, সেখানে আমরা বললাম যে আদৌ কি সম্ভব যে 1 কোটি টাকা এই ছেলেটি ট্রিটমেন্টের জন্য দরকার। এই পর্যন্ত আপনি শুনে অবাক হবেন, 71 লক্ষ, প্রায় 70 লক্ষ প্লাস আজকে প্রায় 50,000 মতো, সব মিলিয়ে প্রায় 70 লক্ষ টাকা কালেকশন হয়েছে। আমি লাস্ট যে অনুষ্ঠানটা তার একটা এক্সাম্পল দিলাম, বাকি এরকম ফিরিস্তি হয়তো পুরো ঘন্টার পর ঘন্টা জুড়ে দেওয়া যায়। এটা কেন বললাম জানেন, যে এই অনুষ্ঠানটিকে ঘিরে আল্লাহর অশেষ রহমত, খোদা তালার অশেষ রহমত, অনেক মেহরবানি, যে অনুষ্ঠানটাকে ঘিরে মানুষের মধ্যে একটা দারুণ কমিউনিটি সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ সবাই মিলে চেষ্টা করে যে কোনো কেউ যদি কোনো সমস্যায় পড়ে, কোনো প্রবলেমে পড়ে, সেই প্রবলেম
একসাথে রিজলভ করা যায়। আমি মাঝখান থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন যে পূর্বতি আর কি, আমার কেন জানি মনে হয়
ওর ব্যাপারে আসবো, সাব্বির আসবো, এখনই শেষ করি,
আমার কেন জানি একটু ফুলি বলি,
সাব্বির আমরা
কেন জানি মনে হয় ওরে যে জন্ম দিছে ওর মা, ও যথেষ্ট ভাবে সে তাদের যোগ্য মেয়ে হতে পারে নাই, আমার লাইফে আসছে আমার মানে ওয়াইফ মানে বউ হতে পারে নাই, দুইটা
সন্তান
জন্ম দিয়েছে, দুইটা সন্তানের মা হতে পারে নাই, ঠিক আছে, কখনো মানুষকে আপন করে নিতে পারে নাই, মানুষের সাথে মিশতে পারে নাই, ঠিক আছে, কখনো মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে পারে নাই, ঠিক আছে, একটা ব্যাপার আল্লাহর কাছে, একটা ব্যাপার আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ যাই হোক জীবনটা আমরা যাই দিছো, আমি নিজে স্বীকার করে দিচ্ছি যে আল্লাহ তাহলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সমানভাবে সুখী করে না,
তবে যাই
হোক ওর ধরুন আমার দুটা নিয়ে আসছে, ফুটফুটে দুটা নিয়ে আমি ওদের নিয়ে আসছে, ও দুনিয়ার বিনিময়ে, আচ্ছা ও আমার ও একটা কথা বলছে যে ওনার একটা কথা বলছে কি যে ওর আমি ট্রেড করি যে তুই 1 লাখ বাংলাদেশ 20 লাখ বাংলো পবিত্র কোরআন নিয়ে ওরা বলতে বলেন আমি যেদিন থেকে ডিভোর্স করছি এরপর থেকে ওর সাথে আমি কোনো যোগাযোগ করছি না, ওর ফোন রিসিভ করছি না, ওর সাথে আমি কথা বলছি, একটু জিজ্ঞেস করেন পবিত্র কোরআন নিয়ে ওর জিজ্ঞেস করতে বলেন, ওর বললাম তো ওরা পবিত্র কোরআন নিয়ে জিজ্ঞেস করতে বললেন ট্রেড দিতে বলছে ওরা আমি আজ পর্যন্ত এই আজকের দিন ছাড়া রোজায় আসছি ছাড়া ওর সাথে ফেস টু ফেস বা মোবাইলে আমার একটু কথা হয়েছে কিনা একটু জিজ্ঞেস করেন, আমি সেই নাম্বার ইউজ করি, ওরে বলেন যে এমন কোন আইডি দেখাচ্ছে এমন কোন
আপনার বিরুদ্ধে দোষ জানাতে কিন্তু আসেনি আজকে জান্নাত, আমি আপনাকে বারবার এই জিনিসটা পরিষ্কার করার চেষ্টা করছি, আমি শেষ করি, আমি শেষ করি, সাব্বির আপনার কারণে 15 মিনিট সময় অলরেডি আমি পার করেছি, যেটা সাধারণত করা হয় না, সাব্বির আমি অনুষ্ঠান শেষ করবো, শুধু কিছু তথ্য দিয়ে রাখি নাহলে অসম্পূর্ণ থেকে যাবে আজকের এই প্রচেষ্টাটা। আমি লাস্ট অনুষ্ঠানে তথ্যটা এই কারণে দিলাম যে মানুষ এইভাবে চেষ্টা করে এই প্রোগ্রামটাকে ঘিরে পরস্পরের কাছে আসার, আর আমি যে সঞ্চালকের ভূমিকায় এসেছি সাব্বির, আমি নিজেও কিন্তু আমার ব্যক্তিজীবনের কথা এখানে বলি, বারংবার বলি, মিডিয়া মানেই তো এই না যেখানে খারাপ কিছু হবে, ভালো কিছু কি করা যায় না সাব্বির, সেই ভালো কিছু করার চেষ্টা করি। ইভেন আমরা যে গত ঈদও পার করেছি সাব্বির, আমরা যখন বললাম যে চলো আমরা সবাই মিলে এই টোকাইদেরকে কাপড় পৌঁছে দিই, 14,000 পিস কাপড় নিয়ে 4 দিন ধরে আমরা সারাদিন সারা রাত ঘুরে ঘুরে
তাদেরকে দিয়েছিলাম,
চলতেছে চলছে সাব্বির,
সাব্বির না করতাম আরো যে একটা কথা বললাম, ওর যেদিন চলে গেছে ও যদি এরপর দিন আসতো, 2 দিন পর আসতো, 7 দিন পর আসতো, 5 দিন পর আসতো, 1 মাস পর
আসতো,
একটা ব্যাপার থেকে বাবা একটা বছর পরে একটা মেয়ে যদি আমার মেয়েগুলো সিরাপ দাও, হ্যাঁ এগুলি
সাব্বির আমি অনুষ্ঠান শেষ করছি, সাব্বির আপনার পক্ষ থেকে অনেক কমিউনিকেশন অনেক তথ্য মানুষের কাছে গেছে, সবাই শুনেছে আপনার কথা, জান্নাতও অনেক কিছু বলেছে, অনুষ্ঠান শেষ করছি,
সবারই বিবেক আছে, বুদ্ধি আছে, সবার আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, সবাই যে একটা মানুষ 57 দিনের বাচ্চা রাখা চলে যাচ্ছে, 13 বছর পর আছে যে আমার বাচ্চা যে বাচ্চা মরছে না বাচ্চা সেটার কোন ইচ্ছা নাই, সে এখন দাবি করে যে আমার
কিভাবে অনুরোধ করলে আপনাকে থামানো সম্ভব, না কিভাবে অনুরোধ করলে আপনাকে থামানো সম্ভব যে আমি দুইটা কথা বলে অনুষ্ঠানটা শেষ করতে পারি, কিভাবে বললে শুনবেন বলেন তো, আমি কি আপনাকে অন ইয়ারই আপনার কাছে আপনি আমার কাছে আমি কিভাবে বললে বলেন আপনি আমাকে শিখাই দিন দেখি,
সরি বস প্লিজ আর বলবো না, আপনি প্লিজ আপনারটা শেষ করেন প্লিজ।
This track was downloaded from FusionBD.com.
সাব্বির, আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি এমন ধরনের একজন মানুষ যে মানুষ যৌথ পরিবারে একটি দারুণ এক মহলের মধ্য দিয়ে বড় হয়েছেন, যেখানে আপনার বাবা মা ভাই বোন সহ অনেকেই ছিলেন এইভাবে বড় হওয়া, এবং আপনার পরিবারের জন্য আপনার প্রচন্ড রকমের স্যাক্রিফাইস আছে, আপনার পরিবারের জন্য আপনার প্রচন্ড রকমের কষ্ট আছে, এবং সবচেয়ে বড় যে কষ্ট সেটি হচ্ছে যে আপনার মাকে নতুনভাবে আপনি কোনোভাবে আর কষ্ট দিতে চাননি, এমনি আপনার মা বিভিন্ন রকমের কষ্টের ভেতর দিয়ে তার জীবন পার করছেন, এবং আপনি চেয়েছেন যে এই সম্পর্কটাই পারিবারিক, আপনার পারিবারিক সম্পর্কটা কোনোভাবেই যেন কোনো বানের পানিতে ভেসে না যায়। আপনার কাছে আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার ভাই বোন শুধুমাত্র সম্পর্ক না, এর চাইতে বড় কিছু দাবি রাখে বলে আমার মনে হয়েছে। এটি খুবই ভালো। এই সম্পর্কের কথা আমরা বারংবার আমাদের অনুষ্ঠানের মাধ্যমে জানানোর চেষ্টা করি। শুধু একটা ভুল হয়েছে, একটা গ্যাপ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে আপনাদের দুইজনের সাথে কথা বলতে গিয়ে। আপনি এই জান্নাতকে, জান্নাত কান্নাকাটি করতে করতে হেঁচকি তুলে দিচ্ছে। আমি এহতেশাম অবিশ্বাস করি না এটা। এটা ঘন্টার পর ঘন্টা স্পন্টেনিয়াসলি, আপনি হাসবেন না, আপনার কথা আপনি বলেছেন, আপনি আপনার কথা বলেছেন সাব্বির, আপনি এখন অন্তত এই এক্সপ্রেশন গুলো না দিলেও তো আপনার জন্য ক্ষতি হবে না, হবে কি? লাস্ট তিন ঘন্টা শেষ করি না সাব্বির, শুনেছে এগুলো, সাব্বির শুনেছে এগুলো, আপনার কাছে আমি চেয়ে নিয়েছি সময়টা, প্লিজ আপনার সাথে আমার সাথে শুধু অনুষ্ঠানে থাকে, আপনার কাছে চেয়ে নিয়েছি। আমি যদি আপনাকে রিড করতে ভুল করি, আপনার সম্বন্ধে যেগুলো বলছি সেগুলোতে যদি ভুল হয় আপনি আমাকে কারেকশন করাতে পারেন। জান্নাতের পক্ষ থেকে যেটা ভুল হয়েছে বলে আপনার কাছে মনে হয়, যেটা আপনার কাছে ক্ষমাযোগ্য মনে হয়নি বা আপনি আপনার জায়গা থেকে মেনে নিতে পারেননি, সেটি হচ্ছে জান্নাত আপনার পরিবারের একটু যদি ওনারশিপটা নিতে পারত, যেটি আপনার শরীরে মননে সবসময় কাজ করত যে আমার বউ হবে, সেটি আমার জন্য যেমন হবে তেমন এই গোটা পরিবারটাকে দারুণভাবে এক সুতোই বেঁধে রাখবে, যে জায়গাটা করতে জান্নাত পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জান্নাতের মধ্যে আবার দারুণভাবে কাজ করে তার বাবা মা, তার ভাই বোনের প্রচন্ড পরিমাণে ভালোবাসা, মমত্ববোধ এবং শেকড়ের যে বাঁধন, সেই কারণে ওই সম্পর্কটাকে আগলে রাখতে গিয়ে কখনোই হয়তো আপনার পরিবারের ওনারশিপটা পরিপূর্ণভাবে সে নিতে পারেনি। কিন্তু সময় যত গেছে সাব্বির, সময় যত গেছে আপনার প্রেমে, আপনার ভালোবাসায়, আপনার টানে কিন্তু ততই ব্যাকুল হয়েছে। যখন আপনি আপনার জীবন থেকে ইউটার্ন নিয়েছেন, তখন কিন্তু হঠাৎ করে জান্নাত দেখেছে যে তার আশপাশে শুধুই খালি জায়গা, শুধুই ধুধু বালিকনা, কোনো কিছুই নাই আশপাশে। সাব্বির যত যাই বলেন আজকের তারিখে, ওর প্রত্যেকটা ভালোবাসাকে নাটকে বলেন, ওর কান্নাকে হয়তো কোনো আপনার কাছে ছলচাতুরি বা মনে হতে পারে প্রবঞ্চনা কোনো কিছু, কিন্তু এটা তো সত্য সাব্বির, যে মানুষটি তার বাবা মা ভাই বোন কি একেবারে চরমভাবে তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল, সে মানুষটি শুধুমাত্র আপনার একটা মেসেজের জন্য যে জানলে আমাকে মেরে ফেলিস না, বা আপনার একটা ফোন কলের জন্য, মাত্র তিন মাসের সম্পর্কের জন্য আপনার হাত ধরে কোন জায়গায় যাবেন, কোন দুনিয়াতে যাবেন, কোন অন্ধকারে নিয়ে যাবেন, আপনার হাত ধরে চোখ কান বন্ধ করে রওনা দিয়ে দিয়েছিল, এটাও তো সত্য সাব্বি।
না ভাই, এটা আমাদের ভুল ইনফরমেশন আছে, ওই আমার বাসা রাজা বাসায় ওঠার আগে একবার আইসা আমার বাড়ি ঘর দেখে গেছে।
ঠিক আছে, একবার দেখে গেছে, ঠিক আছে একবার দেখে গেছে, কিন্তু একটা মানুষকে ভরসা করে এত বছরে, ১৭ বছরের সম্পর্ককে তো পায়ে ঠেলে দিয়ে চলে গেছে,
এটা
তো
সত্য। আমি ভরসা করি না ভাই।
হ্যাঁ, আপনার কথা তো আসতেছে, আপনার কথা আপনার
মানুষ মানে এরকমই দিচ্ছে বলে
আপনার কথা তো বলেই আমি আসলাম স্যার, মানে
সাড়ে তো লিখছে বলে জীবনটা ভেঙে ফেললো এখানে কি
আপনার কথা, আপনার কথা তো
না ভাই,
আপনার কথা তো সাব্বির, আপনার কথা বলেই আমি আসলাম, বাট ও আর জায়গা থেকে আসতে চাচ্ছিলাম, আপনি তো আসার সুযোগই দিলেন না, জান্নাতের প্রসঙ্গ বললাম, ফাইনালি আপনার প্রসঙ্গে আবার আসতে চাচ্ছি আমি যে সাব্বির তার জায়গা থেকে কি করেছে। কিন্তু জান্নাতের যে জিনিসটা হয়েছে আমার কাছে মনে হয়েছে আপনার কাছে সবচেয়ে বড় অসম্পূর্ণতা যেটা মনে হয়েছে, যে জান্নাত আপনার পরিবারের সদস্যদেরকে নিজের মতো করে কেন আপন করে নিতে পারলো না, যেখানেই হয়তো আপনাদের সম্পর্কটা সুরে আর বাজেনি, বিষয়টা আমার কাছে এরকম মনে হয়েছে। এতক্ষণ ধরে আপনাদের দুইজনের কাছে আছি মাঝখানে এবং লাখ লাখ মানুষ শুনছে, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো সাব্বির, সব রকমের লাজ লজ্জা ছেড়ে দিয়ে আমি চাচ্ছি পার্সোনালি, আমার সাথে আপনার দেখাও হয়নি, কোনোদিনের সম্পর্কও নাই, বাট একদম একেবারে অদৃশ্য মানব মনে করে, লাখ লাখ মানুষ পাশে আছে এটা মনে করে হলেও একটা জিনিস আপনার কাছে চাইবো সাব্বির, সেটি হচ্ছে যে আপনাদের সম্পর্ক একান্তই আপনাদের নিজের ব্যাপার, কিন্তু পৃথিবীর যে আদালতেই যান না কেন, যেখানেই যান না কেন, তাহা এবং তানাসের সাথে এট লিস্ট কমিউনিকেট করার সুযোগ করে দিবে তার মায়ের, এটি একেবারে অবধারিত। সেইটি আপনার কাছে চাচ্ছি আমি সমস্ত বন্ধু বান্ধবকে সাথে নিয়ে। অনেকে যে হাজার হাজার প্রায় 10-12 হাজার টেক্সট চলে এসেছে অলরেডি, শুধুমাত্র কমেন্টস এসেছে, সবাই একই কথা যে সব যাই হচ্ছে হোক ওদের মধ্যে সমস্যা একান্ত ওদের নিজের, কিন্তু তাহা এবং তানাস পৃথিবীতে এসে এমন কোন দোষ করেনি যে বাবা মার ভালোবাসা সে একসাথে পাবে না।
তো ঠিক আছে বাবা, আমি সমগ্র জাতির কাছে বলি, আমি সমগ্র জাতির কাছে প্লাস আমার আমার যে ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে আমি আর কিছু চাইবা না চাই, আমার আমার এই অপূর্ণ জীবনে আমি সবার কাছে বলি আপনার যে আমার জুতার ফোন দিয়েছে অবশ্যই আপনাদের অনেক ইয়াতে অডিয়েন্স আছে আপনাদের প্রোগ্রামটা শুনে, তো ওদের কাছে জিজ্ঞেস করে জানতে পারবেন আর কিছু চাইবা না চাই। আমার মেয়ে দুইটার জন্য আমি সবসময় সবার কাছে দোয়া চেয়ে গেছি, তো সেক্ষেত্রে আমি একটু বলি কি আমার আমি আমার মেয়ে দুইটার বাবার আদর দিতে পারতেছি হয়তো বা মায়ের আদর গুলো দিতে পারতেছি, তো আমি আর চাচ্ছি না যে আসলে যে মেয়েগুলো যেভাবে লালন পালন হয়ে গেছে আর যেভাবে ওরা ঘটন হচ্ছে গঠিত হচ্ছে তো সেটা সেভাবে থাক। আর একটা জিনিস ভাই, সবার জীবনে তো সুখ আসে না, আমি আমার জীবনটাতে মানে এটা মানে মাইনে নিয়ে গেছি, কারণ আল্লাহর কাছে সবসময় বলি যে
আল্লাহ
এই পর্যন্ত আসছি খুব কষ্ট করছি লাইফে, তো বললাম যে আল্লাহর কাছে বললাম যাতে আল্লাহ সবই দিছে আল্লাহ, তবে একটা ব্যাপার যে হয়তো এই লাইফে বৈবাহিক লাইফটা সুখ চাইনি মনে হয় তার কাছে, কারণ কি করে বিয়ে করবো বলছিলাম সেটা চাইছি সেটা পাইছি,
আমি চাচ্ছি আপনার কাছ থেকে এটা এতগুলো মানুষকে সাথে নিয়ে আর কিছু
কিভাবে সম্ভব বলেন, হাউ ক্যান পসিবল কিভাবে সম্ভব সেটা বলেন আমাদের।
অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, এখন বিভিন্ন রকমের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এই সেপারেশন যারা হচ্ছে তাদের ভেতরে অবশ্যই সম্ভব, আইনগত ভাবেও সম্ভব, আপনার সদিচ্ছা থাকলেই সম্ভব, আইনের ভাবারে যদি নাও যান মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হলেও সম্ভব, যদি একসাথে ঘর করার মনে করেন করবেন তা একান্ত আপনাদের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু অ্যাট লিস্ট তাহা তানাস দে ডিজার্ভ দ্য লাভ অফ দেয়ার মাদার্স, সেই সুযোগটা আপনি করে দেন বাবা হিসেবে। আপনি আপনি অন্তত এতগুলো মানুষকে বিফল করবেন না সাব্বির, রাত অনেক গভীর হয়ে গেল, এতগুলো মানুষ মুখে আছে এই কথাটি শুনবার জন্য যে আপনি অন্তত ভাববেন।
বাবা একটা কথা বলি, আমি বললাম তো আমি তো
তাহা এবং তানাস একশোবার আপনার স্যাক্রিফাইস আমাদের কাছে পরিষ্কার, একদম একদম পরিষ্কার, শুধুমাত্র তাহা তানাসের জন্য বলছি, তার মায়ের সাথে কমিউনিকেট হওয়ার একটা সুযোগ করে দেন। তাকিয়ে দেখেন আপনি এবং জান্নাত বাদে সবাই ভালো আছে, তাকিয়ে দেখেন চারিদিকে যা কষ্ট হবে আপনাদের, সেটাই আপনারা দুইজনই শুধু কষ্টে আছেন, আর সবচাইতে বেশি কষ্টে থাকবে তাহা আর তানাস, বাকি সবাই তাদের জীবনে ভালো আছে সাব্বির। না আপনি 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 আমার সাথে আমার কাছ থেকে বিদায় নেবেন সাব্বির, সাব্বির 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 আমি দোয়া করি, জান ভরে দোয়া করি আমরা সবাই, শুধু
ভালোবাসা
শুধুমাত্র অবশ্যই নাই আপনার, অন্তত মা হিসেবে তাহা তানাসের সাথে কমিউনিকেশনের সুযোগ করে দেন।
সবার কাছ থেকে ক্ষমা চাই নিচ্ছি, আমি আমি আমাকে সবার কাছে আমি একটু কিছু বলতে চাই,
তাহা তানাস অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি, এবং আমি 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 এটাও বিশ্বাস করি সাব্বির,
আমার সর্বস্ব দিয়ে আমি ওদেরকে মানে
আপনি অবশ্যই তা করবেন, কিন্তু কোনোদিন পসিবল না একটা মায়ের ভালোবাসা আপনার ফেরত দেওয়ার, এবং যে তথ্য দেওয়ার কথা হচ্ছিল, যে প্রসঙ্গ দেওয়ার কথা হচ্ছিল, এটি সম্ভব না যে হঠাৎ করে এক ঘন্টা বা 15 মিনিটের নোটিশে সবকিছু ইউটার্ন নেবে, এটি সত্যই প্রমাণিত যেভাবে স্বপ্ন দেখেছে এতদিন, যেভাবে চিন্তা করেছে সেইভাবে তার বউকে তার মতো করে পায়নি বলেই তার কাছে মনে হয়েছে বিধায় এই এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যারা বোকার স্বর্গে বাস করে তারা হয়তো ভাবে যে এক জান্নাত গিয়ে দেওয়া হয়নি তাহলে আমি হয়তো এইভাবে বিয়ে করলে এই মেয়েটি আমার ঘরে হয়তো বিভিন্ন সুখ নিয়ে এসে দিতে পারে, কিন্তু আমি হলফ করে দিয়ে বলে দিতে পারি একটি মানুষ যখন একটা অসম্পূর্ণতা নিয়ে তার জীবনে আসে, আরেকজনকে যাকে সংসারে নিয়ে আসবেন সেও হয়তো আরেক রকমের অসম্পূর্ণতা নিয়ে আপনার সংসারে আসবে, জান্নাত আপনার জন্য পথ কিন্তু উন্মুক্ত, মা হিসেবে আপনি অবশ্যই পারেন ফৌজদারি যে আইন আছে আদালত আছে তার মাধ্যমে আপনার নিজের যে অধিকার সে অধিকার সংরক্ষণ করতে। আফসোস, আমি শুরুও করেছিলাম এভাবে, শেষও করি এভাবে, যে আমার বড় বেশি নপুংসুক মনে হচ্ছে আজকে এই লাভ গুরু চেয়ারে বসে বা এই গুরু এতেশামের চেয়ারে বসে আমি চাইলেও বুঝলেও বিশ্বাস করলেও এক রকমের ক্ষমতা খাটিয়ে আপনার দুই সন্তানকে আপনার বুকে ফিরিয়ে দিতে পারছি না। কিন্তু আমি যে অনুরোধ করেছি এই অনুরোধের গুঞ্জ আমি বিশ্বাস করি এই বাংলাদেশের এবং গোটা বিশ্বের প্রত্যেকটা কর্নারে যেভাবে উচ্চারিত হয়েছে, যেভাবে প্রতিধ্বনিত হচ্ছে, অনেক মানুষ আছে আমি না পারলেও আপনার এই কান্না, আপনার এই কষ্ট এবং এই কথা বিভিন্ন জায়গায় পৌঁছবে। আমি শুধু এতটুকুই বিশ্বাস করেছি আপনাদের পূর্ব প্রসঙ্গ থেকে যে একটা মাকে তার সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে রাখার এখতিয়ার কেউ রাখে না যাদের বয়স মাত্র 1.5 বছর। সে মা কতটুকু কেয়ারিং ছিল নাকি ছিল না সেগুলো হয়তো আলোচনা সাপেক্ষ ব্যাপার, কিন্তু মা হিসেবে যদি কোনো সত্তা পৃথিবীতে এসে থাকে সে মায়ের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার ইখতিয়ার কেউ কখনোই রাখে না। এবং আমি এটাও বিশ্বাস করি আমি পারি আর না পারি, যারা আমার কথা শুনতেছে এই কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছে যাচ্ছে তাদের মধ্যে অনেকে আছে যারা বাধ্য করতে পারে, যারা দেশের বিভিন্ন কনসার্ন স্ট্যাক হোল্ডারে আছে তারা হয়তো বাধ্য করতে পারে যাতে করে এই মেয়েটি জাস্টিস পায়, মা হিসাবে তার সন্তান তার বুকে যেন ফিরে আসে। আর অসহায় হতে চাচ্ছি না, আর বেশি ছোট হতে চাচ্ছি না, তোমার কান্না তোমার কষ্ট তোমার অসহায়ত্ব আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে মানুষ হিসাবে আমি কত ক্ষুদ্র কত ছোট কত সামান্য, যে আমি চাইলেই সবকিছু করতে পারি না। স্রষ্টা তোমার কাছে প্রার্থনা রাখি, ওদের মধ্যে কে ঠিক কে বিঠিক সেটা পরখ করার, সেটা বিচার করার, সেটা জাজমেন্ট দেওয়ার ক্ষমতা আমার না, কিন্তু এটা আমি অবশ্যই বুঝি যে স্রষ্টা তুমি সাহায্য করবে মাকে তার সন্তান ফিরিয়ে দিতে। দুইটি ফোন কল নিব, অনুষ্ঠান শেষ করব।
বন্ধু শুনছিলাম এতক্ষণ আমরা জান্নাত আপুর জীবন কাহিনী, আপনারাও সাথে ছিলেন এবং সাথে আছেন শুনছেন, এবং অনেক বন্ধুই কমেন্টস করেছেন, SMS করে তাদের মূল্যবান মতামতগুলো জানিয়েছেন, এবং এই মুহূর্তে আমরা ফোনে সংযুক্ত করব যারা গত প্রোগ্রামে সর্বাধিক আমাদেরকে SMS করেছেন তাকে ফোনে সংযুক্ত করব গুরু এতেশামের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, আমরা ফোনে কানেক্টেড করছি। আর এতক্ষণ আমাদের সাথে যারা কানেক্টেড ছিলেন কিছু নাম আমি পড়তে চাই, যেমন আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, পারভেজ হাসান, গোলাম মেহেদী শাওন, বিপ্লব ছিলেন গাজীপুর থেকে, আছেন সেলিনা বেগম, এবং মেবি আমরা কানেক্টেড করছি।
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যাঁ গুরু শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথেকে বলছিলেন?
আমি রিমা বলছি, সাভার থেকে।
রিমা আমাদের জন্য দোয়া করবেন, আমি পারিনি আজকে, তারপর আমি বিশ্বাস করি সবাই মিলে চেষ্টা করে অবশ্যই।
প্রোগ্রামটা শুনলাম অনেক খারাপ লাগলো, তবে যাই হোক আর কি, বাচ্চাদের কথা চিন্তা করে হলো তাদের আবার মিল ফেলে মনে হয় ভালো হইতো।
যদি মিল নাও হয় অ্যাটলিস্ট আমরা আশা করতেই পারি, স্বপ্ন দেখতেই পারি তাহা এবং তানাসের সাথে একটা রেগুলার কমিউনিকেশন করার জন্য ব্যবস্থা হয়, এবং আমি জানি যে আমি এই জিনিসটা এখান থেকে সক্ষম না হলেও অ্যাটলিস্ট তাদের মধ্যে আলোচনা হয়েছে, কিছুটা হলেও বরফ গলেছে, হয়তো তাদের আশপাশে যে মানুষগুলো আছে তারা চেষ্টা করবে প্রেশার ক্রিয়েট করতে যাতে করে তা অন্তত জান্নাতের সুযোগ তৈরি হয় তাহা তানাসের সাথে কমিউনিকেট করার। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা সত্যি খুব খুশি, যদি উচ্ছ্বাসটা আমি এভাবে দেখাতে পারছি না যেহেতু আমাদের স্টুডিওর এখন পরিস্থিতিটা একটু অন্যরকম, তারপর আমি খুব খুশি যে আপনি বিজয়ী হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এভাবে ভালোবাসতে থাকুন ভালোবাসার বাংলাদেশকে, আপনাদের নিজেদের প্রোগ্রাম এই ঢাকা FM 904 এর অনুষ্ঠানটিকে। অনেক শুভকামনা, অনেক দোয়া আপনার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, পরবর্তী বিজয়ী ফোন কল।
এটা কি লাভ গুরু নাকি?
হ্যালো হ্যালো, আমরা পরবর্তী যে নাম্বার সেই ফোন কলে যাচ্ছি। জি সালাম আলাইকুম, ডিসকানেক্ট কি নাম্বারটা?
ওকে, আমরা আরো একবার ট্রাই করছি। ওকে, ফেসবুকে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ছিলেন আছেন এবং আমাদেরকে SMS করেছেন। সাব্বির মিরপুর থেকে আছেন আমাদের সাথে, জাহাঙ্গীর আলম কুমিল্লা থেকে, ধানমন্ডি থেকে শিবির, ওকে সাব্বির যুক্ত হয়েছেন, সাব্বির আর একজন আছেন উনি আমাদের সাথে আছেন মকবাজার।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওকে, এবার আমরা ফোনে কানেক্ট করছি।
ওয়ালাইকুম সালাম গুরু, আপনি ভালো আছেন? গুরু
জি ভালো আছি, আপনি ভালো আছেন?
গুরু আমি বলতে চাই, সে তার মেয়েকে নিবে, এখানে কিভাবে সেই স্ট্যান্ড দিতে হবে গুরু?
এটা স্ট্যান্ড হচ্ছে যে অবশ্যই বাংলাদেশের যে ফৌজদারি এক্সিস্টেন্স যে আইন আছে তার মাধ্যমে সে এই উদ্যোগটা নিতেই পারে, কিন্তু সে চেয়েছিল যে মানবিক কারণে হলেও মায়ের কাছে যারা তার সন্তান ফিরিয়ে দেয়া হয়, এটি হচ্ছে ব্যাপার। এবং এটার জন্য অবশ্যই আমি বিশ্বাস করি যে সেই প্রেশার ক্রিয়েট হবে, একটা জনমত সৃষ্টি হচ্ছে সবাই, এবং ইভেন তার বন্ধু বান্ধবরা তাকে ফোন করে করে রিকোয়েস্ট করছে। সব মিলিয়ে মানবিক কারণে যদি এটা সেটেল ডাউন হয় খুবই ভালো, আর যদি সেটেল ডাউন না হয় ফাইনালি মায়ের মন তো ছেলে পাওয়ার জন্য, বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য অবশ্যই সে সর্বোচ্চ যেটি করা সেটি করবেই।
গুরু আপনাকে ধন্যবাদ, আপনি যে অনুষ্ঠানটা করতেছেন আমার আমাদের কাছে খুবই ভালো লাগতেছে গুরু।
কিন্তু আমি তো ব্যর্থ, আজকে চেষ্টা করেও পারিনি, আমাকে সে পাত্তা দেয়নি, একরকম আমাকে একরকম আমাকে একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে চলে গেছে।
গুরু আমি আজকে অনেক সুখী আমি আপনার সাথে কথা বলতে পারে গুরু।
তার চাইতে আমি বেশি সুখী ভাইজান যে আপনি আমার সাথে ছিলেন ফোনে, তাই আপনি না থাকলে বা আপনারা না থাকলে আমাকে গুরু নিজেকে ভাবার বলার কোন রকমের শক্তি থাকে না। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, এরকম ব্যর্থতা মাঝে মাঝে আসে বলেই না, যখন সফলতা আসে তখন সে সফলতাটা কত বেশি মহিমান্বিত সেটা কাছ থেকে এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়। কিন্তু আমার কাছে কোনো জানি কেন জানি মনে হচ্ছে এটাকে ইনটিউশন বলতে পারিস মেঘলা, এটাকে ইনটিউশন বলতে পারো জান্নাত, বাট আমার কাছে মনে হচ্ছে তোমার তাহা এবং তানাস তোমার কাছে ফিরে আসবে একদম কনফিডেন্টলি। আল্লাহকে একদম হাজির নাজির জেনে খুবই কনফিডেন্টলি বলছি ইনশাল্লাহ খুব স্বল্পতম সময়ের মধ্যেই তাহা এবং তানাস তোমার সাথে যোগাযোগ ফ্রিকোয়েন্টলি হবে, এরকম একটি বিষয়ে সেটেল ডাউন হবে। অনেক দিনের গ্যাপ ছিল সাব্বিরের সাথে, বহুদিন পর সাব্বিরের সাথে কথা হলো, কতদিন পরে? অনেকদিন, এক দেড় বছর, এক বছর, এক বছর পর কথা হলো, অ্যাটলিস্ট শুরুটা তো হয়ে গেল এভাবেই হয়তো। এবং সবাই মিলে সাব্বিরের আশপাশে যারা আছে সবাই মিলেই হয়তো এখন চাপ সৃষ্টি করবে, সবাই মিলেই হয়তো বলবে এই কমিউনিকেশন যেতে যেতে, এবং বিভিন্ন ভাবে আমার মনে হয় যে যাদের কাছে তথ্যগুলো পৌঁছে গেছে তারাও তাদের মতো করে চেষ্টা করবে। সবচেয়ে বড় যেটি বিষয় সেটি হচ্ছে এখনকার তারিখে আপনি আর একা কিন্তু না, এই যতগুলো মানুষ আপনার সাথে আছে, যারা টেক্সট পাঠাচ্ছে, যারা আপনাকে সমর্থন জানিয়েছে, আপনাকে আশ্বস্ত করেছে, সবাই মিলে চেষ্টা করবে যাতে করে তাহা এবং তানাস আপনার কাছে ফিরে আসে। এবং আমি কেন জানি আমার ইনটিউশন বলতে পারেন, আই এম ড্যাম কনফিডেন্ট ইনশাল্লাহ তাহা তানাস আপনার কাছে ফিরে আসবে। বন্ধুরা আপনাদের কাছে আপডেট অবশ্যই আমি কোনো না কোনো একদিন দিব, এবং সেদিন আপনাদেরকে জানাবো যে ফাইনালি তাহা তানাস তার কাছে ফিরে এসেছে, অথবা তাহা তানাসের সাথে কমিউনিকেশন রেগুলারলি হচ্ছে, সেই সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আপনার জীবন যেন না থেমে থাকে, তাহা তানাসের দায়িত্ব কিন্তু আপনাকে নিতেই হবে একটা দিন, তার জন্য নিজেকে প্রস্তুত করুন। চোখের পানি এই যে টিস্যু দিলাম শেষবারের মতো মুছুন, আর একটা ফোঁটা পানি যেন আপনার চোখ থেকে গড়িয়ে না পড়ে। যে দুর্বল যে অসহায় সেরকম মানুষের কিন্তু তাহা তানাসের এখন প্রয়োজন নাই, দরকার একজন দৃঢ়চেতা সবল একজন মানুষ যে তাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বা তাদের দেখভাল করতে পারবে। তাই প্লিজ আর চোখের পানি ফেলবেন না, আপনার যে পথ সেটি অনেক বেশি কণ্ঠকাকীর্ণ, অনেক বেশি কাটা বিছানো, আপনাকে অনেক পথ হাঁটতে হবে। আমি কি পরিষ্কার করতে পেরেছি আমার কথা? সবকিছু বাদ দিয়ে সমস্ত ধ্যান জ্ঞান মাথা থেকে উঠিয়ে ফেলে শুধুমাত্র চিন্তা করুন আপনার ক্যারিয়ারটাকে কিভাবে এস্টাবলিশ করা যায়, পরবর্তীতে আপনি কোনো বৈবাহিক সম্পর্কে যাবেন কি না যাবেন এটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই বিলাসিতা করার ওইটা নিয়ে ভাবনা ভাবার সুযোগ আপনার নাই এখন। আমার মনে হয় যে নিজের ক্যারিয়ারটাকে কিভাবে সেটেল ডাউন করা যায় সেটি নিয়ে ভাবনা চিন্তা শুরু করুন, এবং নিজেকে এমন একটি উচ্চতায় নিয়ে যান যাতে করে তাহা এবং তানাস কে নিজের কাছে ফিরিয়ে আনতে পারেন এবং তাদের ঠিকভাবে দেখভাল করতে পারেন। কথা দিচ্ছেন আমাদেরকে? অবশ্যই, আমরাও কথা দিচ্ছি, আমরা আপনার সাথে সবসময় আছি যে কোনো সুখে অথবা যে কোনো দুঃখে। আজ বিদায় নিচ্ছে বন্ধু, কথা হবে সামনের সপ্তাহে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং আপনাদের দোয়ায় আমাকে রাখুন।
ইয়েস বন্ধু, বিদায় নেবার পালা, অবশ্যই বিদায় নিব। তবে রুবেল লিখেছেন ফেসবুকে যে গুরু তুমি ব্যর্থ না, দেখো জান্নাত আপু একদিন তার মেয়েদেরকে পাবে, আমরা সবাই সেই দোয়া করছি ইনশাল্লাহ। অবশ্যই জান্নাত আপু ফিরে পাবেন তার মেয়ে দুইজনকে, তাহা এবং তানাস।
অবশ্যই মায়ের এই খালি গোলটা ভরে তুলবে। এই দোয়া আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, আমাদের সব বন্ধুদের কাছ থেকে। আর ঘড়িতেও সময় এখন ঠিক রাত 2:11, অনেকটা সময় অতিক্রান্ত করে চলে এসেছি, চলে যেতেই হবে। তবে যাবার আগে জানিয়ে দিই বন্ধু, যারা আমাদের এপিসোডগুলো মিস করেন এবং অনেকেই আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন, SMS করেছেন আমাদের কমন SMS পোর্টে যে আমাদের এই প্রোগ্রামগুলো আপনি শুনতে পাচ্ছেন না, তাদেরকে বলছি বা প্রোগ্রাম এপিসোড মিস করেছেন এর জন্য আপনি খুব হতাশ কিভাবে শুনবেন, সো তাদেরকে বলছি যে বন্ধু আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের প্রোগ্রামগুলো সব আপলোড করে রাখা আছে। আপনি যে কোনো সময় ইচ্ছে করলে ডাউনলোড করে শুনে নিতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত প্রোগ্রাম বা প্রোগ্রামগুলো। এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। আর আমাদের যে ফেসবুকে কমন SMS পোর্ট আছে সেটা তো জানেনই, www.facebook.com/dhakafm90.4। এই পেজটিতে এসে আপনি লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন সব সময়। এবং আমাদের যে আজকের পোস্ট আছে, প্রাণা ভালোবাসার বাংলাদেশে যে পোস্টটি আমরা আপলোড করেছি, আপনি ইচ্ছে করলে এখানটিতে এখনো কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন অথবা শেয়ার করতে পারেন এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। সো বন্ধু, আগামী সপ্তাহে কথা হবে ইনশাল্লাহ, সেই আশা নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, খুব বেশি ভালো, আপনার প্রিয় মানুষটিকে ভালো রাখার চেষ্টা করবেন। স্টে সেফ।
This track was downloaded from FusionBD.com.